This track was downloaded from fusionbd.com.
Pranak, Bhalobashar Bangladesh. যেসব বন্ধুরা আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান তারই ভালোবাসার কথা বা জীবনের নানা ধরনের কথা, অনেক দিকের কথাই থাকে, উত্থান পতন অনেক কিছু, সফলতা ব্যর্থতা যে কোনো কিছু হতে পারে। তো সেই কথাগুলো যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান, আমাদের সাথে শেয়ার করতে চান, সবাইকে জানাতে চান, পুরো দেশকে, পুরো বিশ্বের মানুষকে, আমাদের ভাষাভাষী যেসব মানুষ আছেন সবাইকে যদি জানাতে চান, তাহলে আপনাকে সিম্পলি একটা কাজ করতে হবে, সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন www.facebook.com/ঢাকা FM 90.4 এবং এইখান থেকে আপনি আসতে পারেন এবং সংযুক্ত থাকতে পারেন আমাদের সাথে 24/7। আর এখান থেকে এসে আপনি দেখবেন যে আমাদের লাইকিং এর পরিমাণ হচ্ছে 1,24,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা FM এর অ্যাকিউরেট অফিসিয়াল ফ্যান পেজ। তো আমি আশা করব যে বরাবরের মতো আজকেও আসবেন, আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং আমাদের যে পোস্ট আছে সেটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ঢাকা FM 90.4 এর সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, কারণ বন্ধু জানেন যে চলছে আমাদের একটি কর্মসূচি এই ঈদ উল ফিতরে। আমরা পথ শিশু এবং দুঃখ মানুষদের পোশাক সংগ্রহের জন্য একটি উদ্যোগ হাতে নিয়েছি এবং সেজন্য আমরা যে এখান থেকে আহ্বান করেছি এবং গুরু এতে সামনে যে আহ্বান ছিল সেই আহ্বানে অভূতপূর্ব ভাবে সাড়া দিয়েছেন বন্ধু আপনারা এবং তার অনেক এভিডেন্স আমরা ফেসবুকে দিচ্ছি ফলো আপলোডের মাধ্যমে এবং আপনারা সেটা দেখছেন। আর তো অনেক সাধারণ মানুষ এবং অনেক কর্পোরেট হাউস আমাদেরকে কন্ট্রিবিউট করেছেন এই অফিসে এসে এবং এই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য প্রথমেই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি বন্ধু আপনাদেরকে। এবং গুরু আসলে তো তিনি তার মতন করে জানাবেন আপনাদেরকে। তো আমি আরো একবারও বলতে চাই যে আমরা 3 অগস্ট পর্যন্ত পোশাক সংগ্রহ করছি এবং 4 অগস্ট সকাল 10টা থেকে আমরা আমাদের এই পোশাক বিতরণ শুরু করব কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এবং আমাদের এই মহৎ উদ্যোগের সাথে যারা আছেন তারা হচ্ছেন ডিএমপি পুলিশ কমিশনার বেনজির আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার নাসির হোসেন, যিনি অলরেডি আমাদের প্রোগ্রামে এসেছিলেন একবার। তো বন্ধু আমি এখান থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারাও আসবেন আমাদের এই উদ্যোগের সাথে, ডিস্ট্রিবিউশনের জন্য ডিস্ট্রিবিউট করবেন আপনারা নিজেরা নিজেদের মতন করে, অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। এবং তারিখটি আরো একবার জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 4 অগস্ট 2013 রবিবার সকাল 10টা থেকে আমাদের ডিস্ট্রিবিউশন শুরু হবে এবং এটার কার্যক্রম শুরু হবে ঠিক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ওকে, তো আমি আশা করছি যে সব বন্ধুরাই জয়েন করবেন আমাদেরই সাথে। ওকে, আর এই মুহূর্তে কিন্তু ঘড়িতে সময় ঠিক রাত 10:37। তো আজকে একটা ওয়েলকাম সং আছে যেটা খুবই নাইস একটি সং এবং এটা রিসেন্টলি রিলিজ হয়েছে এই অ্যালবামটি, এবং অ্যালবামের নাম হচ্ছে অমিয় সুধা। এবং যে গানটি এখন প্লে করব, যে ট্র্যাকটি, সেই ট্র্যাকটি খুবই চমৎকার একটি ট্র্যাক নেম, সেটা হচ্ছে কিছু সম্পর্ক। এবং এই ট্র্যাকে যে ভয়েস দিয়েছেন তিনি হচ্ছেন তানভীর তারেক এবং এলিটা। খুব নাইস একটি সং, অ্যান্ড আমি জানি যে বন্ধুরা অনেক অনেক পছন্দ করবেন। তো আমি প্লে করছি গানটি, কিপ এনজয়িং এন্ড কিপ লিসেনিং। ভালোবাসার বাংলাদেশ, ওয়েলকাম করছি আরো একবার প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশে। এই মুহূর্তে মেঘনা আছে শুধুমাত্র আপনারই সাথে, এবং ওয়েলকাম করার সাথে সাথে একটা জিনিস জানিয়ে দিতে চাই, এবং সেটি হচ্ছে যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিস গুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে, অ্যান্ড অবশ্যই আমাদেরকে আপনি ভিজিট করতে পারবেন আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেটিতে, এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং বন্ধু, যারা অলরেডি ফেসবুকে কানেক্টেড আছেন তারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফটো আপলোড করেছি এবং সেখানে একটা পোস্ট দেয়া আছে, সেখানে লেখা আছে অনেকে ছুটে এসেছে আমাদের কাজে সহযোগিতা করার জন্য, এমন ভাবেই এগিয়ে যাব আমরা। সত্যি সত্যি বন্ধু, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব এমনি ভাবে। এবং দেখছেন যে সবাই প্যাকিং এর কাজে কি পরিমাণে মগ্ন, গত সপ্তাহেও এরকম একটি ফলতে দিয়েছিলাম আমরা ফেসবুকে। এবং অনেকে যারা আছেন তারা অনেকে কিন্তু আমাদের অফিসে না, অনেকে স্বেচ্ছাকর্মী মানে ভলেন্টিয়ার হিসেবে আমাদের এখানে এসেছেন অনেক দূর থেকে, রাতে হয়তো বাসায় যাবেন কিন্তু কষ্ট করে এসেছেন এই ভালোবাসার টানেই। কিন্তু অনেক সুন্দর আমার মানে আপনি যদি এখান থেকে এসে ডিরেক্টলি এবং লাইভ দেখতে পারতেন তাহলে বুঝতেন যে রিয়েলি কি একটা এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট হয়েছে। এনিওয়ে বন্ধু, তো আমি রিকোয়েস্ট করবো যে আমাদের এই পেজটিতে এসে আপনি লাইক করুন এবং আমাদের এই পোস্টটিতে লাইক করুন এবং আপনি আপনার ভ্যালুয়েবল কমেন্টগুলো করুন এখান থেকে। ওকে, অ্যান্ড আমাদের একটা কমন SMS পোর্ট আছে, ইচ্ছে করলে আপনি সেখান থেকে SMS করতে পারবেন। এবং নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ লিখবেন, স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। এবং বলছিলাম প্রথম লিঙ্কে যে আজকে একদমই মন খারাপ করার কোনো কারণ নেই এবং একদমই অবকাশই নেই, কারণ অলরেডি গুরু এতশ্রাম অফিসে চলে এসেছেন এবং একটু পরেই মানে যথাসময়ে যথারীতি উনি স্টুডিওতে প্রবেশ করবেন এবং অবশ্যই আপনাদের সাথে কথা হবে এবং গুরু কণ্ঠে সেই কণ্ঠ আপনারা শুনতে পাবেন খুব শীঘ্র ইনশাল্লাহ। অ্যান্ড আছেন আমাদেরই সাথে, তো সাথেই থাকতে হবে এবং আমাদের সাথে প্রোগ্রামটি শুনতে হবে যতক্ষণ চলবে। এবং সবাই জানেন যে প্রোগ্রামটি চলবে হচ্ছে 1:30 পর্যন্ত, এবং এটাও জানেন যে 1:30 হচ্ছে আমাদের অফিসিয়াল টাইম, যখন সবকিছু একটু জমেই যায় তখন কিন্তু সময়টা একটু অতিক্রান্ত হয়, রাইট? অ্যান্ড অনেক বন্ধু SMS করেছেন, আছেন আমার সাথে এই মুহূর্তে বেলোয়ার হোসেন মানিকগঞ্জ থেকে, লিখেছেন যে আপু আপনাকে এবং গুরুকে আমার হাজারো সালাম এবং অনেক ধন্যবাদ, কারণ পথ শিশুদের জন্য আপনারা ভাবছেন। ওকে, থ্যাংক ইউ বেলোয়ার হোসেন। অ্যান্ড আনোয়ার আছেন দোহার থেকে, লিখেছেন মেঘলা আপু অ্যান্ড গুরু তোমাদের অগ্রিম ঈদ মুবারক, এবং ভালোবাসার বাংলাদেশের সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে তুমি জানিয়ে দাও। ওকে, থ্যাংকস অ্যান্ড সেম টু ইউ আনোয়ার। অ্যান্ড আমি ওকে আল আমিন আছেন কুমিল্লা থেকে, লিখেছেন যে মেঘলা আপু ও আচ্ছা আপনার ভয়েসটা ভেরি সুইট, অ্যান্ড গুরুকে আমার সালাম জানিয়ে। ওকে, থ্যাংক ইউ আল আমিন। অ্যান্ড জিএল লিখেছেন আমার লিখেছেন যে ওকে ওনার বয়স লিখেছেন 16 ইয়ার্স ওল্ড, অনেক মানে কি যে বলবো টিনেজ, এখানে যে মেঘলাপুর তুমি কেমন আছো এবং উনি একজনকে ভালোবাসে সেই কথা জানিয়ে দিতে বলেছে, ওকে জুয়েল জানিয়ে দিলাম, বাট ভালোবাসার মানুষের নামটা বললে মনে হয় বেশি ভালো হতো, বললে মিনস লিখলে। ওকে, নূর মোহাম্মদ এবং মাসুমও আছেন কুমিল্লা থেকে, লিখেছেন হে মেঘলাপু আমরা দুজন আপনার নতুন বন্ধু, আমাদের দুজন ওকে অগ্রিম ওকে ওনারা আমাকে অগ্রিম ঈদের দাওয়াত দিয়েছেন অ্যান্ড আমি এটা অ্যাকসেপ্ট করলাম অ্যান্ড থ্যাংক ইউ নূর মোহাম্মদ অ্যান্ড মাসুম। মাজহারুল ইসলাম আছেন, লিখেছেন যে আমি আর বেবুন গুরু কেমন আছি, ওকে উনিও আমাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়েছেন এবং রাতুল রয় লিখেছেন যে বেস্ট অফ লাক গুরু অ্যান্ড আছেন শাওন লিখেছেন যে লিখেছেন এগিয়ে যাও ঢাকা এফএম 90.4 তোমাদের এই সুপরিকল্পনা নিয়ে, আই লাভ ঢাকা এফএম অ্যান্ড আই লাভ গুরু এফএম। আছেন ইমন হাসান লিখেছেন অনেক ভালো একটা উদ্যোগ এবং হান্নান আছেন ফ্রম কিশোরগঞ্জ লিখেছেন যে থ্যাংকস ফর দিস প্রোগ্রাম। ওকে, আছেন হিয়া লিখেছেন যে এমন একটা ভালো কাজের খরচ হতে পেরে আমিও খুব খুশি, আমার দেওয়া ড্রেসগুলো যদি আমার ছোট ভাই বোনের পছন্দ হয় তাহলে আমি নিজেকে সার্থক ভাববো। ওকে, অফকোর্স তাদের অনেক পছন্দ হবে হিয়া, নাথিং টু ওয়ারি। অ্যান্ড নাজমুল ইসলাম আকাশ আছেন যে ইনশাল্লাহ আমরা সবাই ঠিক টাইম মতো সেখান থেকে চলে যাবো এবং যোগ দিব। এবং বন্ধু, এই এসএমএস এর সাথে আমি বলতে চাই যে আমাদের যে উদ্যোগটি আমরা নিয়েছি পথ শিশুদের নিয়ে এবং দুঃস্থ মানুষজনদেরকে নিয়ে, এবং আমরা এই ঈদুল ফিতরে ওনাদের জন্য মানে দুঃস্থ মানুষের জন্য পোশাক সংগ্রহ করছি এবং আমরা সেই পোশাকগুলো সংগ্রহ করব 3 অগস্ট পর্যন্ত এবং আমরা পোশাক বিতরণ করব 4 অগস্ট রবিবার সকাল 10টায় এবং সেটা অনুষ্ঠিত হবে কমলাপুর রেল স্টেশন থেকে। এবং এই উদ্যোগের সাথে আমাদের সাথে যারা থাকবেন তারা হচ্ছেন ডিএমপি পুলিশ কমিশনার বেনজির আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন, এবং আমাদের যেসব বন্ধুরা আছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশের যারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দিচ্ছেন সব সময়, তারা তো অবশ্যই থাকবেন এবং অবশ্যই অবশ্যই ওখান থেকে যাবেন। এবং টাইমটি আমি আরো একবার বলে দিচ্ছি যে 4 অগস্ট রবিবার ঠিক সকাল 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের এই ডিস্ট্রিবিউশনের যে কার্যক্রম সেটি শুরু হবে। ওকে, সবাই আমন্ত্রিত, সবাই আসবেন এটাই আশা করছি। অ্যান্ড রাফি আছেন চিটাগাং থেকে, লিখেছেন মেঘলাপু প্যাকিং কেমন চলছে। অ্যান্ড রাফি, আপনাকে বলতে চাই আপনি যদি এখনো ফেসবুকে কানেক্টেড না হন তাহলে প্লিজ ফেসবুকে কানেক্টেড হন এবং দেখুন যে এখানে আমাদের একটি ফটো আপলোড করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে কিভাবে সবাই প্যাকিং এর কাজে মগ্ন। ওকে, অ্যান্ড বন্ধু আরো একবার জানাচ্ছি আমাদের অফিসিয়াল ফ্যান পেজ এর অ্যাড্রেস কি, সেটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। এই পেজ আসুন এবং লাইক করুন এবং আমাদের যে ফটো আপলোড করা হয়েছে সেটাকে লাইক করুন এবং কমেন্ট করুন। ওকে, অ্যান্ড এই মুহূর্তে চলে যাচ্ছি চমৎকার একটি গানে, অ্যান্ড সেটি হচ্ছে পানি দা বাই দা ফিল্ম ভিকি ডোনার। কিপ লিসনিং, জাস্ট কামিং ব্যাক টু ইউ। প্রাণক, ভালোবাসার বাংলাদেশ। যারা আমাদেরকে শুনছেন তারা তো জানেনি, কিন্তু যারা এই মুহূর্তে আমাদেরকে টিউন করলেন তাদেরকে বলছি বন্ধু শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন এবং চলছে প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ। এই মুহূর্তে সাথে আছি আমি মেঘলা এবং ঘড়িতে সময় ঠিক রাত 11:03 আছি আপনার সাথে ঠিক রাত 1:30 পর্যন্ত। এবং বলছিলাম যেটা যে যথা সময়ে গুরু হিতের শ্যাম স্টুডিওতে চলে আসবেন এবং অবশ্যই আপনার সাথে কথা হবে। আর আরো একটু ইনফরমেশন জানিয়ে দিই যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। ওকে, অ্যান্ড আপনি আমাদেরকে ভিজিট করছেন www.facebook.com/ঢাকা FM 90.4 এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ফটো আপলোড করা হয়েছে এবং সেখানে একটি পোস্টও লেখা আছে লেখা আছে যে অনিতা ছুটে এসেছে আমাদের কাজে সহযোগিতা করার জন্য, এমন ভাবে এগিয়ে যাব আমরা জিএবি বন্ধু, এমন ভাবে এগিয়ে যাব আমরা সবাই মিলে আপনাদেরকে সাথে নিয়ে। অ্যান্ড রিকোয়েস্ট করবো যে এই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাদের এই পেজটিতে লাইক করে সংযুক্ত থাকবেন আমাদের সাথে সবসময়। এবং অবশ্যই আমাদেরকে SMS করুন আমাদের কমন SMS পোর্টাল, এবং নিয়মটি জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং চ্যাট করবেন, আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার HD লিখবেন, স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে যে সমস্ত জিজ্ঞাসা আছে গুরুর কাছে সব লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান তার জীবনের কথা, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশে সবকিছু লিখে পাঠিয়ে দেবেন সেই একটি নম্বর 16260 তে। এবং ইচ্ছে করলে আপনি আমাদের অফিসে ডিরেক্ট এসে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নবনা টাওয়ার 15 ফ্লোর গুলশান এক। ওকে, অ্যান্ড ভালোবাসার বাংলাদেশের আমাদের টান আপ ভালোবাসার বাংলাদেশের টিম, এবং ইনক্লুডিং আমাদের যে প্রোগ্রাম প্রডিউসার আছেন ইন্তেজার ভাই, দরকার হলে তিনিও আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডিরেক্টলি। ওকে, অ্যান্ড কিছু SMS তো আছে, কিছু না অনেক অসংখ্য অগণিত SMS আছে, SMS পড়বো। তবে SMS পড়ার আগে যেটা করতে চাই, যেটা সবসময় করি, সেটা হচ্ছে time to welcome Guru Ehtasham. And Guru, welcome করছি আপনাকে।
ধন্যবাদ মেঘলা, এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সাথে।
এক্স্যাক্টলি, এবং আপনি যেটা দেখছেন অফেয়ারে, যেটা দেখছিলেন যে চমৎকার একটা মানে কার্যক্রম হচ্ছে, এবং অনেকে এসছে আমাদের এখানটিতে যারা ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাকর্মী হিসেবে কাজ করছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে, আমাদের অফিসের লোকজনও আছে, আমাদের প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের টিমের লোকজন আছে, এবং ইনাদের সাথে যে বাইরের লোকজনরা এমনভাবে এসে সংযুক্ত হয়ে প্যাকিং এর কাজ করছে, রিয়েলি অভূতপূর্ব। এবং অনেক বন্ধু SMS করছে যে গুরু আপনার আহ্বানে আপনার এই সারাই কিন্তু এরকম অভূতপূর্ব সাপোর্ট এসেছে এবং সারা এসেছে, তো এই সম্পর্কে আপনি কিছু বলবেন?
আসলে কারেকশন হওয়া দরকার যে আমার আহ্বানে বা আমার আমি যেভাবে বলেছি সেই কারণে হয়তো সারা দিচ্ছে।
এক্স্যাক্টলি, কিন্তু তাই হচ্ছে,
এটা কিন্তু এত সহজ না, কারণ এখন মানুষের জীবন চরিত্র এত বেশি এক্সপেন্সিভ, এবং মানুষকে সার্ভাইভ করার জন্য যত বেশি কষ্ট করতে হয় তারপরেও তার সেই জমানো বাঁচানো টাকা থেকে কারোর জন্য কিছু করা, সেই রকম বাস্তবতা না থাকার পরেও মানুষ যখন এইসব ভালোবাসা নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ায়, এটা বুঝতে আসলে খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না যে মানুষগুলো সত্যিকার অর্থে নিজে থেকেই ভালো। তারা সবসময় মনের মধ্যে একটা তাগিদ অনুভব করে যে মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে হবে, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে। ক্ষণিকের এই সময় নিয়ে এসেছে এই পৃথিবীতে, ক্ষণিকের সময়টাকে জ্ঞান এবং কর্মের মহিমায় মহিমান্বিত করতে হবে, তবেই মানুষ হিসাবে আমি ক্ষমাজন্মা হতে পারি। সে তাগিদ থেকে মানুষ এগিয়ে আসতে চায়, কিন্তু দুঃখের বিষয় আমরা মানুষকে সেই সুযোগটা, সেই পরিস্থিতিটা, সেই পরিমণ্ডলটা আমরা দিতে পারি না। এর আগেও বহুবার বলেছি এই কথা, টানলের মধ্যে যখন অনেক খুটখুটে অন্ধকার থাকে তখন ছোট্ট একটু আলোকচ্ছটা দেখে মানুষ ছুটে আসে সেখানে, ভাবে এর মধ্য দিয়ে আমার মনের যে আকাঙ্ক্ষা, আমার মনের যে স্বপ্ন, আমি যেভাবে মানুষকে দেখতে চাই, যেভাবে ভালোবাসতে চাই, সেটি হয়তো বাস্তবে রূপ নিতে চলেছে। আমাদের প্রাণ ভালোবাসার বাংলাদেশ সেরকম একটি আলোকচ্ছটার মতো ভূমিকা সৃষ্টি করতে পেরেছে আমার মনে হয়, যে কারণে মানুষের ভালোবাসায় সেখানে আছড়ে পড়ছে। এবং তুই আমি সহ আমরা সকলে ভালোবাসার এই আবহতে বা ভালোবাসার এই বৃষ্টিতে সিক্ত হতে পারছি। এখানে যতটুকু কৃতিত্ব না আমাদের, তার সবচাইতে পুরোটা কৃতিত্ব তাদের যারা সবাই মিলে সৃষ্টি করেছে এই প্রাণা ভালোবাসা বাংলাদেশের এই কমিউনিটিকে।
এক্স্যাক্টলি, এবং রিয়েলি এটা বলার অপেক্ষায় রাখে না, আসলেই তাই। আর কিছু SMS আমি নিয়ে নিই। যেমন আছেন আসিম চাকমা, লিখেছেন যে সত্যি প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ মানবতার এক দৃষ্টান্ত উদাহরণ, থ্যাংকস গুরু আপনাকে। আর ফাহমিদা আছেন আমার সাথে, মানে আমাদের সাথে এই মুহূর্তে, উনি লিখেছেন যে ভালোবাসার বাংলাদেশকে, আচ্ছা উনি আল্লাহর কাছে একটা ইয়ে জানিয়েছেন, রিকোয়েস্ট জানিয়েছেন যে আল্লাহ ভালোবাসার বাংলাদেশের প্রতি মানে তুমি রহম করো যেন এরকম আরো ডে বাই ডে এরকম দমনিতে পারেন, এরকমই একটি এসএমএস করেছেন। এবং রাজিয়া আছেন ফরিদপুর থেকে, লিখেছেন যে ওকে উনি গুরুর একজন খুব খুব একজন ভক্ত, এই জন্য রাজিয়া আপনাকে লিখেছেন। তো আপনি রাজিয়াকে যদি কিছু বলেন।
রাজিয়াকে উদ্দেশ্য করে আমি সবাইকে বলছি, যারা আমাদের অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেছেন এবং এর উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন, সেই ভরসাটাকে রেখে বন্ধু সবার উদ্দেশ্যে বলছি, চলে এসো বন্ধু মাটির টানে, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি সত্যি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, এটাই তো আমাদের সকলের ভালোবাসার বাংলাদেশ।
ওকে, রিকোয়েস্ট ফ্রম মি, প্লিজ আর একবার কি বলা যায়?
এটা আসলে তো রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি বলছি ঠিকই মেঘলা, বাট এটা হচ্ছে আমার মনের আকুতি, আমার মনের যাওয়া, আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে। বন্ধুরা চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালোবাসার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
অসাধারণ, রিয়েলি অসাধারণ। ওকে, এন্ড স্বপন আছেন, লিখেছেন যে আমাদের যে ফেসবুকে যে ফটোটা দেওয়া আছে ওই ছবিটা দেখে উনি রিয়েলি অনেক খুশি হয়েছেন যে সবাই এরকম ইনভলভ আমাদের আমাদের সাথে। এবং কাজী আছেন, লিখেছেন যে মেঘলা ও এন্ড গুরু আমি, আচ্ছা উনি আমাদের নতুন বন্ধু এবং আমাদের এই কার্যক্রমের সাথে উনিও অংশীদার হতে চান। নিজামুল আফরাদ লিখেছেন যে এরকম মহৎ কাজ আমাদের সবার করা উচিত। জাহাঙ্গীর আলম লিখেছেন রিয়েলি দিস ইজ দ্য গুড ওয়ার্ক। এন্ড অরণি আছেন ঢাকা থেকে, লিখেছেন যে আমি জামা কাপড় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিভাবে পাঠাতে পারি। তো আমি এটার অ্যাড্রেসটা জানিয়ে দিই যে বন্ধু আপনি যারা ঢাকার বাইরে থাকেন, তো ইচ্ছে করলে আপনি কুরিয়ারে করে আপনার ড্রেস পোশাক যেগুলো আছে আপনি পাঠাতে পারেন। এবং সেজন্য যে অ্যাড্রেসটি হচ্ছে সেটি হচ্ছে 45 নভানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান এক। অ্যান্ড আমি ডিটেল অ্যাড্রেসটা আরেকটু পরে জানিয়ে দিচ্ছি। তো আপনি কুরিয়ার করে যে কোনো সময় যখন তখন আমাদের কাছে ড্রেস পাঠাতে পারেন। এবং আরো একটা জিনিস জানাচ্ছি যে আমরা পোশাক সংগ্রহ করছি 3 অগস্ট পর্যন্ত, এবং 4 অগস্টে আমাদের একটা কার্যক্রম শুরু হবে, এবং কার্যক্রম যেটা সেটা হচ্ছে পোশাক ডিস্ট্রিবিউশনের, এবং সেটা সম্পর্কে গুরুত্ব সংগ্রহ করবে।
এবং আমরা এর মধ্যেই জেনেছি বন্ধু যে আমরা যে ধরনের কালেকশন, এটা হচ্ছে আমাদের, আমরা এর আগে যখন সাভারের ওই রানা প্লাজার ট্র্যাজেডির পর যখন আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম, আমি কখনো মানুষের মধ্যে এরকম আকৃতি দেখিনি, কখনো মানুষের মধ্যে এরকম প্রতিদ্বন্দ্বিতা দেখি নিজের শরীরে রক্ত দেওয়ার জন্য। সেদিন আমি সত্যি অনেক বেশি আবেগঘন হয়ে উঠেছিলাম, পুরো সময় আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল এই আবেগ বা এই আনন্দের আতিশয্যে বা ভালো লাগায়। এবং সেদিনে হয়তো সাহসী হয়েছিলাম যে ধরনের উদ্যোক্তা প্রায়শই নেওয়া যেতে পারে। ধন্যবাদ প্রডিউসার ইন্তেজারকে, ধন্যবাদ ঢাকা এফ এম অথরিটিসকে, যারা চিন্তা করেছেন যে আমরা পথ শিশুদের কাছে তাদের ঈদের আগেই তাদের কাছে নতুন পোশাক পৌঁছে দেব। এবং যে ধরনের রেসপন্স দিচ্ছি বন্ধু, যেভাবে আপনারা এগিয়ে এসেছেন সেটা আমাদের কল্পনা কেউ হার মানায়। হাজার হাজার পোশাক, এবং আমার কাছে মনে হচ্ছে দেখলা যে যতটুকু না ঢাকা এফ এম কে এখন যতটুকু না অফিস মনে হচ্ছে, তার চাইতে মনে হচ্ছে মনে হয় কোনো গার্মেন্টস, এবং খুব বড় মাপের কোনো গার্মেন্টস ইউজ। এবং এই এই এটা হওয়াতে আমরা যে কি পরিমাণ খুশি হয়েছি, আমি আমি ঢাকা এফ এম এর সিইওর সাথেও কমিউনিকেট করেছি সব মিলিয়ে, এবং ঢাকা এফ এম এর প্রত্যেক স্টাফ যে কি পরিমাণ খুশি হয়েছেন যে এইভাবে মানুষের ভালোবাসায়, এইভাবে মানুষের ভালোবাসার উন্মাদনায় কাছ থেকে দেখার সুযোগ আমাদের হয়েছে। এবং এগুলোর সাক্ষী আপনাদের সবাইকে হতে হবে বন্ধু, তাই সবাইকে অনুরোধ করব যার যার পক্ষে সম্ভব প্লিজ চলে আসুন আগামী 4th আগস্ট। আপনাদেরকে সাথে নিয়ে কমলাপুর স্টেশন থেকে আমাদের প্রথম যাত্রা শুরু করবে এই নতুন এই পোশাকগুলোকে নিয়ে, আমরা সেই পথ শিশুদের কাছে পৌঁছে দেবো এই পোশাকগুলো। অলরেডি আপনারা দেখেছেন ফেসবুকে পিকচারের মাধ্যমে যেখানে আমরা বিভিন্ন ক্যাটাগরাইজ করছি, যাতে করে আমাদের পোশাকগুলো ডিস্ট্রিবিউট করতে সহজ হয়। প্রাণাত স্পন্সর গ্রুপ যারা চরমভাবে আমাদেরকে সহযোগিতা করছে পুরো কাজটাকে দারুণভাবে নিরবিচ্ছিন্নভাবে করবার জন্য, এবং ভলেন্টিয়ারের দায়িত্বে কিন্তু আপনারাই থাকবেন, এটার জন্য অবশ্যই থ্যাঙ্কস দেওয়ার কোনো বাহুল্যতা আমি দেখাবো না, কারণ কাজটা অ্যাকচুয়ালি আপনাদেরই, এই পুরো কাজটার ওনারশিপ আপনাদেরকে নিতে হবে। সবাই মিলে আগামী 4th August আমরা দারুণভাবে এই পথ শিশুদের কাছে নতুন পোশাক পৌঁছে দেওয়ার কাজটা শুরু করব, যেখানে আমাদের পথ চলার সাথী হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, সাথে থাকছেন নাসির হোসেন মিস্টার ডিপেন্ডেবল আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন মুশফিকুর রহিম। সবাই মিলে একসাথে হয়ে আমরা এই কাজটিকে এগিয়ে নেব।
কুরিয়ার করে পাঠাতে পারেন, এবং এটার জন্য যে আমাদের মেইলিং অ্যাড্রেস আছে সেটা আমি জানিয়ে দিচ্ছি, নাভানা টাওয়ার 15th floor 45 গুলশান সাউথ সার্কেল 1 ঢাকা 1212। আমি আবার অ্যাড্রেসটি বলছি, নাভানা টাওয়ার 15th floor 45 গুলশান সাউথ সার্কেল 1 ঢাকা 1212। আর বন্ধু অবশ্যই আপনি আমাদেরকে SMS করতে পারেন আমাদের কমন SMS পোর্টে, এবং SMS এর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার HT লিখবেন, তারপর স্পেস দিয়ে যে সমস্ত কথা আছে গুরুর কাছে কিছু জানতে চাইলে, আমাদের এই কর্মসূচি নিয়ে আপনার কিছু বলার থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাদেরকে SMS করতে পারেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি আমাদের সাথে ফেসবুকে ইনভলভ হবেন যেভাবে, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই কাছে, আপনারই সামনে, এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। এবং বরাবরের মতো রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনি আমাদের এই পেজটিতে লাইক করুন এবং সংযুক্ত থাকুন আমাদের সাথে সবসময়, এবং এই রিয়েল পেজ এটা কিভাবে সেটা জানার একমাত্র উপায় হচ্ছে আপনি দেখবেন যে এখানে লাইকিং এর পরিমাণ হচ্ছে 1,24,000 প্লাস, এবং এখান থেকে আমাদের একটি ফটো আপলোড করা হয়েছে, সেখান থেকে অনেক বন্ধু মানে আমাদের পোশাক প্যাকিং এর কাজে ব্যস্ত, তো সেখান থেকে আপনি লাইক করবেন এবং আপনার কমেন্ট লিখবেন সেটাই আশা করছি। ওকে, সো গুরু আপনি এ সম্পর্কে কিছু বলবেন?
এবং আমি অবশ্যই চাইবো, কারণ স্বভাবতই অনেকেই হয়তো চিন্তা করছে যে আমরা হয়তো কাপড় পাঠাতে পারিনি, অথবা সরাসরি স্টুডিওতে আসতে পারিনি, অথবা 4th August অনেকের পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না, কিন্তু আমরা বারংবার বলে রাখি বন্ধু যে এভরি কন্ট্রিবিউশন কাউন্ট। এই যে আপনি বারবার মেঘলা বলছে যে আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডিতে আপনি লাইক দিন অথবা আপনি কমেন্টস করুন, এগুলো কিন্তু একরকমের কন্ট্রিবিউশন, কারণ ফেসবুক এখন ইনফরমেশন টেকনোলজির এই যুগে যখন এই মিডিয়ামগুলোর মাধ্যমে মানুষ দেখতে পায় যে ভালো একটি কাজের সাথে শত না হাজারো না লাখো মানুষের ইনভলভমেন্ট, তখন সেই কাজটিও কিন্তু দারুণভাবে একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। সেই কারণে লাইক দেয়া বা কমেন্ট দেওয়া শুধুই কমেন্টস বা লাইক দেওয়া না, বরং এটি বুঝিয়ে দেয়া যে এই কাজটার সাথে আমরা সবাই একসাথে আছি, আর তখনই এই ভালোবাসার বাংলাদেশ একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং তখনই আমাদের দেওয়া প্রত্যেকটি কার্যক্রম দারুণভাবে সফল হবে। আমরা এখন ফোনে নিতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল, যার প্রতি নির্ভর করতে আমরা পছন্দ করি, নাসির হোসেন। নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশে। আর অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাকে নিয়ে আসার ফোনে অ্যাটলিস্ট আপনার সাথে যুক্ত হওয়ার পিছনে একটি উদ্দেশ্য আছে নাসির, আপনি খুব ভালো করেই জানেন, এবং অফিয়ারে আপনি প্রায়শই কথাগুলো বলেন যে আমি যেভাবে জীবনের সাথে যুদ্ধ করে আজকের এই পরিস্থিতিতে এসেছি, জীবনের সাথে যেভাবে যুঝতে যুঝতে আজকের এই সফলতাকে সামনে থেকে দেখেছি, এবং আপনি আপনার একটি কথা আমার এখনো কানে অনুরণিত হয়, আপনি বলছিলেন যে মানুষের লক্ষ্য স্পষ্ট হওয়া জরুরি, এবং লক্ষ্যকে সামনে রেখে মানুষ যদি পথ চলা শুরু করে তাহলে সফল হতে সে বাধ্য, এবং আপনাকে এই পিছিয়ে পড়া মানুষগুলো কষ্টে থাকা মানুষগুলোকে চরমভাবে আপনাকে টানে যেটা আপনি বলছিলেন, সে কারণে নাসির আমরা চিন্তা করেছি যে বাংলাদেশ ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল এমন ভালো কাজের সাথে আমাদের সঙ্গে থাকুক যার প্রতি সত্যি আমরা সবসময় নির্ভর করতে পছন্দ করি।
জি ভাইয়া, এটাও আমি অনেক প্রাউড ফিল করতেছি যে আপনাদের এফএম এর পক্ষ থেকে যে 4 তারিখ যে প্রোগ্রামটা করেছেন আপনারা, এখানে আমি আর মুশফিক ভাই আসবো, আমি আশা করি বাংলাদেশের সব মানুষই এখানে থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে, আপনাদেরকে সাপোর্ট করবে, এটা কামনা করছি।
এবং
সাথে সাথে আপনারাও সবাই আসবেন।
এক্স্যাক্টলি, এবং সেদিন আমার মনে হয় যে আপনাদের সাথে থাকা আমাদের যেসব লিসেনার্স বন্ধু অলরেডি প্ল্যান করছে এবং সিদ্ধান্ত নিচ্ছে যে সেদিন অবশ্যই আমরা থাকবো, সেদিন একসাথে হয়ে হাজার হাজার, আপনি চিন্তা করতে পারবেন না, আপনি তো স্টুডিওতে এসেছিলেন নাসির, এখন স্টুডিওতে ঢুকলে বা স্টুডিওতে ঢোকার আগে যে বাইরের যে পরিস্থিতি সেটি দেখলে হয়তো চিনতে আপনার কষ্ট হবে, এটি কি ঢাকা এফএম এর সেই ঝকঝকে তকতকে অফিস নাকি এটি গার্মেন্টস এর কোনো ফ্যাক্টরি। এবং এতে আমরা কষ্ট না বরং দারুণ ভাবে গর্বিত এবং আনন্দিত হচ্ছি, সেটি হচ্ছে মানুষের ভালোবাসায় সয়লাব হয়ে গেছে পুরোটা ফ্লো। এবং সেই মানুষগুলোকে উদ্দেশ্য করে যদি আপনার পক্ষ থেকে কিছু বলেন যারা মানুষের টানে মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষকে এইভাবে ভালোবাসে,
আমি শুধু এতটুকু বলবো যারা বিপদের মধ্যে মানুষের পাশে এসে দাঁড়ায় তারাই মানুষ। আমি চেষ্টা করবো আমি আর মুশফিককে তাদের পাশে দাঁড়ানোর, আমি আশা করবো যে বাংলাদেশের সব মানুষই তাদের পাশে এসে দাঁড়াবে এবং আমাদেরকে সাপোর্ট করবে।
অনেক ধন্যবাদ নাসির, এবং আমরা মুখিয়ে থাকলাম আপনাকে এবং মুশফিক রহিমকে সেদিন আমরা কাছে পাবো, একসাথে এই ভালো কাজের অংশীদারিত্ব ভাগাভাগি করে নিব। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের নাসির হোসেন, যাকে আপনারা সবাই খুব কাছে থেকে চেনেন এবং জানেন এবং দারুণ পছন্দ করেন। এই মানুষগুলো আমাদের সাথে সম্পৃক্ততা জানিয়েছে, আমাদের সাথে থাকবে বলে তারা কথা দিয়েছে, কারণ প্রত্যেকটি ভালো কাজের সাথে ভালো মানুষগুলো পাশে থাকতে চায়।
রাইটার বন্ধু জানিয়ে দিই যে একটু পরেই কিন্তু আমাদের নিয়মিত যে অতিথি বন্ধু উনি থাকছেন এবং কিছুক্ষণ পরে গুরু এহতেশামের মাধ্যমে আমরা নিয়মিত যে অতিথি বন্ধু তার কাছে চলে যাব। অ্যান্ড যেরকম গুরু এহতেশাম বললেন এবং নাসির হোসেন বললেন যে অবশ্যই আপনারা থাকবেন, আপনারা 4 অগস্ট রবিবার সকাল 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসবেন, প্লিজ 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 অবশ্যই আসবেন, আপনারা সবাই আমন্ত্রিত, অবশ্যই অবশ্যই আসবেন। অ্যান্ড যেটা হচ্ছে যে ফেসবুকের কথা সবসময় বলি এবং আরো একবার বলছি যে প্লিজ ফেসবুকে আপনি লাইক করবেন আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে এবং অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি www.facebook.com/dhakafm90.4 এবং আপনি যেভাবে আমাদের এই পেজটি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে এবং আপনি এখান থেকে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 1,24,000 প্লাস এবং এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখানে যে আমাদের পোস্টটি আপলোড করা হয়েছে সেখান থেকে লাইক করবেন এবং আপনার ভ্যালুয়েবল কমেন্টগুলো করবেন এবং আপনি যদি চান ইচ্ছে করলে এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন। ওকে,
this track was downloaded from fusionbd.com
এবং আমি অবশ্যই চাইবো যে মেঘলার সেই আহ্বানে আপনারাও সাড়া দিন, এই কারণে যে এখন মানে এখন সাইবার স্পেসটা এত বেশি ইফেক্টিভ এবং এত বেশি এখন কার্যকরী যে যে কোনো ভালো কাজটা মানুষের কাছে ভালোভাবে উপস্থাপন করাটা কিন্তু মেঘলা খুব বেশি করে জরুরি। তাই যারা আমাদের কাছে কাপড় নিয়ে আসছেন এই পথ শিশুদের জন্য অথবা যারা আমাদের সাথে যুক্ত থাকছেন সরাসরি, তারা তো তাদের মতো করে কন্ট্রিবিউট করছেন, যারা একেবারে আসতে পারছেন না তারা অন্তত এই ফেসবুকে লাইক অথবা কমেন্ট দিয়ে বুঝিয়ে দিন যে ভালো কাজটার সাথে আপনারা আছেন এবং এই ভালো কাজটা শুধুমাত্র একটি কাকতলীয় কোনো ঘটনা না, বরং একটি প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। এবং সেই সাথে কথা বলতে না বলতেই আবার সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি প্রতি থার্সডেতে মেঘলা এই ঘটনাগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। খুব আনন্দের সাথে এই ব্যাপারগুলো আমরা দেখছি যে সবার কিভাবে সমর্থন জানাতে সরাসরি চলে আসছেন আমাদের স্টুডিওতে। এখন কিন্তু স্টুডিওতে অলরেডি বেশ কয়েকজন বন্ধু উপস্থিত হয়েছেন তাদের সম্পৃক্ততা জানানোর জন্য
এবং সবাই মেয়ে।
ও আচ্ছা, এটা আমি খেয়াল করিনি, এটা এটা মেঘলা এই কারণে মনে হয় তোর মধ্যে একটা ভালো লাগা কাজ করছে যেটা তার অভিব্যক্তিতে দেখছিলাম। আমি আসলে খুশি হয়েছি যে কেউই আসলে পিছিয়ে নাই, সমস্ত ক্লাসের সমস্ত সেগমেন্ট সমস্ত দিক থেকে বিভিন্ন শ্রেণীবেশের মানুষ এসে সম্পৃক্ত হচ্ছে, খুবই ভালো একটা ব্যাপার। এবং কেনই বা হবেন না যখন আমাদের কাছে থাকে এই রকমের অতিথি, আজকে যিনি আমাদের সাথে এসেছেন হট সিটে যিনি বসেছেন তার নাম হ্যাপি, তার জীবনে এরকম না বলা বলতে গিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠস্বর হয়ে ওঠা এরকম অনেক ঘটনা আছে, সে ঘটনাগুলো হ্যাপির কাছ থেকে আমরা শুনব। এবং আমার নিজেদের মনকে আমাদের হয়তো জিজ্ঞেস করার সময় এসেছে মেঘলা, যেমন যদি তুই তোর কথা ভাবিস, যদি আমি আমার কথা ভাবি, এবং যদি হ্যাপিকে চিন্তা করি তখন হয়তো এই কথা বলতেই হয়। নিজেকে দেখো তো, কি কেমিস্ট্রি ক্লাসে, কি শোরুমের ক্লাসে, কি শপিং মলে, কি স্নানের সময় পুকুরের চলে, তোমার মতোই খুঁজে ফিরিয়ে আমি নিজেকে দেখাচ্ছি। বহুকাল হল দেখা হয় না, নোংরা কাপড়ে মোড়ানো এই কদর চলে। আয়না যেমন মুছে দেখে না নিজেকে, ফুটিয়ে তোলে তোমার সাজসজ্জা, নোংরা কাপড়ে মোড়া মোড়ানো এই কদর্য মুখ সমাজেরই আয়না, যাতে দেখে মুখ পাবে না তো সুখ, তবে লুকবে কোথায় তোমার এই আজন্ম লজ্জা। এই লজ্জা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু মানুষ জীবনের দায় থেকে, মানুষ হয়ে ওঠার দায় থেকে মুক্তি পাবার জন্য, সে দায় পরিপূর্ণ করবার জন্য ছুটে এসেছে আমাদের স্টুডিওতে। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, যারা সত্যিকার অর্থে ভালোবাসার কানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার আগে একটু আমি সরাসরি জিজ্ঞেস করি, বলুন তো কি এক তাগিদ, কি এক উন্মাদনা, কেনই বা এত রাতে আপনাদের এইভাবে আমাদের কাছে ছুটে আসা? জি প্রথমে আপনি বলুন যে হঠাৎ করে চলে আসলেন, যে সিদ্ধান্ত নিলেন যে স্টুডিওতে আসবেন এবং আপনারা আমাদের সাথে আছেন সেটা জানাবেন, সে তাগিদটা হঠাৎ করে কি কারণে অনুভব করলেন?
হাই, আমি মুক্তিরানী, আমি সাইপ্রাস ইউনিভার্সিটিতে পড়ি, ফার্ম গেট নিবেদিকা হোস্টেল থেকে আসছি, আমি ওখানে থাকি। তো গেল বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার যখন শুনছি কানিয়া নামে একটা মেয়ে আসছিল, তখন শুনে মনে হচ্ছিল যে আমি তখনই ছুটে আসি, সবাই আসতেছিল, বাট তখন কি বলবো, মানে হোস্টেলের গেট বন্ধ হয়ে যাওয়াতে আসতে পারি নাই। তারপরে প্ল্যান করলাম ঠিক আছে এখন না হয় না যেতে পারলাম, এখন তো গেলেও কিছু দিতে পারবো না, সবাইকে জানাই, সবাই মিলে না হয় কিছু হেল্প করতে পারবো। তারপর সব ফ্রেন্ডদের জানালাম, তারপর যে দেওয়া হেল্প করলো সেটা দিয়েই ভাবছিলাম গেল বৃহস্পতিবার আসবো, কিন্তু আসা হয় নাই, ক্লাসের কারণে আসতে পারি নাই। তারপরে আজকে ডিসিশন নিলাম যে কেউ আসুক না আসুক, আমার ফ্রেন্ড তানিয়া ওকে নিয়ে বললাম যে
আপনার হোস্টেলে ফিরে গেছেন ততক্ষণ পর্যন্ত এই টেনশনটা চলবে। এবং আমি চাইবো যে আপনার এই যে আপনার তরফ থেকে যে কন্ট্রিবিউশন, এই যে আপনার তরফ থেকে যে তাগিদ মানুষের পাশে দাঁড়ানো, এটা আমি সত্যি শ্রদ্ধা ভরে অনেক অনেক ভালোবাসা নিয়ে গ্রহণ করলাম। এবং আপনার সাথে আপনার বন্ধু এসেছেন, তার সাথে একটু কথা বলি। জি আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার স্টুডিওতে।
জি ধন্যবাদ, আমার নাম তানি ইসলাম, আমি মুক্তির সাথে এসেছি, আমি তার সাথে একই হোস্টেলে থাকি। তো যখন দেখি পথে কোনো শিশু বস্ত্রহীনভাবে ঘোরাফেরা করছে, তখন আসলে ভাবি যে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু অনেক দিক দিয়েই সুখী করেছেন, কিন্তু সেই হিসেবে ওরা অনেক কষ্টে থাকে, অনেক বেশি কষ্টে থাকে। তো এখন আমরা অনেক মানে ছোট আছি, স্টুডেন্ট, এখনো সেইভাবে কিছু করার মানে সামর্থ্য এখনো হয়ে ওঠে নাই। তাও যখন আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনছি, তখন আমি আমার নিজের কাছ থেকে এবং আমার যেগুলো ফ্রেন্ড ছিল তাদের কাছ থেকে কিছু সংগ্রহ করে আমি ওকে দিই, এবং সেটা দিয়েও আজকে পথ শিশুদের জন্য যে কেনাকাটা করছে এটা মানে আনতে পেরে এখানে আমি অনেক বেশি নিজেকে আর কি অনেক বেশি উচ্ছ্বসিত যে আমার নিজের কাছ থেকে তাদেরকে কিছু আমি দিতে পারছি, এবং আল্লাহ যেন আমাকে
অনেক বড় হয় এবং তাদের হাত দিয়ে এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক বঞ্চিত পিছিয়ে পড়া এই মানুষগুলোর জন্য, তবেই না সত্যিকার অর্থে ভালোবাসার বাংলাদেশ সৃষ্টি হবে।
বলার বাহিরে ভাব, তখন আগে থেকে চাইতাম যে কিছু মানে কিছু করতে চাই, ভালো কিছু করতে চাই, কিন্তু সেরকম কোনো কিছু পাই না। আপনি যখন উদ্যোগটা নিলাম তখন ভাবলাম যে না, এবার মনে হয় সময় আসছে।
অবশ্যই সময় এসেছে নতুন কিছু করার, দারুণ কিছু করার এবং এত ভালো ভালো কিছু করার, যা সত্যি
যদি কেউ গাইড দেয় অবশ্যই আমরা অনেক কিছু করতে পারি।
অবশ্যই অবশ্যই, এবং এইভাবেই যদি মুক্তির আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে সে মুক্তি, যে মুক্তির জন্য তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ, সে মুক্তি পেতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না মুক্তি। আমরা আরো দুইজন বন্ধু আছে, তাদের সাথে ছোট্ট করে একটু পরিচিত হয়ে নিই। আপনার নাম?
আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসমিন আহমেদ জিমি, আমি এবার অনার্স থার্ড ইয়ার, আর আমরা দুই ফ্রেন্ড এসেছি টঙ্গী থেকে।
ওদেরকে গাড়িতে তুলে দেওয়ার যেভাবে যাওয়ার সুযোগ আছে, গাড়িও অনেক ক্ষেত্রে এখন সেফ না, মোটামুটি ক্রাউডেড যেসব গাড়ি সেগুলোতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আপনি সাইদ নাম্বারটা নিয়ে রাখবে, গিয়ে রিকনফার্ম করবেন বাসায় পৌঁছে যে আপনি সঠিকভাবে বাড়িতে পৌঁছেছেন, নিরাপদে পৌঁছেছেন, আদারওয়াইজ আমার কিন্তু টেনশন থেকেই যাবে।
জিগু, আরেকটু কথা ছিল, বলতে পারবো?
জি,
আসলে আমরা আগে মানে আসতে চেয়েছিলাম, তো আসলে আসতে পারিনি। এখন আমার কয়েকটা ফ্রেন্ড এই মুহূর্তে শুনছে, তো তারা মানে আমাকে বলবো যেটা মানে আমি একটু গান করি, তো সবার উদ্দেশ্যে আমি দুটা গান গাইতে পারবো, পথ শিশুদের উদ্দেশ্যে আসলে ওটার মধ্যে।
অবশ্যই, একদম এক থেকে দুই লাইন, সময় খুবই স্বল্পতা, এক থেকে দুই লাইন।
পৃথিবীর তরে তত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে, এই পৃথিবীর তরে।
অনেক সুন্দর, এবং আমার থামাতে মন চাচ্ছিল কিন্তু সময়ের স্বল্পতা, সেই কারণে সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা আসাতে লাভটা কি হয়? এতক্ষণ তো ক্ষতির কথা বলছিলাম যে মুক্তি কিভাবে ফিরে যাবে তার বিরোধিতা হোস্টেলে, আপনি কিভাবে টঙ্গী ফিরে যাবেন, কিন্তু লাভটা কি হয় সেটা এবার বলছি। আমাদের আজকের হট সিটে যিনি বসেছেন তিনি হচ্ছেন হ্যাপি। হ্যাপি খুব ছোটবেলা থেকেই অনেক কষ্ট ভেতর দিয়ে আজকের এই পরিস্থিতিতে এসে পড়েছে। হ্যাপি, আপনি অফ ইয়ারে আপনার সাথে কথা হচ্ছিল, তখন আমি তুমি করেই বলি, যেহেতু বয়স তোমার অনেক কম, তখন তুমি বলছিলে যে আমার বয়স যখন দেড় মাস বা সাত মাস, নয় মাস, তখনই তোমার বাবার প্রসঙ্গ বলছিলেন। তোমার বাবা কি মারা গেছেন তখন না ছেড়ে গেছেন?
তখন বাবা মারা গেছেন
যখন তোমার বয়স নয় মাস, তখন বাবা মারা গেছেন। তারপর থেকে মায়ের সাথে তোমার থাকা, তাই তো? ফাইনালি তুমি যখন একটু বড় হলে, বয়স যখন 8 বছর, তখন চলে আসলে তোমার মায়ের হাত ধরে, মা একটি বাসা বাড়িতে কাজে দেওয়ার ব্যবস্থা করলো। তারপরে বাসাতে কি হয়েছিল?
আমি বাসাতে 1-2 মাসের মতো আমি থাকতাম, থাকার পর ওখানে আমাকে অনেক অত্যাচার করত।
কি ধরনের অত্যাচার?
আমাকে গায়ে হাত দিত, বুকে হাত দিত, আমি অনেক কাঁদতাম, কাউকে কিছু বলতে পারতাম না, মামিকে বললাম আমি বিশ্বাস করত না। তখন আমি অনেক কান্না করি, মাকে তো স্মরণ করি, মাকেও বলে মা বিশ্বাস করে না।
তখন বয়স কত তোমার?
তখন আমার 9।
মাত্র 9 বছর বয়স?
তারপর মাকে বললি মা কোন কথা বলে না, বলে তুই কাজ করতাম কাজ করবি ঠিক মতো করে, আর এইগুলো আমাদের বলবি না, তোর মামি এসছে না, তোর মামিদারে বলবি। তারপর আমি বলছি যে মা, মামি আমাদের সাথে বিশ্বাস করে না, তাই না করলি না, তুই কাজ করতাম কাজ করবি। তখন আমি অনেক কান্দতাম, যদি আমার যেটা খুঁজতে সামনে আমার বাবা যে থাকতো, তবে আমাকে করতে দিত না। তখন আমি বাবার মুখ দেখিনি, বাবার আদর আমি পাইনি।
এই ধরনের ঘটনা, ওই বাড়ির যে সাহেব ছিল যেটা বলছিলে তুমি, এই ধরনের ঘটনা কি প্রায় তোমার সাথে করতো?
জি, প্রত্যেকটা দিন। আমার অনেক খারাপ লাগলো যে সব কথাটাই শুধু আমার সাথে হয়।
তো সেই লোকের বউ বাচ্চা ওই বাড়িতে থাকতো না?
থাকতো, বাড়ে বিকেলে বিকেলে আসতো।
জ যখন এরকম পরিস্থিতি হতো, তুমি কি কখনো এরকম করেছো যে জানিয়ে দেওয়া যে না এরকম তো আমার সাথে হচ্ছে, আমার এই জিনিসটা জানিয়ে দেওয়া উচিত বাড়ির যিনি বয়স্ক আর যারা আছেন তাদের কাছে? বা
একদিন আমি যখন থাকি এক রুমে ছোট মানুষটার সাথে যে ঘুমাই থাকে অনন্যাপুর ছোট বোন আদিত্যা, তার সাথে দেখো আমি সে উপরে ঘুমাই আমি নিচে ঘুমাই, তখন এই লক করা ছিল, তাবিদে লকটাকে খুলে মানে ভিতর থেকে লক করে দেয়, তখন মামি উঠে আসে ওই শব্দ পে দরজায়, তারপর আসে দেখি লক করা, তখনই মামি দেখতে পাই যে আমি মানে ঠিক আছি যে না আমি করবো না করবো না, তখনই কি আর মামি দরজা টান দেয়।
সে জোর করছে তোমার সাথে তখন?
জি,
এটাও কিন্তু দেশেরই গল্প, এটাও কিন্তু এই সমাজকে বিলংস করে এমনই একটি ঘটনা যে হ্যাপি বসে আছে এখন। বন্ধুরা এখন কি বুঝতে পারছেন যে কেন মানুষের টান অনুভব হয়, কেন মেয়ের জায়গাতে থাকার পরেও যে দেশটা এত বেশি সেফ না? আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন গতকাল পরশু যে দেশের অবস্থা অবশ্যই সেই অর্থে সুখকর না, তারপরেও মুক্তি বা আমার যেসব বন্ধুরা এখানে আছে তারা কিভাবে ছুটে আসে দূর দূরান্ত থেকে, এটার কারণ কিন্তু এইটাই, সবাই একেবারে ভেতর থেকে যাচ্ছে। হ্যাপির মতো এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর বন্ধ হোক, আর যেন একটা ঘটনারও পুনরাবৃত্তি না হয়, তখনই মনে হয় তাদের এই ছুটে আসা সেই উদ্দেশ্যে, আর এই ঘটনাগুলো যখন বন্ধ হবে পরিপূর্ণ হবে তখনই মনে হয় তাদের সত্যিকারের ভালো লাগা কাজ করবে। এবং আমি শেষবারের মতো বিদায় নিয়ে নিই যারা স্টুডিওতে এসেছিল, এবং আমি চাচ্ছি যে একসাথে সবাই মিলে অন্তত হ্যাপি এটি হচ্ছে আশার খবর যে আপনাদের জন্য আপনাদের কষ্টের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে এভাবে মানুষ ছুটে আসে, এভাবে আপনার পাশে এসে দাঁড়ায়। জি, আপনাদের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি, তারপরেও হ্যাপিকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থেকে বলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আমি একটা কথাই বলবো যে মানুষ যে যার বাসায় কাজ করুক না কেন তাকে নিজের সন্তানের মতো দেখতে হবে, এবং কি আমার সন্তান যা অন্যের সন্তানও তাই। তো আমি যদি আমার পক্ষ থেকে যদি আমি বলি তাহলে আমি মনে করবো যে আমার বাচ্চাটাকে আমি যতটুকু সম্মানের সহিত দেখবো, আমার নিজের কাজের মেয়ে হোক আর কাজের ছেলেই হোক তাকে সেই সম্মানটুকু দিতে হবে, এতটুকু মনে করি।
জিনিসটি সেটি হচ্ছে তার সতীত্ব, তার আব্রু, যেটি তাকে এমন বয়সে আরেকজনের কাছে হস্তগত হয়ে যাচ্ছে যেটি সে চাইলেও সেটি থামিয়ে রাখতে পারে না বা সেটি বাধা দিতে পারে না।
খুব রাগ লাগতেছে, মনে হচ্ছে যদি হাতের কাছে পাইতাম ইচ্ছা মতো পিটাইতাম ধরে, কারণ এরকম তো করা উচিত না, আর যারা এরকম করে তো ধরে ধরে মানে কি বলবো সেই রকম কঠিন শাস্তি দেওয়া উচিত।
এবং আমরাও চাই যে যারা এসবের দায়িত্বে আছেন তারা সেই ব্যাপারটা নিয়ে ভাববেন, এবং দোয়া করি যে এই ক্ষোভ এই ঘৃণা আর এই মানসিক অবস্থা আপনাদের মধ্যে জীবিত থাকুক, এবং আপনারাই বাংলাদেশকে সামনে দিনগুলোতে নেতৃত্ব দেন, আর তখন হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি কাউকে আর করতে দেবেন না। অনেক ধন্যবাদ আপনাদেরকে এখানে আসবার জন্য। আমরা চলে যাচ্ছি হ্যাপির কাছে, তার জীবনের কথা তার মতো করে আবার আমরা শুনতে শুরু করবো। হ্যাপি বলছিলেন যে আপনার বলছিলে তুমি যে তোমার ওই বাসাতে থাকার পর থেকে যে অত্যাচারগুলো তোমার সাথে হতো সেগুলো একটু তোমার মুখ থেকে শুনি।
আমি যখন বাসাতে কাজ করি তখন আমাকে মানে যখন আমি কাজে যেতাম তখন কি আর
যেহেতু সেই অর্থে নিরাপদ সড়ক এখন এটি আমরা আশা করতে পারছি না, সেই কারণে ইন্তেজারকে ধন্যবাদ যে আমরা উদ্যোগ নিয়েছি যে গাড়ি দিয়ে তাদেরকে যেন বাসায় পৌঁছে দেওয়া হয়। স্পেশালি স্পেশালি আমি বলবো যে বিশেষ করে যে সেই সময়টা তো এখনো আসেনি বন্ধুরা, আমি জানি যে তোমরা প্রচন্ড আক্ষেপ করো, কষ্ট পাও যে কেন তোমরা আসতে পারছো না স্টুডিওতে, সেই কারণে তারপরে আমি বলবো যে প্লিজ তোমরা এসো না, অন্তত এত রাতে তোমরা এসো না। আমরা যদি দিনের বেলায় কখনো ক্যাম্পেইন করি, ইনফ্যাক্ট 4th August যে ক্যাম্পেইনটা হচ্ছে কমলাপুর স্টেশন থেকে, সেখানে তোমরা আসতে পারো কোনো সমস্যা নাই, কারণ তোমাদের নিরাপত্তা নিয়ে একটা ভালো কাজ করতে গিয়ে কোনো একটি মন্দ কাজের সামান্যতম মন্দ কাজও আমরা হয়তো হজম করতে পারবো না। আল্লাহ না করুক ফিরতে গিয়ে যদি তোমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে আমি এতে শাম নিজেকে ক্ষমা করতে পারবো না। সেই কারণেই বলছি বন্ধু, আসবার প্রয়োজন নাই। বিশেষ করে আমাদের যেসব ফিমেল মেল লিসেনার্স আছে তাদের আসবার দরকার নাই। তারা দিনের বেলায় কোনো ক্যাম্পেইন করলে তখন আসেন, কোনো প্রবলেম নাই। কিন্তু রাতের বেলায় স্টুডিওতে মেয়েদের অ্যাটলিস্ট আসবার প্রয়োজন নাই, কারণ আমরা আমাদেরই ব্যর্থতা, এটা আমাদেরই আসলে এই এই ব্যর্থতাটা মানতেই হবে যে আমরা সেই পরিস্থিতি এখনো তৈরি করতে পারিনি দেশে যে মেয়েরা অবলীলায় রাত বিরাতে একদম নিরাপদভাবে আসতে পারবে এবং নিরাপদভাবে ফিরে যেতে পারবে তার বাসাতে। আমরা গাড়িতে করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আমাদের লিসেনার্স বন্ধুদেরকে তাদের বাসাতে, কিন্তু পরবর্তীতে আমরা চাইব যে কোনো ফিমেল লিসেনার্স রাতের বেলা স্টুডিওতে যেন না আসে। হ্যাপি, শুরু করো তোমার জীবনের
বাসায় কাজ করি, তখন ওকে আর ওরকম গায়ে হাত দিত, মুখ লাগাত, এরকম করতো। আমি মানে অনেক টানতাম যে সবসময় শুধু আমার সাথেই দেয়, আর কারোর সাথে দিতে পারে না। আমি অনেক কান্দা পারতো, আমি তখন মানে আমি নিজেকে শেষ করে দিই, পারতাম না তখন যে আমার জীবনটা মনে হয় অনেক নষ্ট হয়ে যাবে। তখন আমি মানে কি করবো আমি কিচ্ছু বলতাম না। তা আমি অনন্যাপুকে বলি, অনন্যাপু কোনো কথা বল না, কয় তুমি তো জানোই আমার বাপে কিরকম। তারপর আমি আমি অনেক কান্দতাম বারান্দায় বসে বসে, কেউ শুনতো না। তখন মনে হয় আমি নিজেকে শেষ করে দিই। তখন কি আর আমার দেশে আমি অনেক ইয়ে হলাম যে না আমি এদের প্রতিবাদ করবো, মানে কাছে যাইতাম, যাই কি আর মনটা ভেঙে যেত, পারতাম না। আমার মানে কি করবো যে মনে হয় কি আমি এখনই নিজেকে শেষ করে দিই। তখন কি আর বলতাম যে না আমি যদি আমার বোনের কোনো সময় দিদি হয় ওখান থেকে আমি পালাবো। তখন কি আর এটা ভাবতে ভাবতে আমার বোনের বিয়ে সময় গেছে, তারপর আবারও মা ওখানে দিয়ে আসছে। দেখো মাকে জানা যে মাকে টাকা দিত, মাকে টাকা দিত, মা জানতো এইগুলো ব্যাপারে, কিন্তু মা তারপরেও দিত।
তোমার মা একরকম জানার পরেও এই জিনিসটা মেনে নিচ্ছে, অ্যাট লিস্ট পেট তো চালাতে হবে, ক্ষুধা তো নিবৃত্ত করতে হবে, সেই চিন্তা করে এই ব্যাপারগুলো গায়ে মাখছে না। সে বুঝতে পারছে যে তার মেয়ে এখানে শারীরিকভাবে নিরাপদ না, যে কোনো সময় তার উপর দিয়ে ওই হায়ানার মতো যে পুরুষটি বাড়িতে থাকে সে তার সতীত্বকে হরণ করতে পারে, নষ্ট করে দিতে পারে। তারপরও মা বলছে যখনই থাক, এবং বিনিময়ে যে তুমি থাকার কারণে যে টাকাটা পাই সেই টাকাটাই তার কাছে মুখ্য হয়ে যাচ্ছে, তাই তো? মাত্র বছর নয় বয়স, নয় বছর বয়স, এবং তাকে তাকে একরকম সমর্পণ করে দেওয়া পরিবারের পক্ষ থেকে, এবং এই কচ্ছিস কচি শিশুটার, এই ছোট ছোট শিশুটার তার মতো করে যুদ্ধ করে যাওয়া, যাতে করে সেই 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 হায়ানার কাছ থেকে নিজেকে নিবৃত করে রাখতে পারে। এবং এ ধরনের অনেক, আমি হিসেবে একটা টেক্সটের দিকে আমার চোখ আটকে গেল, এটি পলাশ আমাদের অপারেশন ম্যানেজার, আমি ব্যক্তিগতভাবে এই মানুষটিকে অনেক পছন্দ করি, ঢাকা এফএম এর অপারেশন ম্যানেজার, দারুণ একটি টেক্সট পাঠিয়েছে, সেটি আসলে খুব চমৎকার ভাবে লিখেছে যে আমি বিশ্বাস করি পোশাকের পরিমাণের আগামী দুদিন দ্বিগুণ হয়ে যাবে, ঢাকার প্রত্যেকটা পথ শিশু হাসবে 4 তারিখে, অনেক দামি এ হাসি, স্বর্গ নেমে আসবে ঢাকার বুকে, এ স্বর্গের স্রষ্টা আপনারা, অভিনন্দন এই স্বর্গের কারিগরদেরকে। চমৎকার একটি কথা, চমৎকার একটি কথা, আরেকবার পড়ি, আমি বিশ্বাস করি পোশাকের পরিমাণ আগামী 2 দিনে দ্বিগুণ হয়ে যাবে। অপারেশন ম্যানেজার পলাশ আপনার উদ্দেশ্যে বলে যে সত্যি যদি দ্বিগুণ হয়ে যায় যে পরিমাণ পোশাক এসেছে অফিসের কিছু কিন্তু আর দেখা যাবে না, ইভেন আপনার কেবিনটাও হয়তো ঢাকা পড়বে। এনিওয়ে পরের লাইনে উনি লিখেছেন উনি যে ঢাকার প্রত্যেকটা পথ শিশু হাসবে 4 তারিখে, অনেক দামি এ হাসি, স্বর্গ নেমে আসবে ঢাকার বুকে, আসলে স্বর্গ নেমে আসবে ঢাকার বুকে, এ স্বর্গের স্রষ্টা আপনারা, অভিনন্দন স্বর্গের কারিগরদের। পলাশ অপারেশন ম্যানেজার ঢাকা FM 90.4, অনেক ধন্যবাদ দারুণভাবে, দারুণ একটি জিনিস আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং এই কষ্টের মুহূর্তে যখন হ্যাপির ভেতর থেকে সেই কষ্টের আস্ফলনগুলো আমাদের কাছে ছুটে আসছিল, ঠিক সেই সময় দারুণ একটি কথা বলে আমাদেরকে একটু আশ্বস্ত করলেন যে আমরা আসলে পরাজিত মানুষের পক্ষে না, বরং আমরাই দারুণ কিছু সৃষ্টির কারিগর, আপনারা যারা আমাদের সাথে আছেন। আমরা ছোট্ট একটি বিরতি নিব, বিরতির পর এক্ষুনি ফিরে আসবো, এবং এর ফাঁকে আমি মেঘলা চাইবো যে কিছু টেক্সট নিয়ে নেওয়া হোক, বেশি বেশি করে টেক্সট এন্টারটেন করি, যেটা আমাদের 16260 এই পোর্টে পাঠানো হচ্ছে, অথবা আমাদের ডেডিকেটেড যে ফেসবুক আইডি সেখান থেকে আমরা টেক্সট এন্টারটেন করব। এবং আমরা আশাও করব যে আপনাদের লাইকিং এবং কমেন্টসের পরিমাণ আপনারা বাড়িয়ে দিন, যাতে করে আমরা বুঝি সবাই সবার জায়গা থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছেন এই মহতে উদ্যোগে।
আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজ এর অ্যাড্রেসটি যেভাবে খুঁজে পাবেন, পেজ যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেখান থেকে ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে। এবং এটা যে রিয়েল সেটা আপনি বুঝবেন যে আমাদের এখানে লাইকিং এর পরিমাণ 125,000 প্লাস। তো প্লিজ আপনি এখান থেকে লাইক করুন, আমাদের এই পেজটিতে লাইক করুন, আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। এবং এখানে দেখছেন যে একটি ফটো আপলোড করা হয়েছে এবং অনেক বন্ধু আমাদের টিমের মেম্বার আছে, কিছু ভলান্টিয়ার আছে যারা নিজেরাই স্বেচ্ছায় এসে প্যাকিং এর কাজ করছেন। তো আপনি এই ফটোটা দেখছেন, তো আপনি এটাকে লাইক করবেন এই পোস্টটিতে এবং পোস্টটিতে আপনি আপনার কমেন্ট করবেন। এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের এই কর্মসূচি সংক্রান্ত তাহলে আপনি করতে পারেন 16260 তে পাঠিয়ে দিতে পারেন, ফেসবুকেও করতে পারেন, আপনি আমাদের কমন এসএমএস বোর্ডেও লিখতে পারেন। আর চলছে তো আমাদের কর্মসূচি, সেটা তো জানিনি বন্ধু, আর একবার বলছি যে আর 4 অগস্ট রবিবার ঠিক সকাল 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের এই পোশাক বিতরণ কর্মসূচি শুরু হবে। এবং আমাদের এই মহতি উদ্যোগের সাথে যারা আছেন তারা হচ্ছেন ডিএমপি পুলিশ কমিশনার বেনজির আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার নাসির হোসেন। ওকে, আজ বন্ধু আপনারা তো অবশ্যই আসবেন। এবং অনেক বন্ধুই জানতে চাচ্ছেন যে 4 তারিখে কিভাবে আসবেন, কি কি নিয়ে আসবেন। বন্ধু আপনাদের কোনো কিছু নিয়ে আসতে হবে না, আপনারা এমনি এমনি চলে আসবেন, এমনিই আপনারা আমন্ত্রিত। এবং যদি কিছু আনতেই হয় তাহলে আপনি আমাদের ঢাকা এফএমের অফিসে পৌঁছে দিতে পারেন 3 অগস্ট। এবং আমরা শুধু পোশাক সংগ্রহ করছি, যে কোনো সাইজের হোক, সেটা নতুন বা পুরনো এটা কোনো ব্যাপার না। এবং 3 অগস্ট পর্যন্ত আমরা পোশাক সংগ্রহ করছি, তো আপনি ঢাকা এফএমের অফিসে এসে দিয়ে যেতে পারেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 Navana Tower 15th floor, Gulshan 1। এবং যেসব বন্ধুরা আছেন ঢাকার বাইরে, কিভাবে পাঠাবেন, কন্ট্রিবিউট করবেন বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার ইচ্ছে করলে আমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার যে কন্ট্রিবিউশন সেটি পাঠাতে পারেন। এবং যে অ্যাড্রেসে আপনি কুরিয়ার করবেন সেই অ্যাড্রেসটি হচ্ছে নাভানা টাওয়ার 15th floor, 45 Gulshan South Circle 1, Dhaka 12122। আমি অ্যাড্রেসটা আরো একবার বলছি, নাভানা টাওয়ার 15th floor, 45 Gulshan South Circle 1, Dhaka 12122। এন্ড যেসব বন্ধুরা এসএমএস করেছেন তাদের নাম পড়ছি, যে লাকি বয় ম্যান লিখেছেন, ওকে লাকি লিখেছেন যে আমি দোয়া করি ঢাকা এফএম ও প্রাণ ভালোবাসার বাংলাদেশ চির অমর হোক। এবং আনাস বিল্লা জাভারিতি আছেন আমাদের সাথে, অথই আছেন, লিখেছেন এত ভালো কাজের সঙ্গে যারা যারা সম্পৃক্ত, আল্লাহ যেন তাদের সবার মঙ্গল করেন, থ্যাংক ইউ আপনাকে। মিজান কিশোরগঞ্জ থেকে লিখেছেন যে আমার প্রিয় গুরু ইতেশাম এবং মেঘলা আপুকে সালাম জানাচ্ছি এবং সবাইকে থ্যাংকস জানাচ্ছি যে এরকম মহতি উদ্যোগের জন্য। ওকে, তোফাজ্জল আছেন, উনি আছেন কিশোরগঞ্জ থেকে, লিখেছেন 4 অগস্ট তোমাদেরকে হেল্প করব, কথা দিলাম। ওকে তোফাজ্জল, থ্যাংক ইউ। অ্যান্ড আপনি আসবেন, আপনার বন্ধুদেরকেও সাথে করে নিয়ে আসবেন। ওকে, অ্যান্ড কেরানীগঞ্জ থেকে লিখেছেন সাইদুল যে মেঘলা আপু এবং গুরু তোমাদের দুজনকে অনেক ভালোবাসে এবং সালাম। ওকে, অ্যান্ড আছেন আলামিন বনানী থেকে, উনিও আমাদের এই উদ্যোগটির সাথে আছেন এবং 4 তারিখে উনি আমাদের সাথে আসবেন, আমাদের এই ক্যাম্পেইনিং এ অংশ নেবেন এই কথাটি জানিয়েছেন। এবং আছেন আনিস নরসিংদি থেকে, লিখেছেন গুরু আমি আপনাদের সাথে আছি, আল্লাহ আপনাদের সাথে আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ডালিম আহমেদ লিখেছেন, থ্যাংক ইউ গুরু এত সুন্দর আয়োজন করার জন্য পথ শিশুদের জন্য। ওকে, রব্বানি হোসেন আছেন, লিখেছেন যে গুরু আমাকে মাফ করবেন, আমি বয়সে ছোট তাই আমি কোনো হেল্প করতে পারছি না, আমি যতটুকু পারি চেষ্টা করবে। ওকে, এই এস এম এস টা আমি পড়বো আর একটু পরে। অ্যান্ড তারপরে রব্বানি হোসেন, আমি আপনাকে বলি যে আপনি যে একটু রিয়েলাইজ করে
এসএমএস করেছেন, এটাই কিন্তু অনেক কিছু। আপনি যদি আমাদের এখান থেকে আসেন 4 অগস্ট, আমাদের এখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সব বন্ধুদেরকে, আমাদের এই ক্যাম্পেইনিং এর সাথে যদি থাকেন সেটাই কিন্তু অনেক বড় পাওয়া আমাদের জন্য। ওকে, এটাই অনেক বড় পাওয়া হবে আমাদের সবার জন্য, যেসব দুঃস্থ মানুষ আছে তাদের জন্য। তো কোনো কিছু আপনাকে কন্ট্রিবিউট করতে হবে না। অ্যান্ড আর কে রবিউল আছেন, লিখেছেন, হ্যাপি তোমার জন্য, আমার অনেক খারাপ লাগছে। ওকে, উনি আমাদের বন্ধুদের আজকে যে বন্ধু আছেন আমাদের হট সিটে বসেছেন, হ্যাপি, তার উদ্দেশ্যে কথাটি লিখেছেন। এবং আপন লিখেছেন যে 4 তারিখ আমি অবশ্যই যাব। ইউসুফও জানিয়েছেন যে 4 তারিখে উনি আমাদের এখান থেকে আসবেন কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল 10টায়। এবং আপন আবার লিখেছেন, ও উনি আবারও জানিয়েছেন যে ওকে আমি আবার আসব। এবং সব বন্ধুরাই একই ইচ্ছা পোষণ করেছেন যে ওনারা 4 অগস্ট আসবেন। এবং বন্ধু, যারা প্রতি বছরই তো জাকাত দেন, তো আপনি যদি আপনার জাকাতের কিছু অংশ আমাদের এখান থেকে শেয়ার করতে চান তো করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাকে আমাদের অফিসে আসতে হবে। অফিসের অ্যাড্রেসটা আরো একবার জানিয়ে দিচ্ছি, 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান এক। ওকে, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএমের অফিস। তো আপনি যদি চান আপনার জাকাতের কিছু অংশ আমাদের এখান থেকে কন্ট্রিবিউট করতে পারেন। এবং আমরা পোশাক সংগ্রহ করছি 3 অগস্ট পর্যন্ত। ওকে, অ্যান্ড বন্ধু এসএমএস করতে থাকুন আমাকে 16260 এই নাম্বার থেকে। এবং এই মুহূর্তে চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেকে, ফিরে।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ,
আপনাকে যেটা বলছিলাম যে চলছে কিন্তু আমাদের কর্মসূচি এই ঈদ উল ফিতরে। আমরা পথ শিশুদের জন্য যে কর্মসূচিটি আয়োজন করেছি সেটি হচ্ছে পোশাক সংগ্রহ করছি আমরা, এবং এই পোশাকটি সংগ্রহ করব আমরা 3 অগস্ট পর্যন্ত। এবং আমাদের এই বিতরণী অনুষ্ঠান হবে 4 অগস্ট ঠিক সকাল 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। অ্যান্ড আমাদের এই উদ্যোগের সাথে যারা থাকবেন তারা হচ্ছেন বিএনপি পুলিশ কমিশনার বেনজির আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার নাসির হোসেন। এবং সব বন্ধুরা আপনাদেরকে তো আমন্ত্রণ জানাচ্ছি, আপনারাও আমন্ত্রিত। অ্যান্ড গুরু, আপনি কিছু বলবেন?
এবং অবশ্যই আমরা খুব ভালোভাবে আশা করছি যে ডিভিশনটা আসলে খুব বেশি মাত্রায় জরুরি। একটা প্ল্যানিং আমরা করেছিলাম, সেই প্ল্যানিংটা দারুণভাবে এক্সিকিউট হতে যাচ্ছে, এটি সত্যি দারুণ একটি খবর। এবং আমি বিভিন্নভাবে সবার পক্ষ থেকে যে ধরনের রেসপন্স আসছে সেই কথাটি বারবার এই কারণে বলতে চাচ্ছি, এটি বলাটা খুব জরুরি, এটি জানানোটা খুব জরুরি যে কি হচ্ছে এখানে। আমি মানে বিশ্বাস করবেন না যে কি ধরনের মানুষের সহানুভূতি, ভালোবাসা, কি ধরনের লেভেল অফ ইনভলভমেন্ট আজকের এবং প্রতি বৃহস্পতিবার যখন এই প্রোগ্রাম হচ্ছে এইভাবে মানুষ নিজেদেরকে উজাড় করে দিয়ে ভালোবাসছে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওকে, পক্ষান্তরে এই পথ শিশুগুলোর জন্য নিজেদেরকে এভাবে সম্পৃক্ত করছে। এখন আমাদের সাথে ফোনে আছেন একজন, তাকে একটু আমরা ফোনে নিয়ে নিই, তারপর যথারীতি আমরা চলে যাব আজকের অতিথি বন্ধু হ্যাপির কাছে। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে এখন যিনি ফোনে আছেন আপনার নামটা আগে একটু জেনে নিই।
আমার নাম মিনা।
জি মিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। এবং মিনা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিডিয়াম দিয়ে সবাই তাদের ভালোবাসা, সবাই তাদের আমাদের সাথে থাকা, সবাই একসাথে পথ চলা যাতে করে মানুষ ভালো থাকে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার পক্ষ থেকে এই মহতি উদ্যোগকে ঘিরে যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে। আপনাকে শুনতে পাচ্ছি এবং ইনফ্যাক্ট এখন আমি তো শুনছি, সেই সাথে প্রায় 25-30 লক্ষাধিক মানুষ আছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে সবাই শুনছে আপনার কথা। প্লিজ বলুন।
হ্যালো।
জি, আপনাকে শুনতে পাচ্ছি, প্লিজ বলুন।
আমার নাম মীনা।
জি জি, আপনার নাম আমি জেনেছি এবং বারবার ফোনে কথা হচ্ছিল, বলছিলেন যে এই মহতী উদ্যোগের সাথে আপনার যুক্ত থাকার কথা, এবং ফাইনালি আমরা আপনাকে মনে করলাম যে ঠিক আছে আমরা ফোনে নিয়ে অন ইয়ারে মানুষের সাথে আপনার এই যে মানুষের প্রতি ভালোবাসার সংযোগটা সেটা সবাইকে জানিয়ে দিই। মীনা, এই উদ্যোগকে উপলক্ষ করে আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে। আমরা আমরা স্বপ্ন দেখছি যে আর একজন পথ শিশুও থাকবে না ঈদের আগে, যাদেরকে নোংরা পোশাকে দাঁড়িয়ে থাকতে হবে।
তো আমাদের সবার হেল্প করা উচিত, এটা অনেক ভালো একটা
উদ্যোগ।
হ্যালো,
জি জি, আপনাকে শুনতে পাচ্ছি, প্লিজ বলুন।
জি, পথ শিশুদের তো আমাদের রোজার সময় তো হেল্প করা উচিত, এবং আমাদের সবার জামা কাপড় যা আছে আমাদের নতুন নতুন হয়তো কিনে দেওয়া উচিত আমাদের সবার।
এবং সেই 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 উদ্যোগের সাথে আপনি পরিপূর্ণভাবে মানসিকভাবে আমাদের সাথে সমর্থন জানাচ্ছেন, তাই তো? অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে হয়তো এভাবে সবাইকে সম্ভব হচ্ছে না, তবে বিভিন্ন জনকে ফোনে অথবা সরাসরি কথা বলার সুযোগ করে দিব, কারণ এটা প্রয়োজন এই কারণে যে যারা এভাবে তাদের ভালোবাসা আমাদের কাছে দিতে আসছেন, তাদের ভালোবাসাটা আপনাদের কাছে ছড়িয়ে দেওয়া অনেক বেশি প্রয়োজন বন্ধুরা। কিন্তু তার আগে আমরা চলে যাচ্ছি আরেকবার হ্যাপির কাছে, হ্যাপির কাছ থেকে শুনি তার জীবনের সেই কথাগুলো। হ্যাপি বলছিলেন যে ওই বাসাতে আসার পর থেকে বিভিন্ন রকমের অত্যাচার আপনার উপর দিয়ে হচ্ছিল, তখন বয়স মাত্র 9 বছর, কিন্তু হায়ানার মতো যে মানুষটি ঝাঁপিয়ে পড়ছে আপনার উপরে, তারও হয়তো কয়েক সন্তান তার ওই বাসাতে ছিল, দুই সন্তান, তারপরেও তাদেরই এক ছোট মেয়েটি আপনার চাইতে ছোট, কিন্তু বড় মেয়েটি আবার আপনার চাইতে বড়। আচ্ছা, 3 সন্তান হলে হয়তো মাঝামাঝি যে সন্তানটা সেটি হয়তো আপনার বয়সেরই হতে পারে।
সাতটা বা দুটো বিয়ে করছে, তার মানে মামিকে মেনে নেয় না, জিঠাকে দ্বিতীয়বার বিয়ে করছে তাকে মেনে নেয় না, বড়টাকে নেছে, বড়টার ঘরে একটা ছেলে আছে,
একটা ছেলে। এই পরিস্থিতিতে থাকার পরেও বন্ধু, আমি কিন্তু অন্য কোনো দেশ থেকে ভাড়া করে নিয়ে আসিনি এই গল্প, বা অন্য কোনো সমাজ থেকে তুলে নিয়ে আসিনি হ্যাপিকে। আমরা যে সমাজের গর্ব করছি, অহংকার করছি, যে সমাজের জন্য বারবার আত্মবিশ্বাস আমাদের বুক ফুলে উঠছে, যে সমাজের এই তরুণ প্রজন্মকে দেখে আমি বারবার উচ্ছ্বসিত হচ্ছি, যারা রাত বিরাতে ছুটে এসেছে এখানে হাজার হাজার পিচ পথ শিশুদের জন্য পোশাক তুলে দিচ্ছে, এবং সেই সমাজে কিন্তু এই মানুষগুলোও থাকে। যে কথা বলছিলে তুমি সেই সেই ঘটনাগুলো একটু শুনি তোমার কাছ থেকে।
যখন আমি ওই বাসাতে যাই তখন তো অনেক অত্যাচারই করে, তখন অত্যাচার করার পরে ওখান থেকে তো আমি পালাই চলে যাই, চলে যাওয়ার পরে যখন আমি আমার বোনকে কান্তি দেবো দাসের থেকে, তখন বাসের ভিতরে কেউ ছিল না, আমি আর আমার আম্মু ছিলাম, আম্মু দোকানে মোবাইলে টাকা ভর্তি গেছে। ওই সময় মানে
যে বাসে উঠেছো বোনের বাসা যাওয়ার জন্য, সেই বাসে কেউ ছিল না, তোমার মা গেছে মোবাইলের টাকা ভিলোডের জন্য, সেই সময় তুমি গাড়িটা একদম একা?
হ্যাঁ, তখন একটা নিরব জায়গায় থামাইছে, থামানোর পরে কি আর ওই দেয়ারবারটা বসা ছিল, মানে যে দরজাটা লাগাই দিচ্ছিল, তখনই কি আর ওই মানে হেল্পারটা আসে মানে আমাকে ধরছে, আর আমি তো চিকাশে কেউ শুনতে পাই না, ওখানে কেউ মানুষ কেউ নাই, তারপরে আমি মানে চিকটাতে আসি কেউ শুনে না, তখন আমি অনেক কান্না করি যে সব কিছু আল্লাহ আমাকে দেন, অন্য কাউকে দিতে পারে না, আমি ওই সময় মনে হচ্ছে ওখানে আমি একেবারে আত্মহত্যা করে দিই। তখন মানে যে সময় মা আসে সেই সময় গাড়িটা ছেড়ে দেয়, যাইতে দেয় না, তারপরে কি করবো, আমার যে অবস্থা ছিল সে অবস্থায় আমি মানে গ্লাস ভেঙে আমি ওদিক দিয়ে চলে গেছি, পারে একটা গ্রামে যাই বসছিলাম, গ্রামে তো মুখ দেখাতে পারছিলাম, তো আমি কি করবো আমি দিতে পারছিলাম, তখন কি আর আমি রাস্তায় রাস্তায় ঘুরি, তখন মানে তখন একটা মসজিদে দাঁড়িয়ে বসি, তারপরে জিজ্ঞেস করি যে তুমি এখানে কেন আসছো,
গাড়ির মধ্যে জোর করে তোমার সাথে সে তার খারাপ যে উদ্দেশ্য ছিল সেটি জোর করে গাড়ির মধ্যে এই কাজটি সে করে, তাই তো? গাড়ি 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 লক করে।
তখন কি আমি যে অন্য দেশে গেলে দোকানে বাইক করে সবাইকে দাঁড়াই দেয়, তখন যে মা শুনতে পায় আসে, আসার পর মা তো চিনতে পারতাছে না যে কোন বই দিতে, তখন একটা মহিলা দিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমার অবস্থা মা তো কাজ পাচ্ছে, আমি কি করবো? আমার দেখেছি আমি কি করবো? তখন বাবাকে বাসায় বেশি দেয় এখানে আর আসতে গেল। তখনই আবার যে সময় ঢাকায় আসি ওই সময় গাড়ির ভিতরে মা দাদার পাশে বসা, আমি মাছ ফেলে আরো একটা বেটা আমার পাশে বসা, ওখানে একই একই সমস্যা। ও শুধু গায়ে হাত দেয়। আমি মাকে বলি মা মা কোনো কথা বল না, কারণ আমাকে থাকতো আমার ভালো লাগতো না। তখন আমি মাকে দেখুন মা শুধু বাচ্চা দেয়, তখন আমি গাড়ি থেকে নামে যাই, গাড়ি থেকে নামে গেলে মা খোঁজ করে পায় না। তখন গাড়ি থেকে নামে যায় দুলাভাই যত আমাকে টাকা দিয়েছিল ওই টাকার জন্য অন্য গাড়িতে করে চলে যায়। তখন খুলনা যায় পৌঁছলে, তারপরে কয়েকজন বেটাকে তুই একলা ছাড়িয়ে দিস, ও এখন খুলনা আসে। তারপর মা এসে আমাকে অনেক মারি মারি বলে আবার নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই বাসার কাছে আবার দেয় ঘুরে ফিরে। তখন কেন আমি ওখান থেকে আবার পলাই, তারপরে আর আমি যেখানে আমি থাকতাম সেন্টারে মখালি, ওই মখালিতে যায় আমি উঠি।
জি জি, মহাখালীতে এখনো তো আপনি ওখানে, তুমি তো ওখানেই আছো তাই তো? মায়া কারণ সেই প্রতিষ্ঠানটির নাম
মহাখালী,
প্রতিষ্ঠানটির নাম কি যে প্রতিষ্ঠানে থাকো তুমি? আচ্ছা আচ্ছা, এই প্রতিষ্ঠানের মনে হয় যতটুকু আমি জানি যে 13টি ব্রাঞ্চ আছে সমগ্র ঢাকা শহরে, তারই একটি ব্রাঞ্চে সে আছে। এবং যখন বারবার বলছিল মেঘলা হ্যাপি যে সেই বাসের মধ্যে নির্জন জায়গাতে গাড়িটা থামিয়ে গাড়ির দরজা জানলা সবকিছু লক করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার তার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, মাত্র 9 বছর বয়সে একটি মেয়ে কিভাবেই বা নিজেকে মুক্ত করবে এই পরিস্থিতি থেকে, ফাইনালি গ্লাস ভেঙে ওখান থেকে বের হয়ে আসে। এবং এই ঘটনাটি প্রায়শই ঘটছে, কিছুদিন আগেও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা এই জিনিসটি দেখেছি যে এরকম একটি ঘটনা ঘটেছে। অনেক না বলা ঘটনা, যে ঘটনাগুলো হয়তো আমাদের আমাদের সামনে আসেই না, কিন্তু এই ঘটনাগুলো এইভাবে উঠে আসছে যে ফ্রিকোয়েন্টলি এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এখন আমি স্পষ্টতই মনে করতে পারছি একটি ঘটনা মেঘলা, সেটি হচ্ছে যে চলন্ত বাসে ধর্ষণ। চলন্ত বাসে ধর্ষণ প্রতিবাদে উন্মাতাল ছিল সমগ্র দিল্লি, মনে করতে পারে? সমগ্র দিল্লি না, সমগ্র ভারতবর্ষ, ইভেন দো সমগ্র ওয়ার্ল্ড। চলন্ত বাসে ধর্ষণ প্রতিবাদে উন্মাতাল ছিল সমগ্র দিল্লি। মালালা ইসুফ যায় গুলিবিদ্ধ, উত্তাল হলো পুরো বিশ্ব, আর মাত্র 10টা বছর বয়সে, মাত্র 10 বছর বয়সে আমার এই বোন হ্যাপি বাসে ধর্ষিত হল। 16 কোটি মানুষ চুপ আছে সবাই, তবে কি ধরে নেব না যে মানবতা এই দেশে এই সমাজে একেবারে নিঃস্ব? এ প্রশ্নের উত্তর কে দিবে? এ পরিস্থিতি কবে বন্ধ হবে? কবে আর একটা দিন আর একটি নহবতে এরকম সৃষ্টি হবে না যেখানে এই মানুষগুলোকে সমর্পিত করতে হবে ওই হায়ানাদের কাছে? একটি মেয়ের সবচাইতে মূল্যবান যে জিনিস, তার আব্রু, তার সতীত্বকে এইভাবে জলাঞ্জলি দিতে হবে। বন্ধুরা, এই জন্য সবার একসাথে থাকা খুব বেশি প্রয়োজন। একসাথে যদি থাকতে পারি, দলটা যদি সত্যিকার অর্থে মানুষের ভালো থাকা, মানুষগুলো সাধারণ মানুষের দলগুলো যদি সত্যি ভারী হয়ে যায়, তাহলে আমার এই হ্যাপিদের সাথে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস দেখাতে পারবে না। হ্যাপির সাথে যখন আমি কথা বলছি, তখন আমি আজকে স্টুডিওতে ঢুকে হ্যাপিকে দেখার পরে, হ্যাপি যে প্রতিষ্ঠান থেকে এসেছে, আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে এই প্রতিষ্ঠানে যে আর্ট টিচার ছিলেন শাহ আলম, তিনি আজকে আসছেন কিনা। তো দেখলাম যে তিনি আসেননি, পরে শুনলাম যে তিনি অসুস্থ এবং খুব সিরিয়াসভাবে উনি অসুস্থ, হসপিটালের বিছানায় শুয়ে এখন আমাদের অনুষ্ঠানটি শুনছেন। শাহ আলম, আপনি বিশ্বাস করুন, আমি এসে আপনার খোঁজ করেছিলাম যে এই প্রতিষ্ঠানে তো শাহ আলম চাকরি করেন, এই প্রতিষ্ঠানের সাথেই তো শাহ আলম জড়িয়ে আছেন, শাহ আলম আজকে আসেনি, সাইদকে আমি জিজ্ঞেস করছিলাম। শাহ আলম, আমি জানি না যে হঠাৎ করে এতগুলো মানুষের মধ্যে আপনার নামটা কেন জিজ্ঞেস করলাম, স্রষ্টা হয়তো আমার ভেতর দিয়ে বলিয়ে দিচ্ছিল যে মানুষটিকে তোমার এখন মনে করাটা খুব বেশি জরুরি, কারণ এই মানুষটি তোমাকে মনে করে, তোমাদেরকে মনে করে হাসপাতালের বিছানায় অসুস্থ অবস্থায়, চরম অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে তোমার গল্প কথা শুনতেছে, এই মানুষগুলো কথা শুনছে। শাহ আলম, আপনার মতো মানুষের জন্য আমার অনেক দোয়া, সবাইকে সাথে নিয়ে, আল্লাহ নিজে গ্যারেন্টি দিয়েছেন যে 10 যেখানে সেখানে আমি স্রষ্টা, আমার থাকাটা ফরজ হয়ে যায়, তাই যদি হয় মাবুদ তুমি ওনার পাশে এসে দাঁড়াও, মাবুদ তোমার সেই কুদরতি, তোমার এই রহমত শক্তি দিয়ে সেই মানুষটিকে সুস্থ করে দাও। শাহ আলম, আপনার জন্য অনেক অনেক দোয়া। আমরা কিছু টেক্সট নেব, কিছু কমেন্টস দেবো ফেসবুক থেকে, দেন আমরা চলে আসবো আবার হ্যাপি কাছে।
এক্স্যাক্টলি, অনেক বন্ধু এসএমএস করেছেন, ফেসবুকের মাধ্যমে কানেক্টেড আছেন আমাদের সাথে। অ্যান্ড আরও একবার জানিয়ে দিতে চাই বন্ধু কিভাবে কানেক্টেড হবেন। এসএমএস এর নিয়মটা হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজকে লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বার থেকে। এবং এই মুহূর্তে আমি আরও একটা ইনফরমেশন জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে কোনো বিকাশ এজেন্ট থেকে আগে নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজ বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। অ্যান্ড আমাদের যে ফ্যান পেজের অ্যাড্রেসটি আছে সেটি হচ্ছে www.facebook.com/hackathon90.4 এবং এখানে আমাদের একটা পোস্ট আছে, সেই পোস্টে আপলোড করা হচ্ছে, একটা ফটো আছে এবং পোস্টে কিছু লেখা আছে। এবং বন্ধু আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং গুরু আপনাকে বলতে চাই যে অনেক বন্ধুরা এটা কন্ট্রিবিউট করেছেন এবং তার মধ্যে আমার, আমি যেখানে কর্মরত যেখানে আমার ফুল টাইম জব, তো আমার যে সহকর্মী আছে তো ওরা ছয় বন্ধু মিলে আগে ডিসাইড করেছিল যে এরকম পথ শিশু বা অসহায় মানুষদের জন্য কিছু করবে। তো যখন আমাদের এই উদ্যোগটি শুনল তখন ওরা ওদের কন্ট্রিবিউশনটা আমাদের সাথে শেয়ার করলো। তো যে ছজন বন্ধু আছেন আমি নামগুলো পড়তে চাই, আছেন নাহিদুল ইসলাম, শরীফুর রহমান মৃদুল, মানুষ কুমার, জন চৌধুরী, রামকৃষ্ণ এবং বাসেদ রনি। তো এখন লাইনে আছেন বাসেদ রনি, তো আমি কানেক্ট করছি আপনার সাথে
এবং সেই সাথে তোর সমস্ত কলিগদেরকে, নাহিদ, জন চৌধুরী, রামকৃষ্ণ, মৃদুল, সবাইকে, বাসেদ, বাসেদ তো ফোনেই আছে মনে হয় না, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং বাসেদ আছেন এখন ফোনে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। এবং আমি খুব খুশি হয়েছি, মেঘলা হচ্ছে খুব দারুণ মিষ্টি গলার এবং মিষ্টি মনের একটি মানুষ, যে আমার সহযোগী সহযোদ্ধা হিসাবে বহু বছর একসাথে কাজ করছি আমরা। ইটস এ রিয়েল অনার যে তার কোন একজন কলিগ এখন রিপ্রেজেন্ট করছেন এবং তিনি ফোনে আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার সাথে যুক্ত হওয়ার জন্য।
জি, আপনাকেও ধন্যবাদ।
এবং আমরা এর মধ্যে জেনেছি যে আপনাদেরও কন্ট্রিবিউশন এই পথ শিশুদের জন্য আপনারা চেষ্টা করেছেন আপনাদের কন্ট্রিবিউশন পৌঁছে দিতে। এবং আমরা বিশ্বাস করছি বাসেদ যে আপনাদের এই ভালোবাসায়, আপনাদের এই এই কন্ট্রিবিউশন নিয়ে আমরা 4 তারিখে পৌঁছে যাব সেই পথ শিশুদের কাছে। এবং বিশ্বাস করি ঈদের আগে কোনো পথ শিশুকে যেন বাদ না দিতে পারি, অ্যাটলিস্ট পুরাতন হোক নতুন হোক কোনো পোশাক ছাড়া যেন কাউকে ঈদ না করতে হয়। জি, আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে।
জি গুরু, আমি প্রথম আপনাদের এই উদ্যোগটাকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনাদের উদ্যোগের আমি খবর পাই আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। তো ও যখন আমাকে আপনাদের উদ্যোগটির খবরটি জানায় সাথে সাথে তাৎক্ষণিকভাবেই আমি এতে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করি এবং যতটুকু সম্ভব হয়েছে আমাদের, শুধু আমি না আমাদের টোটাল সার্কেল থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি আপনাদের এই উদ্যোগের সাথে অংশগ্রহণ করার জন্য। আর গুরু, আমি একটা কথা আসলে বলতে চাই, তা হচ্ছে আমরা সবাই নিজস্ব একটা সীমাবদ্ধতায় বাস করি, আমাদের সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে। তো এই ধরনের উদ্যোগের সাথে অংশগ্রহণ করার পর আমার নিজের কাছে যেটা মনে হয়েছে তা হচ্ছে আমি আমার সীমাবদ্ধতাটাকে অতিক্রম করেছি।
অনেক দারুণ বললেন, দারুণ একটি কথা বললেন,
হচ্ছে নিজের সীমাবদ্ধতাটাকে অতিক্রম করে অন্যের জন্য কিছু করা। আমরা হয়তো বা সবাই চেষ্টা করি বা ভাবি কারোর জন্য কিছু করার জন্য, কাউকে দুস্থ অবস্থা কাউকে দেখলে হয়তো বা সবসময় করা হয় না। তো এই ধরনের উদ্যোগ যখনই হতে থাকে বা হয় তাতে শুধু অংশগ্রহণটাই বড় ব্যাপার হয়ে যায় না, এখানে সেটা হচ্ছে যে নিজের জন্যই করা, এটা অন্যের জন্য যতটা না করা তার জন্য বেশি থাকে নিজের জন্য করা, যে না আমি কিছু করেছি অন্যের জন্য।
এবং বাসেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বন্ধুদেরও একটু জেনে রাখা ভালো যে আমরা যারা এই অনুষ্ঠানটির সাথে জড়িত এবং সরাসরি অনুষ্ঠানটা যারা ঠিক করছি, আমি বা মেঘলা, কেউই কিন্তু এই ক্যাম্পেইন বা এই অ্যাক্টিভিটিস গুলোর বাইরে না। যে কারণে মেঘলা যে ইরাতে চলাফেরা করছে তাদেরকে নিয়ে সেও কিন্তু তার মতো করে ঝাঁপিয়ে পড়ছে, যে কারণে আমি চাইলাম যে তার কলিগদেরকে অ্যাটলিস্ট ফোনে নিয়ে সেই খবরটি বন্ধুদের কাছে পৌঁছে যাক। কারণ বন্ধুরা কোনোভাবেই যেন না মনে করে যে আয়নার সামনে দাঁড়িয়ে সে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, সে আয়নারাও কিন্তু তার মতো করেই রিফ্লেক্ট করতেছে বা তার মতো করে রেসপন্স করছে। আয়না বলতে আমি এবং মেঘলা আমাদেরকে বুঝাচ্ছি, শুধু আমরা আহ্বান দিয়ে ঘরের মধ্যে শুয়ে যাইনি, বরং আপনাদের মতো করে আমরাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাসেদ, অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনাদের বাকি যে কলিগ মৃদুল, রামকৃষ্ণ, দেন জন, নাহিদুল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এইভাবে আমাদের যুদ্ধে সহ যোদ্ধা হবার জন্য। অনেক কৃতজ্ঞতা আপনার জন্য। এবং আমরা এইভাবে অনুষ্ঠানটিকে এগিয়ে নেব বন্ধু, যেহেতু আমাদের সময় হাতে খুবই কম, আমরা মাত্র ঘন্টাখানেক আর আছি। এবং সবচেয়ে বড় যেটি ব্যাপার সেটি হচ্ছে যে আমরা বন্ধুদের গল্প তো শুনবই, আমরা তিন পর্বে এই গল্পটি নিয়ে এসেছি পথশিশুর। গত সপ্তাহে আনফর্চুনেটলি আমি ইনজুর্ড ছিলাম, সে কারণে সরাসরি আসতে পারিনি, রিপিট টেলিকাস্ট হয়েছে ভাস্কর রশিদ, কিন্তু তার আগে দুই সপ্তাহ আমরা কন্টিনিউ করেছি এই পথশিশুদের জন্য। আজকেও পথশিশুদেরকে নিয়েই কিন্তু অনুষ্ঠানটি আমরা চালিয়ে নিচ্ছি, যাতে করে 4th August একটা হিউজ হিউজ পরিমাণ কালেকশন নিয়ে মানুষের সাথে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। আর যখন আজকের এই পথশিশু বন্ধু হ্যাপির কথা শুনছিলাম, আমি যখন ইমাজিন করছিলাম যে ওই গাড়ির মধ্যে একটা 9 বছর বয়সের নাবালিকা একটা মেয়েকে যুদ্ধ করতে হচ্ছে, তার চাইতে বয়সে অনেক বড় এক পাষাণ হৃদয় সম্পন্ন কোনো এক ব্যক্তির সাথে, তখন আমি চিন্তা করছিলাম যে সুস্থামকে যদি তুমি ম্যাজিক্যাল কোনো ক্যারিশমা দিতে, যদি এক লহমায় ম্যাজিক খাটিয়ে সবকিছু ভ্যানিশ করে দিতে পারতাম, যদি ওই মানুষটাকে তাৎক্ষণিক উপস্থিত হয়ে কুকুর বানায় ফেলতে পারতাম আর আমার এই বোনটাকে উদ্ধার করে আনতে পারতাম। ম্যাজিক কখনো এই জিনিসটাকে পারমিট করে না, কিন্তু ম্যাজিক কিন্তু আমাদের মনের মধ্যে সত্যিকার অর্থে এন্টারটেইনমেন্ট নিয়ে এসে দেয়, ভালো লাগার সৃষ্টি করে, মেঘলা ঠিক কিনা বল?
অবশ্যই অবশ্যই।
তোর কানে এখন দুল নাই, কিন্তু তুই চাচ্ছিস যে তোর এই ইয়েলো কালার, ইয়েলোই তো বলে নাকি, বিট আমি কালার ব্লাইন্ড, লেমন কালার, লেমন কালারের এই সালোয়ার কামিজের সাথে সেই রকম একটা কম্বাইন্ড যদি দুল থাকতো তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো দেখাতো আমাকে। এখন ছোটখাটো ম্যাজিশিয়ান হলে আমি হয়তো একটা এরকম এরকম একটা তুড়ি বাজাতাম, একটা দুল চলে আসতো, ও দুল আসে আমি হেডফোনে শুনে দেখতে পাইনি, তোকে তোর মনের আশা পূর্ণ হয়ে যেত। তো এইরকম কিছু মানুষ কিন্তু আছে, আমরা জানি যে ম্যাজিক হচ্ছে সেটিও একটি যুক্তির ভিতর দিয়ে যায়, এমন ক্যারিশম্যাটিক কিছু না, কিন্তু এত দারুণ একটি এন্টারটেইন আমাদের চোখের সামনে প্রতিভাত করে যা দেখে মন খুশি হয়ে যায়, দিল খুশি হয়ে যায়। সেরকম একজন মানুষ আমাদের সাথে আছে, ওকে দেখেই কথাগুলো মনে হলো যে সত্যিকারের ম্যাজিশিয়ান হতে পারলে সবকিছু সমস্ত কষ্ট এবং দুঃখ এক লহমায় হতে বিলিয়ে মানে বিতরণ করতে পারতাম। এবং সেই মানুষটির নাম হচ্ছে স্যার বিপ্লব, জাদু শিল্পী। এই মানুষটিও আমি অনুরোধ করেছি সে যেন অবশ্যই থাকে সেদিন আমাদের 4th August যে ক্যাম্পেনের ফিনিশিং ল্যান্ডমার্ক আমরা ছুটে যাচ্ছি সেই কমলাপুর স্টেশনে। এবং আমরা এরকম একটা কনসেপ্ট বিপ্লবের মাধ্যমে ডিজাইন করা হয়েছে যে তাও তাও করে আগুন জ্বলবে, সমস্ত কিছুকে কষ্টকে কষ্টের ভিতর দিয়ে থাকতে হবে, জরুরি তো না, ভালো লাগার মধ্যে দিয়েও তো আমরা কষ্টকে সেই জায়গা থেকে কষ্টকে আমরা দূরীভূত করতে পারি। তাই দাও দাও করে আগুন জ্বলবে, বিপ্লব তার ক্যারিশমা দিয়ে তার ম্যাজিক্যাল ক্যাপাবিলিটিস দিয়ে ওইটাকে নাই করে দিবে এবং সেখান থেকে 4টা বা 3টা সাদা কবুতর উড়ে যাবে, যেটি শান্তির প্রতীক সত্যিকার অর্থে। তার এটা একটা সিম্বলিক শট যার মধ্যে বোঝানো হবে যে আমরা সত্যিকার অর্থে চেষ্টা করছি সমস্ত কষ্টকে দূরীভূত করে শুধুই শান্তির জায়গায় পরিণত করতে এই বাংলাদেশকে। এবং সত্যিকার অর্থে ভালোবাসার বাংলাদেশ সত্যিকার অর্থে সেদিন সম্ভব ভাবে দারুণ ভাবে ফিরে আসবে। বিপ্লব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে।
This track was downloaded from fusionbd.com.
ধন্যবাদ দর্শকদের, আসসালামু আলাইকুম। আসলে মানে কথা অনেক বলার ইচ্ছা ছিল, কিন্তু এই আপুর কাহিনী শুনে আমার মানে খুব কান্না পাচ্ছে, এত কান্না পাচ্ছে যে গুরু ভাই বলল, আসলে ইচ্ছে হচ্ছে এখন ম্যাজিক যদি আমি ম্যাজিক যদি সত্যি হতো আমি সেই লোকটাকে এখন নিয়ে আসতাম এখানে, মানে আমি এখন 15 তলের উপরে আছি, ওখান থেকে ফেলে দিতাম, বিশ্বাস করেন আপনারা। যাক, অসংখ্য ধন্যবাদ গুরু ভাইকে, ধন্যবাদ ডাকা এফএমকে, খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আমি যাতে বৃহস্পতিবারে ঠিক মনে হয় রাত 12টা অথবা 12:30 শুটিং ছিল, শুটিং শেষ করে আমি আসলাম, যে গাড়ি থেকে নামতে দেখি আমার ছোট ভাই কানে হেডফোন। ভাই বলছে ভাই তার দূরে আসো, একটা সুন্দর কাহিনী বলছি। ঠিক তখনই আপনার মানে যখনই হেডফোনটা কানে দিই দেখি বিজ্ঞাপন, মানে পথের শিশুদের জন্য তারপরে বিজ্ঞাপন। আসলে যেখানে আমরা সবাই কিন্তু ঈদ করি, মানে ঈদে আনন্দ করি, কিন্তু অনেক বাচ্চা আছে যারা ঈদ করার জন্য ঈদের দিন একটু আনন্দ করতে পারে না। আমি জব করি পিতৃস্থ বগতে, সেখানে আমার অফিস টাইম হচ্ছে মাসে সকাল 10টা থেকে রাত 8টা। আমি ঈদের অনুষ্ঠানের শুটিং শেষ করে এত কাজ করে ইনশাল্লাহ আমি অনেক কাপড় নিয়েছি গুরুভাইয়ের জন্য। আমরা মানে গুরুভাইয়ের কথাটা বলছি যে একটা শিশু বাদ যাবে না ইনশাল্লাহ। আর আমি অনেক রাষ্ট্রে গিয়েছি, অনেক রাষ্ট্রে ম্যাজিক দেখিয়েছি, কিন্তু আমি মনে করি অনেক টেলিভিশনে গিয়েছি, কিন্তু 4 তারিখে আমি যেই অনুষ্ঠানটি করবো গুরুভাইকে সাথে নিয়ে আর আমার সব তৃতীয় ব্যক্তি বেঞ্জিনাম স্যারকে নিয়ে ইনশাল্লাহ আমি মনে করি সেই অনুষ্ঠানটি হবে আমার আমার জীবনের শ্রেষ্ঠ অনুষ্ঠান। আর গুরুভাই আপনাকে বলছি ইনশাল্লাহ মৃত্যু আগ পর্যন্ত আমি আপনার পাশে থাকবো যদি আপনি শিশু দিনে কাজ করেন। আমি যাদুশিল বিপ্লব আপনার কাছে ওয়াদা করছি সমস্ত দর্শকদের সাক্ষী রেখে
সকল প্রশংসা
আমাকে যারা হেল্প করেছেন, আমারই বন্ধু অফিসের বন্ধু উজ্জ্বল সেও সব আমাকে দিয়েছেন, আমার স্বপ্নমা, আর যার করে না বললে উনি হচ্ছে আমার আম্মু। যখনই বলছি আমার আম্মু আলমারি থেকে নতুন শাড়ি আমাকে বের করে দিচ্ছে, যা এই শাড়িটা নিয়ে তুই লাভ করিতে দিই।
অনেক অনেক ধন্যবাদ। এবং সবচেয়ে আমি আসলে মানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি যখন মা শব্দটা আমার কানে আসে। এবং মা নিশ্চয়ই আমি জানি যে সন্তানরা এই ভালোবাসা এসে পৌঁছে দিচ্ছে আমাদের স্টুডিওতে এই পথ শিশুদের জন্য, সেখানে সমস্ত মায়েরই কিন্তু প্রচ্ছন্ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সাপোর্টটা থাকছে যে তোমরা সত্যিই ভালো কাজের সাথে থাকো, মা তোমার শাড়িতে, তোমার দেয়া পোশাকে, তোমার সমস্ত কিছুতে মা তোমার স্নেহ মমতা এবং ভালোবাসার পরশ মিলিয়ে আছে। আমরা সত্যি অনেক বেশি কৃতজ্ঞ তোমার এই ভালোবাসা, তোমার এই শ্রদ্ধার্ঘ, তোমার এই স্নেহের পরশ আমাদেরকে আজকে দারুণভাবে আবিষ্ট করেছে। আমরা বিপ্লবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে তার যুক্ত হবার এই আকাঙ্ক্ষা পোষণ করবার জন্য। এবং বিপ্লব সত্যিই বলেছেন আমি সত্যিকার অর্থে একটি চরিত্র মাত্র, এই চরিত্রটাকে যারা বিমূর্ত করে তুলেছে আমার প্রচণ্ড বড় রকমের একটি লিসেনার্স গ্রুপ যারা দেশ বিদেশ মিলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমাদের সাথে যুক্ত হয়ে পড়ে, যাদের কারণে এই স্বপ্ন দেখতে সাহস পাচ্ছি। হাজারে হাজারে এই ধরনের পোশাক এসেছে, ভবিষ্যতেও যে কোনো ভালো কাজের উদ্যোগ আমরা নিতে পারি, এরা আমাদের সাথে থাকবে, তারাই সত্যিকারের প্রাণশক্তি আপনার, যারা সবাই মিলে আমাদের 4th August এই ক্যাম্পেইনটাকে দারুণ তীব্রতা নিয়ে যাবে। আমরা বিপ্লবের কাছ থেকে বিদায় নিতে নিতেই সর্বশেষ একটি লাইনে একটি উক্তি শুনে নিই বিপ্লবের কাছ থেকে।
ইনশাল্লাহ আমরা সবাই থাকবো 4 তারিখে কমলাপুর স্টেশনে, সেখানে আপনারা সবাই আমার ম্যাজিক দেখবেন, সম্পূর্ণ ম্যাজিক থাকবে শিশুদের নিয়ে, আমার জন্য সবাই দোয়া করবেন।
জি আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং সেই সাথে মেঘলাকে হয়ে আমি চলে যাব আরেকজন অতিথি বন্ধু যিনি এসেছেন আমাদের স্টুডিওতে, তার কাছে মেঘলা।
ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন কর্পোরেট হাউসও আমাদের সাথে কন্ট্রিবিউট করেছেন। তো গত সপ্তাহে আমরা কিছু কর্পোরেট হাউসের ডিরেক্টর ফাউন্ডার ওনাদের সাথে কথা বলেছি তো আর একটা কর্পোরেট হাউস আমাদের সাথে রিসেন্ট কন্ট্রিবিউট করেছেন এবং সেটা হচ্ছে ইনফিনিটি কন্ট্রিবিউট করেছেন। এবং গুরু যদি ইনফিনিটির উদ্দেশ্যে কিছু বলেন।
ইনফিনিটির উদ্দেশ্যে কি বলার, যে কিছু কিছু ব্র্যান্ড বাংলাদেশে যেটা বলার অপেক্ষা রাখে না, বিশেষ করে সুপার শপের চেহারাই বদলে দিয়েছে, সুপার শপের ডেফিনেশনটাই চেঞ্জ করে দিয়েছে। যারা এমন ধরনের ব্র্যান্ড, যেসব ব্র্যান্ড শপগুলোতে ঢুকলে মনে হয় যে বিং এ বাংলাদেশি বা বিং এ বাঙালি, আই এম প্রাউড, এই ভাবনাটা যারা ঢুকিয়ে দিয়েছে আমাদের মধ্যে, তাদেরই একটা মানে অগ্র প্রতীক বলতে পারা যায় সেটি হচ্ছে ইনফিনিটি। এবং সেটি সত্যি সত্যি প্রশংসার দাবি রাখে যে সবাই সবার জায়গা থেকে যার যতটুকু আছে, যার যতটুকু সামর্থ্য, তার মতো করে এই পথ শিশুদের জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করার চেষ্টা করছে। ইনফিনিটির টোটাল ইনফিনিটি হাউসের টোটাল কর্তা ব্যক্তি কর্মচারী থেকে শুরু করে যারাই সম্পৃক্ত আছেন এর সাথে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং সত্যি কথাই বলছি, আমি নিজে ইনফিনিটিতে বহুবার গেছি, আমি আই লাভ টু পারচেজ, অ্যাটলিস্ট আমার ছোট কিডটার জন্য নেওয়ার চেষ্টা করি ওখান থেকে, যদি আমার সামর্থ্যে কুলায়, তখন নেওয়ার চেষ্টা করি। সত্যি এই ব্র্যান্ডগুলো বাংলাদেশকে নতুন ভাবে চেনাতে বাধ্য করছে, বিশেষ করে ফরেনার্সরা যখন ঢুকে আমি তাদের অ্যাটিটিউড দেখার চেষ্টা করি, তাদের অভিব্যক্তি দেওয়ার চেষ্টা করি, তাদের কথাও মানুষ সাথে লুকোচুরি ভাবে শোনারও চেষ্টা করি, যে তারা সারপ্রাইজ হয় যে বাংলাদেশের শুধুমাত্র বন্যার ছবি, ভোগানাঙ্গা মানুষের ছবি বহির্বিশ্বে দেখানো হয়, এ কোন বাংলাদেশ এসে পড়লাম। এর জন্য ইনফিনিটি বা এই ধরনের যারা উদ্যোক্তা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন এসব নিয়ে কথা বলতে গিয়ে আমি বারবার আসলে আসতেই পারছি না আমার বন্ধুদের কাছে, যদিও এতক্ষণ হ্যাপির সাথে কথা বলছিলাম, আরেকজন অতিথি বন্ধু আমার সাথে আছে তার সাথে কথা বলবো, কিন্তু আই এম আনফরচুনেট অলরেডি স্টুডিও দখল করেছে অনেক অনেক তরুণ, এবং যে তরুণদের মধ্যে একটি গ্রুপ এসেছে যেটা আমি স্পেসিফিক ভাবে বলতে চাই, সেটি হচ্ছে ব্যাক সংগঠন থেকে BAAC। সেই BAAC এর পুরো ফর্মটা একটু শুনে নিই তাদের একজন রিপ্রেজেন্টের কাছ থেকে।
আমি সৈকত আদম কেন্দ্র কলেজে বিবি ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমাদের ব্যাকটা হচ্ছে আমাদের মেইনলি ব্যাক ডিবি অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ আদম কেন্দ্র কলেজ, সংক্ষেপে আমাদের ব্যাক। আমাদের ব্যাকের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্লাড ডোনেট। তো আমরা আস্তে আস্তে শুধু ব্লাড ডোনেটের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, তো চাচ্ছি যে আমরা চাচ্ছি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমাদের ব্যাকটা সবাই চিনুক। তো সারি ধারাবাহিকতা আমি ঢাকায় কিন্তু রেগুলার শুনি, তো গুরুকে মেজবুকে অনেক শুনছি, তো কাছ থেকে দেখার সুযোগটা তেমন হয়নি, তার হয়েছে। তো
আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, সৈকত খান মনে হয় কথা বলছে তাই তো, এবং সেই সাথে আছে নাইম, কনিকা, জেরিন, অ্যানি, কাকন, ইনি, মনমোহন, রাশেদ, জাহিদ এবং আশিক।
কালেকশনের
ব্যাপারে অনেক হেল্প করেছেন এরা, 1000 pieces কাপড় অলরেডি তারা পৌঁছে দিয়েছে আমাদের স্টুডিওতে। এটা আসলে ধন্যবাদ দিব না, কৃতজ্ঞতা দিব না, কারণ ভাই অনুষ্ঠানটা তো তোমাদেরই। এবং ব্যাককে আমি স্পেশাল অনুরোধ করব যে আপনাদের নিজস্ব যে এজেন্ডা আছে ব্লাড কালেকশনের সেটা তো আপনারা করবেনই, সেই সাথে আজকে যে আত্মিক একটি সম্পর্ক তৈরি হলো আমাদের ভালোবাসার বাংলাদেশ স্টুডিওর সাথে, আপনাদের সেই ধারাবাহিকতা প্রত্যেকটি ক্যাম্পেইনে যেন অবারিত ভাবে চলতে থাকে। আপনি সৈকত আরেকজন পাশে আছেন, নাইম কি নাইম থাকবে 100%, আর কেউ আছে কি ওই ব্যাক থেকে যারা, এবং যাদের কথা বললাম নাইম তো আছেই, কনিকা, জেরিন, এনি, কাকন, ইনি, মুনমুন, রাশেদ, জাহিদ এবং আশিক, অনেক অনেক ধন্যবাদ। ও রাশেদ, রাশেদ প্রেসিডেন্ট সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তৈরি করেছিলেন ওনারাই ছিলেন মেন উদ্যোক্তা, অনেক ভালো। রাশেদ অনেক ব্যস্ততা এখন বাড়বে, জব মার্কেটে আপনি এখন হয়তো ঢুকতে যাচ্ছেন, কিন্তু যত ব্যস্ততায় কনিকা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফ্রম বটম অফ মাই হার্ট, সমস্ত ভালোবাসাবাসী মানুষের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি কনিকা। এবং জব মার্কেটে আপনারা খুব শীঘ্রই হয়তো ঢুকতে যাচ্ছেন, তখন প্রচন্ড ব্যস্ততায় এই মানুষগুলোর কথা কোনোভাবে যেন ভুলে না যান, প্লিজ এইভাবে ভালোবাসতে থাকুন এই মানুষগুলোকে, অনেক অনেক ভালো লাগা। আর আমি ঢোকার পর থেকে আমার বুকটা চওড়া হয়ে গেছিল যে মানুষগুলোকে দেখে, তাদের তারা অলরেডি ঢুকে গেছে এখানে, যারা ক্যাম্পেনিংয়ে সাহায্য করছিল, যারা এই ভলেন্টিয়ারিং কাজের মধ্যে যুক্ত হয়ে গেছে। আমি বললাম যে এই মানুষগুলোর মুখ তো পরিচিত না, যারা প্যাকিং করছে আমাদের এই কাপড় চোপড়গুলো এবং বিভিন্নভাবে সাজিয়ে রাখছে যে কোনটা কোন মাপের কাপড়। তো আমি তখন আমাকে জানানো হলো যে এরা আসলে সাধারণ আমাদের লিসেনার্স, যারা এই কাজের মধ্যে উদ্যোক্তা হয়ে তারা এই কাজের মধ্যে জড়িয়ে পড়েছে। তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অলরেডি আমাদের উত্তরা ইউনিভার্সিটি থেকে কিছু ছাত্র আছে যারা মারুফ এবং রুবেল রানা এখানে আছে মনে হয়, আচ্ছা ওদেরকে আমি স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আমি ধন্যবাদ তখনও দিইনি এখনো দিব না, এটা তোমাদেরই কাজ ভাই, আমি হয়তো শুধুমাত্র তোমাদের হয়ে কথাগুলো পৌঁছে দিচ্ছি, নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে এই ভালো কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, স্বাগত তোমাকে।
আচ্ছা আমি যখন শুনি আজ থেকে 2 সপ্তাহ আগে আপনার শোটা, তো ফার্স্ট অফ অল আমি সবাইকে সালাম দিয়ে নিচ্ছি, আমার যারা ফ্রেন্ডস আজকে আমার ইউনিভার্সিটি, আমার মা, আমার বোন, সবাইকে। তো যখন আমি শুনি আপনার অনুষ্ঠানটা, তখন চিন্তা এলো যে কিভাবে করা যায়, মানে কি একটা উদ্যোগ নেওয়া দরকার। তারপরে আমি ইউনিভার্সিটিতে যাই, যাওয়ার পরে আমার ফ্যান সার্কেলকে বলি এবং আমার ফ্যাকাল্টিকে বলি যে মানে কিছু একটা করা দরকার। তো তারই ফলশ্রুতিতে আমি অনেকটা মানে টাকা কালেক্ট করি এবং অ্যাপ্রক্সিমেটলি 100 পিস কাপড় কিনতে পেরেছি।
অনেক ভালো, অনেক ভালো, এবং সত্যি সত্যি অনেক ধন্যবাদ। যেহেতু অনুষ্ঠানের একটি সময়ের একটু লিমিটেশন আছে, নাহলে অনেক সময় নিয়ে হয়তো সবার কথা শোনা যেত। অনেক ধন্যবাদ। এবং এখানে মনে হয় রুবেল রানাও আছে। রুবেল, সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং সবাইকে আপনার অনুভূতিটা এক লাইনে।
জি ভাইয়া, আসলে আপনার অনুষ্ঠানটা আমি প্রতিনিয়ত শুনি, তো আপনাকে অনেক ভালো লাগে। আমরা উত্তর ইউনিভার্সিটির পক্ষ থেকে এসেছি, আমরা বলতে চাই যে আমরা উত্তরোত্তর আপনাদের অনুষ্ঠানের আরো বৃদ্ধি কামনা করছি, এবং আপনাদের সাথে আমরা প্রতিনিয়ত আছি। আপনারা আমাদের হেল্প করবেন, এবং আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং উত্তর ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদের, শিক্ষক কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের হেল্প করেছেন।
আমি স্পেশালি উত্তর ইউনিভার্সিটিকে অনেক অনেক ধন্যবাদ এই কারণে জানাচ্ছি যে ওখানে মনে হয় মানুষ তৈরি কিছু কারিগর থাকে, যারা এক ফুটকারে মারুফ এবং রুবেল রানার মতো মানুষ তৈরি করতে পারে। দু একজন স্যারের নামে
সঞ্জয় স্যার এবং
সঞ্জয় স্যার, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক আপনারা হচ্ছেন সত্যিকারের কারিগর, যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ার তৈরি করছেন না, বরং পক্ষান্তরে মানুষগুলোকে মানুষ বানানোর চেষ্টা করছেন।
গুরু বলতে চাই যে আমরা ইন ফিউচারে আমরা যাব উত্তর ইউনিভার্সিটি, আমাদের আসলে সব ডিপার্টমেন্টে যাওয়ার সুযোগ হয় না, কারণ আমরা জব হোল্ডার, সবাই জব করি, আমরা সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আপনি যদি একটু বলে দেন যে আমরা আরো
অবশ্যই অবশ্যই বর্ধিত আকারে আশা করছি, এবং একসাথে বাকি যে পেছনে অনেক অনেক ভলান্টিয়ার আছে যারা উদ্যোগে এই কাজগুলো করছিল অনেকক্ষণ ধরে, সমস্ত কিছু কে পেছনে ফেলে কষ্ট করে তাদের কাপড় চোপড় আমাদের কাছে নিয়ে এসেছে। আমি শুধু একটা বাক্যে সবার কাছ থেকে শুনতে চাই, এই পথ চলা, এইভাবে কাজ করা, এইভাবে সমস্ত কিছুকে ভুলে গিয়ে মানুষের পাশে থাকার আগ্রহ আকাঙ্ক্ষা থাকবে তো ভবিষ্যতে? জোরে হোক, থাকবে তো যদি আবার আরো বড় কিছু উদ্যোগ নেই, যদি এর চাইতে বড় কিছু হয়, যদি সমস্ত দেশটাকে পাল্টে ফেলার মতো উদ্যোগ হয়, নেতা হওয়ার আকাঙ্ক্ষা নাই, শুধু উদ্যোগ, কাজ করে মানুষের পাশে থাকা, সব সময় থাকবে তো? বিশ্বাস করো বন্ধু, তারুণ্যের জোয়ার যদি এইভাবে আসতে থাকে, বাংলাদেশকে ভালোবাসা বাংলাদেশে বানানো খুবই সম্ভব। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত ভালোবাসায় আমাদের পাশে থাকবার জন্য। আমরা অনুষ্ঠানের মূল অংশে চলে আসছি বন্ধু, এবং স্যারের পক্ষ থেকে আমি যে স্যারের কথা বলছিলাম বিভিন্ন স্যারদের উদ্দেশ্য করে একটা ছোট্ট কবিতা একটু শুনে নি, যে স্যার পাঠিয়েছেন আমাদেরকে উদ্দেশ্য করে একদম ছোট্ট করে শুনে নি।
আমি নাজমুল ইসলাম বলতেছি মিরপুর থেকে আসছি। বেসিক্যালি আমি আপনার সব অনুষ্ঠানে দেখি, সেটা টিভি চ্যানেলেও মানে সব জায়গায়। তো আমি মানে তিনটা কবিতা লিখছি, একটা ঢাকা ফ্যামিলি নিয়ে আর একটা বত শিশুদের নিয়ে। আসছে ঈদের দিন, বাঁধবে খুশির দিন, কেউ পড়বে নতুন পোশাক, খাবে নানা খাবার, ভাববে আমরাই খুশিতে উঠবে সবার। কেউ আবার খালি গায়ে পথের দ্বারে বসে, খাবে কোনো খাবার, পাবে কোনো পোশাক, পরবে তা কিসে? মাঝে মাঝে ভাবতাম অনেক আগে, আসবে সেদিন কবে সবাই মিলে নতুন পোশাক পরবে, থাকবো খুশিতে কিছু সময় দূরে।
আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি কেন এই কাজগুলো করছি বন্ধু, আপনাদের কাছে খবরটা পৌঁছে যাওয়া জরুরি, কারণ মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন রকমের মাধ্যম আছে। শুধুই যে কাপড় নিয়ে পাশে এসে দাঁড়ালেই তাকে আমরা বাহবা দিচ্ছি, বুকে জড়িয়ে ধরছি, বিষয়টা কখনো এরকম না। যে লাইক দিচ্ছে আমার ডেডিকেটেড ফেসবুকে, যেখানে আমাদের উদ্যোগের কথা বলা হচ্ছে, যারা কমেন্টস লিখছে তাদেরকে যেভাবে আমরা আমাদের কাছে মূল্যবান, মূল্যবান সেই ব্যক্তিও যে রাত জেগে নিজের পরিশ্রম করে চেষ্টা করে এই ভালোবাসার কথা কবিতার মাধ্যমে উপস্থাপন করছে। আমাকে নিয়ে যদি না হয় তাহলে আমি এখন বিনয়ের সাথে না করছি, কারণ আমি আমাকে নিয়ে এত আতিশয্যটা একটা লিমিট পর্যন্ত দেখার পর আর নিতে পারছি না বন্ধু। আমার আমাকে নিজের প্রশ্ন অনেক মূল্যবান না মনে হয়, সেটি আমি আসলে খুব বেশি করে চাই, তাহলে মাথা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং একজন হয়তো মিষ্টির একটা প্যাকেটও দেখলাম যেটা নিয়ে এসেছে, আমি অনুরোধ করছি মিষ্টিটা সবার মধ্যে বিলিয়ে দেওয়া হোক। এবং আমরা চলে যাচ্ছি, যাওয়ার আগে একজনের মুখ এত বেশি বেজার হয়েছে, দেখতে অনেক সুন্দর ছেলেটি, মুখ বেজার হওয়ার কারণে খুব অসুন্দর দেখাচ্ছে, কি বলতে চাও এক লাইনে বলো।
আমার নাম নোমান, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম মহোদয়টা উদ্যোগ নেওয়ার জন্য, আর এদের পথ শিশুদের পাশে আমি থাকতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে, আর এইভাবে এটা ভাব মানে মনে হচ্ছে যে ঈদের দিন আমরাও নতুন কাপড় পরবো এবং ওরাও নতুন কাপড় পরবে, আর এই মানে এরকম একটা কাজের জন্য মানে অংশগ্রহণ করার জন্য মানে গুরু আর ঢাকা এফএমই মানে বড় মানে ইয়ার রাখছে, মানে
ধন্যবাদ তোমাদের যারা সবাই মিলে সাথে থেকেছ। উদ্যোগ তো সবাই নাই, এরকম ভাবে আহ্বান তো বলাই যায় ঘন্টা খানেক একটা অনুষ্ঠান করে, কিন্তু এটি তখনই তখনই এটি বাস্তবে রূপ নেয় যখন মানুষ এসে পাশে এসে দাঁড়ায়। তো শক্তি তোমরাই যারা আমাদের পাশে এসেছে, স্বাগত জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আরেকজন আরেকজন অতিথি বন্ধুকে। হ্যাপি ছিল একজন পথ শিশু, আরেকজন পথ শিশু আমাদের মাঝে আসে আছে আজকে, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আগে আমি তোমার কাছ থেকে তোমার নামটা একটু শুনে নিই।
গুরু আসসালামু আলাইকুম, আমার নাম সুমি।
হ্যাঁ সুমি,
আমি মহাখালী আমাদের ঘর দিয়ে এসে থাকি।
সুমি, তোমার জীবনের এই যে কষ্টের পথ চলা কিভাবে শুরু হয়েছিল প্রথম?
আমার কষ্টের তো শেষ নাই, তো আমার যখন দেড় মাস বয়স তখন থেকে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি আমার বাবাকে কখনো দেখি নাই, আমার বাবা আমি যখন খুব ছোট তখনই মারা গেছে, বাবা আদর কোনো কিছু আমি পাই নাই,
আমরা কোনোভাবে মেনটেন করতে পারছি না, সমানে সবাই ঢোকার চেষ্টা করছি, এটা হচ্ছে ভালোবাসার অত্যাচার। তো এটা একটু স্টুডিও থেকে যেতেই চাচ্ছে না, তো এটা একটু মেনে নিতে হবে বন্ধু, আর গল্প আমরা শুনতে থাকি। হ্যাঁ,
তো আমার বাবাকে তো আমি দেখি নাই, তো বাবার ভালোবাসা পাই নাই, সেটা বড় কষ্ট না। কষ্ট হচ্ছে যে আমি হয়তো গরিব হয়ে জন্মেছি, তারপর হচ্ছে আমি ছোট, আমার তেমন কোনো সামর্থ্য নাই, বাবা আমার মা তেমন কোনো সামর্থ্য নাই। তারপরে আমি যখন 7 বছর বয়স আমার যখন, তখন থেকে আমি বিভিন্ন কাজ করা শুরু করি। গোসান 1 নম্বর রোডে হচ্ছে আমি ফাস্টফুডের দোকানে কাজ করতাম, তারপর ফুল বিক্রি করতাম, হ্যাঁ বিভিন্ন কাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম। তো তখন কাজ করার সময় কি হইতো, কাজ করতেছি করতেছি কিছু লোক হঠাৎ করে টাকার লোভ দেখাইতো, তারপর হচ্ছে বিভিন্ন কাজের লোভ দেখাইতো, বেশি টাকা দেওয়ার কথা বলতো। তো যখন আমার এগুলো বলতো তখন তো আমরা তো অসহায়, আমাদের তো এগুলোর মধ্যেই লোভ অবশ্যই আকৃষ্ট হইতো, আমরা ওগুলোর মধ্যেই বেশি আকৃষ্ট হইতাম, যখন যেখানে আমরা বেশি টাকা কাজ করে আমাদের খাবারটা দুই বেলা
কি ধরনের বিভিন্ন খারাপ কাজের জন্য
কাজের জন্য তখন তো বুঝতাম না, এখন
তোমার বয়স কত?
তখন আমার বয়স 7 বছর।
7 বছর?
হ্যাঁ,
7 বছর বয়সে এরকম ভাবে প্রলোভন দেখাতো কারা? এরা বিভিন্ন মানুষ এসে এরকম বলতো, তাই তো?
জি,
আমার সাথে চল বা আমার সাথে থাক এরকম কিছু। কোথায় হতো এই ঘটনাগুলো?
এই ঘটনাগুলো এই গুলশান 1 নম্বর রোডে হতো, গুলশান 1 এই মার্কেটে।
নামটা বললে তো বললে এমন নামই বললে, বাংলাদেশের সবচেয়ে অভিজাত জায়গা না
মার্কেটে,
ঢাকার মধ্যে তো বটেই, ঢাকার বাইরে থেকে হয়তো প্রতিদিন স্বপ্নের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাতে যাচ্ছে, ঘুম থেকে উঠছে যে গুলশানে যদি আমার একটা বাড়ি হতো। সেই গুলশানে যারা বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা থাকে বিভিন্ন সেক্টরে, সেই বাড়ির দহলিজের ভিতরেই হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা কিভাবে ভালো থাকি তখন সেই প্রাসাদ ভবন বাড়িতে, সেই এয়ার কন্ডিশন বাড়িতে, যেখানে আমার নাগালের মধ্যে নাকের ডগার মধ্যেই একটি একটি শিশু, 7 বছরের শিশু এইভাবে ধর্ষিত হচ্ছে প্রতি মুহূর্তে। সেই মার্কেটের নিচে, বিভিন্ন মার্কেটের নিচে,
গুলশান 1 নম্বর রোডে যে মার্কেটটা আছে,
সেই মার্কেটের নিচে রাত বিরাতের কোনো হিসাব ছিল না? তোমার
হিসাব ছিল না, কারণ আমরা তো পথ শিশু, আমরা তো ভাঙাই টেঙ্গা কুড়াতাম, এখানে জড় হতাম।
কি ধরনের মানুষ এসে তোমাদেরকে এই ধরনের শারীরিক কাজ করার কথা বলতো? কি ধরনের?
যেমন এই মার্কেটের লোকজন, তারপর হঠাৎ করে গাড়ি চালায় এসে গাড়ি কয়েকজন সাহেব এগুলো বলতো, রিক্সাওয়ালারও বলতো।
তখন তুমি বুঝতেও না যে আমি কি করছি বা কি করা উচিত, তারপর তুমি বুঝতে যে কোনো ভাবে আমার ক্ষুধা মেটানো দরকার,
ক্ষুধা মেটানো দরকার, এটাই হচ্ছে মূলত কারণ। তারপরে ক্ষুধা নিয়ে মানে অনেক ক্ষুধা পেটে পেটে ছিল, ক্ষুধা পেটে নিয়ে যখন লোকে এই কথা বলতো তখন অবশ্যই এই কথার মধ্যে রাজি হয়ে যেতাম। তারপরে এমন এক সময় আমার একটা ঘটনা মনে পড়ে, একটা লোক আমাকে বলছিল যে এক কলসি দুধ 3 তলাতে উঠাইলে আমাকে 1000 টাকা দিবে, তো এরকম একটা কাজের কথা যখন বললো তখন আমি রাজি হয়ে গেলাম। তারপর যখন তার সাথে সাথে
ওই বিষয়টা বললো কি এক কলসি দুধ কয়তালে উঠাতে হবে?
তিন তালুতে উঠাতে হবে।
তারপর
তারপর এই তিনতলা তুলতে হতে হবে। তো বললো যে আমি তখন রাজি হয়ে গেলাম যে তিনতলাতে যেতে এক কোষে দুধ উঠাতে হবে, তো 1000 টাকা দিবে তো ভালোই। তো গেলাম তার সাথে, তার পিছনে পিছনে গেলাম। তো উনি তখন 7 বছর বয়স। তারপর নিচ তলা থেকে দুধের কোষে আমি আর দেখি না, যখন উপরে যাই তখন দুধের কোষে আর দেখি না। তারপরে এক সময় কি মানে গেছি তিনতলা না, আমাকে ছাদে নিয়ে গেছে হঠাৎ করে। ছাদে নিয়ে যাওয়ার পরে ছাদের দরজা আটকে দিচ্ছে। তো ছাদের দরজা আটকে দেওয়ার পরে আমি কি হয়েছে মানে বুঝতে পারিনি যে আসলে কি করব। তারপরে যখন লোকটা ছাদের দরজা খোলা আকাশে, তখন আমি একা ছাদের মধ্যে একা। আমি মনে করছিলাম যে নিচে যেহেতু নাই ছাদে আসা, ছাদ থেকে আমাকে নামায় তিনতলা নিয়ে আসবে। এরকম বলাতে যখন হঠাৎ করে ছাদের দরজাটা আটকে দিল, তখন ভয়ে আমার পুরো শরীর একদম কেঁপে উঠলো। তারপরে তখন আস্তে 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 আমার কাছে দিকে আমি তত আর কি ভয় পেয়ে যাচ্ছি। আমি বলতেছি আপনি আমাকে দুধের কোষে নামানোর কথা বলে আপনি কি কাজ করতেছেন? পরে বলতেছি কি কথা বলছি না, তো এত টাকা তুমি এত টাকা দেবো, বেশি কথা বলে তোর থাপবে এত কান করতে গরম করে ফেলাম। এরকম অনেক মানে মায়ের বলে দিচ্ছে। পরে এক সময় কিন্তু আমার হাতে না 500 টাকার নোট দিছে, তো নোট দিয়ে আমার হাতটা বুঝাই দিছে। তখন আমি আর কি করবো, তখন এক ছাদের মধ্যে চিল্লাচ্ছি, কেউ শুনে না, আশেপাশে কেউ নেই। তারপরে লোকটা আমার যখন একদম পুরো কাছাকাছি চলে আসে, তখন আমি একদম
ছোটবেলায় বাবা মা হারাচ্ছে বন্ধু, কেউ কারো বাবা মার স্বেচ্ছায় নিজেদের নতুন সম্পর্ক তৈরি করার জন্য তার সেই সন্তানটিকে উচ্ছিষ্টের মতো ফেলে দিয়ে চলে যাচ্ছে, আর এই সুযোগে ধর্ষিত হচ্ছে বাংলাদেশ বন্ধু। এই কথাটা হজম করার মতো প্রাণ বা শক্তি আমাদের আছে কিনা আমি জানি না, কিন্তু এটাই না বাস্তবতা। যখন এই কথাগুলো শুনি তখন তো তাই মনে হয় যে ধর্ষিত হচ্ছে এই বাংলাদেশ। এটা কি বন্ধ হওয়া উচিত না? এই পরিস্থিতি কি এখনই এখনই এই মুহূর্তে বন্ধ হওয়া উচিত না? এই কান্না, এই কষ্ট বুমেরাং হয়ে তোমার আমার ঘরে যদি ঢুকে যায় বন্ধু, স্রষ্টা তো সবকিছুই পারেন, কোনো একটি মুহূর্তে গিয়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। স্রষ্টা যদি আমার সমস্ত শক্তি স্কুইজ করে দেয় বন্ধু, এক মুহূর্তের জন্য যদি আমি দেখে নিই যে আমার শরীর সমস্ত শরীর কলাপস হয়ে গেছে, যেসব শক্তি যেসব জায়গা থেকে আমার ইকোনমিক শক্তি আসে সবগুলি বন্ধ হয়ে গেছে, এই হ্যাপি এই যে মেয়েটি তার জীবনের কষ্টের কথা বলছে, সেগুলো যদি বুমেরাং হয়ে ফিরে আসে আমার ঘরে বন্ধু, তখনও কি ঝাঁকুনি লাগবে না এই মনটাতে? তখনও কি ভাবান্তর হবে না আমার মনের মধ্যে? তখন কিন্তু ভাবান্তর হতে থাকত, সময় থাকতে বন্ধু। যদি এই পৃথিবী থেকে আমি এখন এই মুহূর্তে চলে যাই বন্ধু, না ফেরার দেশ থেকে যদি তাকিয়ে তাকিয়ে দেখি আমার কলিজার টুকরা আমার জিগারের ধন এই সংসারে এই পৃথিবীতে বসে এই রকম ভাবে লাঞ্ছিত হচ্ছে, কত হাজার বার মরবো তখন সেই না ফেরার দেশ থেকে, অথবা আমার পরবর্তী কোন জেনারেশন তার পরবর্তী কোন জেনারেশন এই রকম পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, আর উপর থেকে বসে বসে যদি আমি দেখি বন্ধু, তখন আমার হয়তো আর করার কিছুই থাকবে না। তাই সময় থাকতে বন্ধু, আসুন সবাই মিলে চেষ্টা করি নিজেদের প্রয়োজনে এই হ্যাপিকে বাঁচানোর জন্য না, বা এই এই যে মেয়েটি তার জীবনের কষ্টের কথা বলছে তাকে বাঁচানোর জন্য না, বরং নিজেকে পক্ষান্তরে বাঁচানোর জন্য এসব এসব জিনিস বন্ধ করার চেষ্টা করি। সমস্ত রকমের কলুষিতা থেকে, সমস্ত রকমের খারাপ কিছু থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করি বন্ধু, তবেই এরা বেঁচে যাবে, সবচেয়ে বড় কথা আমরা বেঁচে যাবো। না হলে কিন্তু ওই দিন খুব বেশি দূরে না বন্ধু, যেদিন এদের মতো করে ঘটতে ঘটতে এই ঘটনাগুলো সমাজে এমন ভাবে জায়গা করে নেবে যে কখন না আমারই অবচেতন মনে, কখন আমারই অবচেতন মনে আমার ঘরেই ঢুকে পড়বে এই ঘটনা, আমার রূপবার কোনো ক্ষমতায় থাকবে না, সমাজকে বদলে ফেলবে, দেশটাকে সেই জায়গাতে নিয়ে যাবে যেখানে এ ধরনের ঘটনার সৃষ্টি আর না হয়। তারপর কি হলো ওই ছাবে?
তারপর এক সময় যখন লোকটা আমার খুব কাছাকাছি চলে আসলো, তখন আমি কি করছি, ভয়ে লোকটা হাতটা ধরে জোরে কামড় দেয়া, তারপর আমার হাতে যে টাকা ছিল টাকা ফিকে মারে আমি দৌড়ে গেট খুলা নিচে চলে আসছি। তারপর লোকটা সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে আমরা যখন তাড়া করতেছিল, আমি মনে করতেছিলাম লোকটা এখনই আমার ধরে ফেলো, অথবা আমি এখনই সিঁড়ি থেকে পড়ে যেয়ে আমি মানে মারা যাবো, এরকম অবস্থা। অনেক দ্রুত দৌড়ে দৌড়ে সিঁড়ি থেকে নামতেছিলাম, তো অনেক অবস্থাও ছিল। তারপর যখন দৌড়ে এসে গেট গেট খুলা বেরিয়ে গেলাম বাইরে বাড়ির বাইরে, তখন লোকটা আমাকে চোর চোখে পিছন থেকে তাড়া করতেছে। তো চোর চোখে যখন পিছনে তাড়া করতেছে, তখন আশেপাশে যে লোকগুলো তারাও চোর চোখে আমার পিছনে দাঁড়া আসতেছে। তারপরে আমি এক সময় একটা টিপা দিয়া পলাই দেই, পলাই দেওয়ার পর পরে এক মানে মাঠে বসে কান্না করতে থাকি। আর কান্না করতে করতে বলি, কেন আমরা তো রাস্তাতে জন্ম নিয়ে নেই, আমরা তো ঘরেই জন্ম নিয়েছি, হয়তো কোনো না কোনো কারণেই তো পথে এসেছি, তাহলে কেন আমাদেরকে তারা এরকম কাজ করে, আমাদেরকে কেন তারা তাদের আমাদের দুর্বলের দুর্বল জায়গাটাকে তারা তাদের কাজে খাটায়, আমাদের অস্বাভাবিকভাবে তারা আমাদের তাদের মানে খারাপ উদ্দেশ্যটা কেন হাসিল করতে চায়। আমি কিচ্ছু বুঝি না, আমরা অসহায় বলেছি তাই বলে তারা আমাদের এই দুর্বলতার সুযোগটি গ্রহণ করবে কেন? আমরা বাংলাদেশের শিশু, আমরা কি বাংলা থেকে জন্মাইনি? যখন এরকম হতে থাকলো তখন আমি হঠাৎ করে বাঙালি পড়াতে চলে গেলাম। এরকম অনেক কান্নাকাটি করে অনেক ভাবলাম যে আসলে কি হবে, কেউ তো আমাদের পাশে এসে দাঁড়াবে না, কেউ তো আমাদের কষ্টের কথা জানবে না, এই কথা ভেবে তারপর আমি আমার কাজে চলে গেলাম। আবার যাওয়ার পর সালমানের মেয়ে ছিল, তো ওর কাছে আমি জানলাম, ওর আমার বউ আমার সাথে ভাঙাই করাইতো, তো ওরা আমি আমার কথাগুলো বললাম জানালাম। তো জানানোর পরে ও বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমি যে জায়গায় থাকি তুই ওই জায়গায় যাবি কিনা। তো তখন তো মানে আমাদের মতো মেয়েদের ধরে নিয়ে বিক্রি করে দেয়, তারপরে বাসা বাইরে কাজে দেয়, বাসা বাইরে কাজে দিয়ে যে আমার বন্ধু হ্যাপি হ্যাপির মতো কত দুর্ঘটনা ঘটে। তো এরকম অনেক চিন্তা করার পর তখন ওর কথা বিশ্বাস করিনি, তখন বলছিল কি আর তুই না থাক, তুই গাছ দেখে চলে আসবি। তারপরে আমি ওর সাথে গেলাম, তারপর গেলাম জায়গাটা পছন্দ হইলো, তারপর থাকলাম। তারপরে ওইখানে আস্তে আস্তে থেকে আমি বাইরে কাজ করতাম, আমি বিউটি পার্লারে কাজ করতাম, তারপরে কাজ শিখতাম আর কি। তখন কাজ শেখার সাথে সাথে গা কাছে কাজ শিখতাম, উনি আমার প্রতিদিন 20 টাকা করে নাস্তার টাকা দিত আর মাসে 1000 টাকা করে দিত। তো ওই টাকা দিয়ে আমি আমার জীবন নতুন করে শুরু করলাম, তারপর আমি পড়াশোনা শুরু করলাম, আবার আমার স্কুলে ভর্তি করে দিল। তারপর আমি পড়াশোনা শুরু করার পর আমি এখন ক্লাস 8 পড়ি পড়তেছি, আর সবার দোয়ায় আমি ইনশাআল্লাহ এখন খুব ভালো আছি। আর আমার যে গুরু বললো যে শালম ভাই, উনি আমার আর্টের টিচার, উনি হচ্ছে আমার জীবনের দ্বিতীয় আর কি পরিবর্তনের একজন মানুষ, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি এবং খুব ভালোবাসি শালম ভাইকে। শালম ভাইয়ের কাছ থেকে আমি আর্ট শিখেছি এবং আর্ট শিখে আমি ছবি এঁকেছি, আমার ছবি বিক্রি হয়েছে, সেই টাকা আমি আমার ব্যাংকে রেখেছি অ্যাকাউন্টে। এই শালম ভাইয়ের মতো লোক যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তারপরে আমাদের যে গুরু গুরু যে আমাদের আমাদের পথশিশুদের জন্য যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি পুরো বাংলাদেশে যত লোক আছে তারা যদি ছোট্ট ছোট্ট একটু উদ্যোগ নেয়, তাহলে বাংলাদেশে আর পথশিশু বলে কেউ থাকবে না। আর বাংলা পথশিশু যদি দেখতে হয় তাহলে তখন যেন তারা জাতীয় জাদুঘরে প্রদর্শনীতে দেখতে পারে, কারণ সবাই যদি এরকম করে একটু একটু করে উদ্যোগ নেয় তাহলে বাংলাদেশে পথশিশু কেউ থাকবে না।
This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু, আপনি শুনছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন এবং চলছে উইকেন্ড স্পেশাল প্রোগ্রাম প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ। মেঘনা কথা বলছি আপনারই সাথে এবং স্টুডিওতে আছেন গুরু এতেশাম এবং আজকে দুজন বন্ধু। আর শুনছিলাম তাদেরই কথা এবং আর একটি কথা জানিয়ে দিই যে যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হল বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। ওকে, এন্ড বন্ধু আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন আমাদের কমন এসএমএস পোর্টে এবং নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ কি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটা লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং আপনি যদি আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান আপনার জীবনের কথা, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর আপনি আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর ভূষণ 1 এবং নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে আমাদের ঢাকা এফএমের অফিস। তো আপনি যে কোনো সময় চলে আসতে পারেন এবং ডিরেক্ট কন্টাক্ট করতে পারেন আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের টিমের সাথে এবং আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্টারজিয়ার ভাইয়ের সাথে। অ্যান্ড ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। আপনি এই পেজটিতে এসে সংযুক্ত হন, লাইক দিয়ে সংযুক্ত হন এবং এখানে দেখছেন যে আমাদের একটা ফটো আপলোড করা আছে এবং সেখান থেকে অনেক বন্ধু লাইক করেছেন এবং কমেন্ট করেছেন। তো বন্ধু আপনিও লাইক করুন এবং কমেন্ট করুন এবং আপনি যদি চান ইচ্ছে করলে এই পোস্টটি আপনি আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবেন। অ্যান্ড আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেকাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে এবং এটা যে রিয়েল সেটা আপনি বুঝবেন এভাবে যে এখানে লাইকিং এর পরিমাণ দেখছেন 125,000 প্লাস। তো এটাই হচ্ছে আমাদের ঢাকা এফএম 90.4 এর ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজ। অ্যান্ড অনেক বন্ধুই কমেন্ট করেছেন অ্যান্ড লাইক দিচ্ছেন এবং এসএমএস ও করছেন 16260 তে এবং আমাদের উদ্যোগ থেকে স্বাগত জানাচ্ছেন। অ্যান্ড থ্যাংক ইউ আপনাদেরকে। অ্যান্ড যেসব বন্ধুরা আমাদেরকে মাত্র শুনছেন টিউন করেছেন তাদের জন্য বলছি যে বন্ধু চলছে আমাদের এই রমজান মাসব্যাপী একটি কর্মসূচি এবং সেটি হচ্ছে ঈদুল ফিতরে আমরা আয়োজন করছি এবং আমরা উদ্যোগ নিয়েছি যে দুস্থ শিশু, দুস্থ মানুষ বা পথ শিশু সবার মাঝে আমরা পোশাক বিতরণ করব এবং অনেক অনেক মানুষ, অনেক অনেক বন্ধু, সাধারণ মানুষ, বিভিন্ন কর্পোরেট হাউস সবাই আমাদেরকে অনেকভাবে সাড়া দিয়ে আশাকৃত ভাবে অভূতপূর্ব ভাবে আমাদের সাথে সমর্থন করেছেন আমাদেরকে এবং আমাদের সাথে আছেন, একাত্মতা ঘোষণা করেছেন এবং আমরা পোশাক সংগ্রহ করছি সবার কাছ থেকে 3 অগস্ট পর্যন্ত। আর আমরা পোশাক বিতরণ শুরু করব 4 অগস্ট রবিবার সকাল 10:00 কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং এই উদ্যোগের সাথে আমাদের সাথে যারা থাকবেন তারা হচ্ছেন ডিএমপি পুলিশ কমিশনার বেনজির আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মুশফিকুর রহিম এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার নাসির হোসেন। ওকে, এবং প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের সমস্ত বন্ধুরা তো থাকছেনই, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, জানিয়েছি এবং আরো জানাবো। তো আপনারা সময় মতো চলে আসবেন ঠিক সকাল 10:00 4 অগস্ট কমলাপুর রেলওয়ে স্টেশনে চলবে আমাদের সারাদিন ব্যাপী কর্মসূচি পোশাক বিতরণের। ওকে, অ্যান্ড যেসব বন্ধুরা আমার সাথে কানেক্টেড আছেন তাদের এসএমএস করতে চাই, যেমন তানভীর কমল সেতু লিখেছেন ভাইয়া আমি আর পারছি না, আজ মনে হচ্ছে আমার চোখে অনেক জল আছে। মাসুমা আক্তার লিখেছেন পৃথিবীটা এমন কেন গুরু। রাফি নাথুল সাভার থেকে লিখেছেন আল্লাহ আমরা কেমন পৃথিবীতে আছি। ওকে, আছেন ফরির হোসেন লিখেছেন মানুষ কি করে এত নর পশু হয়। অ্যান্ড রুমি নরসিংহ থেকে লিখেছেন যে মেয়েরা কি কেবলই পুরুষের ভোগ্য বস্তু। আজ ওকে উনি গুরুকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেছেন, তো আমি এটি একটু পরেই নিচ্ছি। আর অনেক বন্ধু আছেন, যেমন আছেন
বিলাস মগবাজার থেকে, শ্রেষ্ঠ আছেন টঙ্গি থেকে, আর রাফিন আছেন আমার সাথে এই মুহূর্তে, মোহাম্মদ ওসমান গুনি উনিও যুক্ত হয়েছেন, আছেন জুয়েল উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে, রাফি চিটাগং থেকে আছেন, আছেন তমাল, আরো যুক্ত হয়েছেন রুবা উনি হচ্ছেন মানিকগঞ্জ থেকে, এবং মাসুমও যুক্ত হয়েছেন কেরানীগঞ্জ থেকে, সজীব শান্ত আছেন চাঁদপুর থেকে, আছেন জসিম বাড্ডা থেকে, এবং যুক্ত হয়েছেন এই মুহূর্তে ওকে মাশরাফি, লিখেছেন যে গুরু তুমি এগিয়ে চলো আমরা এবং আমাদের দোয়া আছে আপনার সাথে। ওকে, নজরুল ইসলাম উত্তরা থেকে লিখেছেন আমরা কেমন আছি, গত সপ্তাহে গুরুকে খুব মিস করেছেন এবং গুরুকে সালাম জানিয়েছেন এবং এই মহতি উদ্যোগের জন্য ওনাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সালাম জানিয়েছেন। ওকে, লিমন শখ লিমন আছেন আমার সাথে, লিখেছেন যে আমি অনেক কষ্ট করে এই পেজটা খুঁজে পেলাম, আর ওকে গুরুকে আমার সালাম।
No problem. এই যে এই যে মানসিকতা, এই যে করতে চাচ্ছেন, এই 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 প্রণোদনাটাই আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এবং আপনারাই কিন্তু সহযোগিতা করেছেন যখন আমরা কোনো অভাবী কাউকে নিয়ে এসেছি এবং তাকে সাহায্য করার কথা বলেছি, আপনারা কিন্তু নিজেরা তাদের জায়গা থেকে সেই কষ্টের টাকা পাঠিয়ে দিয়েছেন, আর কিছু না করেও আপনারা যারা প্রবাস জীবনে থাকেন তারা আমাদেরকে সচল রেখেছেন, ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন এই রেমিটেন্সের টাকা দিয়ে। তো সমস্ত ভাবে কিন্তু আপনারা কন্ট্রিবিউট করেই যাচ্ছেন, এটার জন্য কষ্ট পাওয়ার, এটার জন্য মন ছোট করার কোনো কারণ নাই, তবে সামনে আমরা এরকম বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে থাকবো, তখন হয়তো আপনাদের সুযোগ তৈরি হবে আপনাদের জায়গা থেকে এই কষ্টে থাকা মানুষগুলোকে ভালো রাখবার সেই সুযোগটা তখন হয়তো আপনারা পাবেন।
ওকে, আর একটা এসএমএস পড়ছিলাম যে রুমি নরসিংদী থেকে লিখেছেন মেয়েরা কি কেবল পুরুষের ভোগ্য বস্তু, গুরু আজ এই পুরুষগুলো তো আমাদের মাঝেও আছে তাই না, তাদেরকে কিভাবে চেনা যায়?
এটাই হচ্ছে সবচাইতে বড় একটি ব্যাপার, যে এদেরকে চেনার সত্যিকার অর্থেই কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, ভবিষ্যতে আবিষ্কৃত হবে না, সেই কারণে প্রয়োজন হচ্ছে, তোমাকে উদ্দেশ্য করে বন্ধু বলছি, সেই কারণে প্রয়োজন হচ্ছে একটি সংস্কৃতির পরিবর্তন নিয়ে আসা, একটা কালচারাল ট্রান্সফরমেশন খুব বেশি মাত্রায় জরুরি। আমি ভালো হচ্ছে, মেঘলা ভালো হচ্ছে, এখানে সাইদ আছে, সাইদ ভালো হচ্ছে, আমাদের প্রডিউসার ইন্তেজার ভালো হচ্ছে, আমার লিসেনার্স বন্ধু রাকিব ভালো হচ্ছে, বারোই ভালো হচ্ছে, এভাবে ভালো হতে হতে একজন একজন ভালো হওয়াটাই কিন্তু যথেষ্ট না, যথেষ্ট হচ্ছে সমস্ত ভালোগুলো মিলে একটি 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 কালচার সৃষ্টি করা, একটি সংস্কৃতি তৈরি করা, ভালোর সংস্কৃতি তৈরি করা, আর এই সংস্কৃতি যখন একবার তৈরি হয়ে যায় বন্ধু, তখন সেই জিনিসটাকে কেউ হারাতে পারে না, তখন সেই জিনিসটা কখনোই নষ্ট হয় না, তখন কিন্তু এই মানুষগুলোকে চেনার প্রয়োজনই পড়বে না, কারণ এই মানুষগুলো তাদের এই লোভাতুর দৃষ্টি, তাদের এই খারাপ মন মানসিকতা লুকিয়ে রাখবে, কারণ জানেই দৃশ্যপট যদি হয় এ ধরনের খারাপ জিনিস তাহলে মানুষ তাদেরকে সামান্যতম হলেও জায়গা দিবে না এই সমাজে।
যথার্থ বলেছেন, এবং রাইহান আছেন গুলশান দুই থেকে লিখেছেন উনি আমাদের নতুন বন্ধু এবং কথা দিলাম পাশে থাকবো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত,
সেই কথাটাই দেন রাইহান, আমাদের সাথে থাকুন অথবা নাই বা থাকুন, এই পিছিয়ে পড়া মানুষগুলোর সাথে থাকুন, আর সেই প্রতিজ্ঞা যেন অবশ্যই আমৃত্যু হয় যেমনটা আপনি বলছিলেন। আবার যাচ্ছি হ্যাপির কাছ থেকে, হ্যাপির কাছ থেকে বিদায় নিব, হ্যাপির শেষ কথাগুলো হ্যাপির কাছ থেকে শুনে। হ্যাপি, তোমার জীবনে যত না বলা কথা, যত কষ্টে ভরা কথা, যত দুঃখে ভরা কথা, এর মাঝে তুমি অবশ্যই দেখেছো যে মানুষগুলো ছুটে আসছে, যতটুকু আমাকে উপলক্ষ করে তারা কথাগুলো বলছে, আমি খুব ভালো করেই জানি যে তোমাদের জীবনের কথাগুলো শোনার পরে মানুষের জীবনগুলো এলোমেলো হয়ে যায়, তাই তারা ছুটে আসে এই স্টুডিওতে, তাই তারা ছুটে আসে তোমাদেরকে দেখতে বা তোমাদের কথা শুনতে বা তোমাদের কষ্টগুলো কাছ থেকে স্পর্শ করতে বা ভাগাভাগি করে নিতে। তো হ্যাপি, এই রকম প্ল্যাটফর্ম যেখানে লাখ লাখ মানুষ যুক্ত থাকে, এরকম জায়গা যেখানে সমস্ত মানুষ একসাথে হয়ে যায়, একাকার হয়ে যায় পরস্পরের ভালোবাসা, এ সুযোগ হয়তো আর হবে না, শেষবারের মতো তোমার না বলা সমস্ত কথা, সমস্ত কষ্টের কথাগুলো তুমি তোমার মতো করে বলো, আমরা সেই কষ্টগুলো আমাদের মতো করে তোমার কাছ থেকে শুনতে চাই।
যখন আমাকে গাড়ির ভিতরে ধর্ষণ করা হয় তখন আমি কি করব আমি বুঝতে পাই না,
তখন কি আর ওই কাজ ভেঙে আমি অন্য গ্রাম থেকে ছুটে যাই অন্য গ্রামে। তো একটা মসজিদে উঠি, তখন একটা হুজুর জিজ্ঞেস করে যে তোমার এই অবস্থা কেন। তখন আমি হুজুরটাকে সবকিছু খুলে বলার পরে হুজুরটা মাইকে বলে দেয়, বলে দেওয়ার পরে অন্য মাইক দেবার সব গ্রামে ছড়াই দেয়। দেওয়ার পরে আমার মা তো খবর পায়, খবর পাওয়ার পরে তো আসে, মা নিয়ে যায়, মা কান্দে আমিও কান্দে, আমি দুজনে কি করবো দিতে পারি না। তখনই মা গ্রামে নিয়ে যায়, ওখানেও গাড়ির ভিতরে একই সমস্যা। আমি ভাবি যে আমার সাথে কেন এরকম হয়, আমার সাথে কি সব ঘটনা হয়, কার সাথে কি আর হয় না, আমি সবসময় আলাদা রে করি নামাজ পড়ে, আমার সাথে এরকম কেন হয়, আমি কে দোষটা করছি যে আমার সাথে এরকম ঘটনা হয়, আর কোনো মানুষের সাথে এরকম হয় না। আমার অনেক কষ্ট হয়, আমি বাবাকে পর্যন্ত দেখতে পারিনি, সবার বাবাকে দেখে মনে হয় যে আমি বাবা বলে ডাকি, বাবা বলে তো ডাকতে তো পারি না, আমি কি করবো, আমি নিজেই দিতে পারি না। সবাই বলে আপনার তো খুশি কিন্তু কিন্তু আমার অত খুশি হলেও বোধকাজে অনেক দুঃখী, কেউ বোঝার চেষ্টা করে না, কেউ বোঝার চেষ্টা করে না, আপনার মনের ভিতরে এত কষ্ট আছে, কেউ বোঝার চেষ্টা করে না। আমি কি করে দিতে পারি না, কেউ বোঝার চেষ্টা করে একদিনকে বলতে বলে কাজে তোলবো, তোর কাছে তো একটু ঘর চাও জীবনে কত ঘটনা করছে, কেউ বোঝার চেষ্টা করে না, কেউ না। আমার যে ঘটনাটি হয়েছে আমি আলাদা বলি, এরকম ঘটনা তো আর কোনো মেয়ের মেয়ের জন্য হয় না। আমার যে ঘটনাটি ঘটছে তাহলে সেই মেয়ের সেই একই অবস্থায় হবে, আমার মতো কষ্ট, আমি কেমনি সবই করছি একমাত্র আল্লাহ জানে।
মানুষ যখন তুমি বাইরে বের হও, যখন দেখো যে একটি সন্তান কত যত্নে আছে, তার মা তার বাবা কিভাবে আগলে রাখছে সমস্ত পৃথিবী থেকে তার সন্তানটাকে, তখন কষ্টের মাত্রাটা মনে হয় অনেক বেশি হয়ে যায়। যে পরিস্থিতির কথা বলছিল সেই পরিস্থিতির মধ্যে যদি সেই বাসের কথা বলছি, সেই বাড়ির কথা বলছি যেখানে তোমার শরীরের মধ্যে এই কলঙ্কের চিহ্ন এঁকে দেওয়ার চেষ্টা করেছে ওই নোংরা মানুষগুলো, পিতা বা পিতৃ সমকেও থাকলে হয়তো যে বুক দিয়ে আগলে নিবে তোমার সমস্ত কষ্টগুলোকে, তাহলে হয়তো এই পরিস্থিতি তোমাকে দেখতে হতো না। এবং যখন এরকম ভাবে মানুষগুলোকে এরকম ভালোবাসা পেতে দেখো তোমার বয়সী মানুষগুলোকে, তখন মনে হয় দীর্ঘ নিঃশ্বাস বা এই কষ্ট আরো বেশি বেড়ে যায় তোমার। হাতে যদি এমন হতো যে কোনো একটি রাত আট দশটি রাতের মতো আসলো, ঘুমতে উঠে দেখলে বাবা তো নাই, মা তো নাই, কিন্তু পিতৃসম বা মাতৃসম কেউ এসে তার ভালোবাসা দিয়ে তার স্নেহের চাদর দিয়ে তোমাকে জড়িয়ে ধরল, যদি এমন কিছু হয় এরকম স্বপ্ন কি দেখো তুমি?
আমি অনেক স্বপ্ন দেখি বাবাকে নিয়ে, আমি দেখি যে এরকম একটা দেশ থাকতো যে ভালো মতো, কোন নির্যাতন নাই, সব সবাই ভাই বোনদের মতো থাকতো।
বাবাকে নিয়ে কি স্বপ্ন দেখো?
বাবাকে নিয়ে দেখতাম যে বাবা যদি আমাকে নিয়ে কোন জায়গায় ঘুরতে যেত, তখন আমি বাবার চলে যাচ্ছি, বাবাকে দেখে দিয়ে বাবার কোনো পাইনি আমি, বাবাকে তাহলে বলে
বাবার ছবি দেখেছো কখনো?
হ্যাঁ দেখেছি।
কল্পনায় দেখি বাবার সেই ছবিগুলো চিন্তা করে ভাবো যে আমি এই জায়গায় বেড়াতে গেছি, বাবা আমার সাথে আছে।
হ্যাঁ, আমি যে কোনো জায়গায় বের হলে নতুন জায়গাতে বাবার কথা অনেক মনে পড়ে।
রে আমার সাথে গান গে যা, নতুন নতুন সুর শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তো পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় টুকু আয় টুকু শহর ছেড়ে ছেলে বেলার মতো বায়না করে আজ থেকে নিলা তুই আমায় কেড়ে,
বিশ্বাস করি তারা তো পূর্বজন্ম, পূর্বজন্মের আসলে সেই সুযোগটা না, তাও তো হয়তো একটা লজিক দাঁড় করাতে পারতাম। বন্ধুরা, আমি এই এই বিষয়গুলো আমার কাছে খুব বেশি মাত্রায় একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে সামনে এসে দাঁড়ায় যে কি কারণে হ্যাপির মতো এই মানুষটিকে এত কষ্ট বরণ করে নিতে হবে। সে যখন কান্নাজনিত কণ্ঠে জোরে জোরে আহ্বান করছিল ইথারে পৌঁছে যাক তার বাবা এবং মায়ের কাছে যে বাবা তুমি ফিরে আসো, মা তুমি ফিরে আসো, এবং ব্যাকগ্রাউন্ডে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কণ্ঠটি আমি প্লে করেছি যেখানে এত দরদ ভরা কণ্ঠে সেই বাবা বলবে যে কুকুর আমার কাছে আয়, আমার কাছে ফিরে আয়, তুই যখন এত চমৎকার করে সাজবি, কে আমাকে তখন ওইভাবে বলবে? এই যে মায়া, এই যে ভালোবাসা, এই যে দরদ, এই যে টান, সেটি অনেক আগেই সমস্ত কিছু ছেড়ে চলে গেছে হ্যাপিকে। কিন্তু পিতৃসম মাতৃসম এই আদর স্নেহ বা ভালোবাসা, এটা কখনোই কোনোভাবে এই মানুষটির কাছে সে পৌঁছায়নি। এটার জন্য কি কোনো না কোনোভাবে দায়ী করা যায় এই মানুষটিকে যে তার জীবনের কথা এবং কষ্টের কথাগুলো বলছে আমাদের সাথে? তা যদি দায়ী না হয় তাহলে কি এই পরিস্থিতির কি পরিবর্তন আসা উচিত না? যে ফুলগুলো দিনকে দিন ঝরে পড়ছে বন্ধু, সেই ফুলগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভবচিত না আমাদের পক্ষে? সম্ভব না। আপনারা যখন এইভাবে একজোট হন এবং আপনারা যখন এইভাবে সবাই মিলে একসাথে ভালোবাসার বাংলাদেশে এসে হামলে করেন যে আমরা সবাই একসাথে আছি, একজোট আছি, তাহলে এই সুরে বাঁশি বাঁধছে না কেন? কেন এই ঘটনার পরিবর্তন ঘটাতে আমরা পাচ্ছি না? অনেক ক্যারিশমাটিক ঘটনার উপলক্ষ হয়ে আছে এই স্টুডিও মেঘলা। এই রকম ক্যারিশমা, এই রকম ম্যাজিক বহুবার ঘটিয়েছে আমার বন্ধুরা, এবং গত অনুষ্ঠানের আগের অনুষ্ঠানে আমরা দেখিয়েছি যে অনেকেই এসেছিলেন আমাদের স্টুডিওতে এবং দেখিয়েছেন যে এই রকম পথ শিশুদেরকে তুলে নিয়ে পরিবারে স্থান দিয়েছেন তাদেরই সন্তান বা সন্ততির মতো করে। এবং এতে করে কিন্তু আসলে বাংলাদেশের যে পরিমাণ, সেদিন পেপারের একটা পরিসংখ্যান দেখে হক চুকিয়ে যাওয়ার মতো অবস্থা, সুইস ব্যাংক যেখানে ব্ল্যাক মানিতে ভরা, সেখানে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পড়ে থাকে। এই বাংলাদেশ চাইলেই, এই বাংলাদেশে এইরকম মানুষ প্রচুর আছে, যদি তারা মনে করে যে সত্যি অন্তত একটা মানুষ, একটা পথ শিশুর ওনারশিপ আমি নিই, যে ওনারশিপের কারণে হয়তো শিশুকে বেঁচে যাবে। এবং এইভাবে ভাবতে শুরু করলে, সত্যিকারের সন্তানের জায়গাটিতে এইভাবে কেউ জায়গা দিতে থাকে, তাহলে কি কষ্টের আর কোনো জায়গা থাকে? তাহলে কি হ্যাপিদেরকে এইভাবে এসে কাঁদতে হয়? এইভাবে এসে কি তাদেরকে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়? এইভাবে এসে কি তাদেরকে আস্বাদন করতে হয় যে বাবা তুমি ফিরে আসো, মা তুমি ফিরে আসো, সামনে ঈদ, কে আমাকে ঈদের পোশাক কিনে দিবে, কে আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, কে আমাকে প্রচণ্ড ভালোবাসে বুকে জড়িয়ে ধরবে? তার সাথে আমি এই বিভিন্ন জায়গায় যেভাবে ঘুরতে বের হয়, যেভাবে চোখের সামনে দেখি আমার বয়সী ছেলে মেয়েরা কত আদর, কত যত্ন, কত ভালোবাসায় তাদের।
This track was downloaded from fusionbd.com.
অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি বন্ধু। আমরা অনুষ্ঠান শেষ করব এবং অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমি অনেকক্ষণ ধরে থামিয়ে রেখেছি, প্রচুর পরিমাণে মানুষ এসেছে, এই লিসেনার্স এসেছেন যারা তাদের তারা যে আমাদের সাথে আছেন সেই জিনিসটি জানাতে। এবং আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেহেতু এসেছেন, আমরা আপনাদেরকে সাথে করে সমস্ত ভালোবাসার মানুষ যারা আমাদের সাথে স্টুডিওর সাথে কানেক্টেড আছে তাদেরকে আপনাদের বার্তা পৌঁছে দিই যে আমরা ওই দিন হয়তো খুব দূরে না, ওই সময় হয়তো খুব বেশি দূরে নাই যেদিন একটা প্যারালাল ওয়ে আউট তৈরি হবে, যার মাধ্যমে সত্যিকার অর্থে মানুষের মধ্যে দারুণ একটি পরিবর্তন আসবে এবং ভালোবাসার বাংলাদেশ তৈরি হবে। আমরা তাদেরকে নিয়ে কথা বলবো, তার আগে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু যাওয়ার ঠিক আগ মুহূর্তে মেঘলা তুই টেক্সট নিতে থাক, আমি আমার দুই বন্ধুকে সাথে নিয়ে একদম পুরো গোডাউন সার্চ করতে গেলাম। হ্যাঁ, ওদেরকে নিয়ে, ওদের যে যে পোশাকগুলো পছন্দ হয় সে পোশাকগুলো নিয়ে আবার আমি স্টুডিওতে এসে বিদায় নেব। এর মাঝে কিছু টেক্সট পড়তে থাক, যদি অন্তত একটি কাজ ঈদের আগে হোক, যে তাদের নতুন পোশাকের যে বাসনা থাকে তার বাবা এবং মায়ের কাছে অ্যাটলিস্ট পিতৃসম কেউ একজন বা মাতৃসম কেউ একজন, যাদের দেয়া এই পোশাক, তেমন কারো মাধ্যমে এদের হাতে সেই নতুন পোশাক পৌঁছে যাক, অ্যাটলিস্ট সেই কষ্টটা কিছুটা হলেও দূরীভূত হোক। এবং আমি যে আহ্বান করলাম, আমি যে স্বপ্ন দেখি, এ ধরনের স্বপ্নে যদি কেউ সাড়া দিয়ে টেক্সট পাঠায় মেঘলা, এ ধরনের স্বপ্নে সাড়া দিয়ে যদি কেউ কমেন্ট দেয় ফেসবুকে যে আমি এই মানুষটির ওনারশিপ নিতে চাই, এদের এই ব্যক্তিটিকে আমি অ্যাটলিস্ট অন্তত এই ব্যক্তিটিকে আমি আমার পরিবারে সন্তানের মতো করে জায়গা দিতে চাই, তাহলে অবশ্যই সেই ব্যাপারটা তুই ক্যাপচার করবি এবং এদের সাথে কমিউনিকেট করিয়ে দেবো, যারা আজকে এই অতিথি বন্ধু যারা হট সিটে বসেছে তাদের সাথে অ্যাটলিস্ট দারুণার একটি ম্যাজিক সৃষ্টি হোক এখান থেকে। এবং সেই খবর অবশ্যই বন্ধু আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো যদি এমন কিছু ঘটে, অন্তত নতুন পোশাকের যে বাসনা সেটা পূর্ণ হোক। সাইদ চলো যাই, আমরা সবাই মিলে তাদেরকে তাদের মনের মতো পোশাক পরিয়ে দিই। এই ফাঁকে আমার বন্ধুদের টেক্সট আর কিছু কমেন্টস অবশ্যই ফেসবুক থেকে কিছু কমেন্টস নেওয়া হবে।
অফ কোর্স অ্যাট ওয়ার্ল্ড এন্ড রাইট গুরু এতেশাম, আমাদের যে হট থেকে দুজন বন্ধু বসেছিলেন সুমি এবং হাতি, তাদেরকে নিয়ে আমাদের যে গোডাউন স্টক করে রাখা আছে কাপড়গুলো তো সেখানেই গেছেন। আর আমি এই ফাঁকে কিছু টেক্সট নিয়ে নিই যে অনেক বন্ধু যুক্ত হয়েছেন, তার আগে জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলে মেসেজ অপশনে যাবেন এবং ডাইট করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর যেসব কথা জানতে চান আপনি বা আপনার যেসব কথা আছে জানার বা আপনি আমাদের কর্মসূচি নিয়ে যদি কোনো জানার থাকে কোনো জিজ্ঞাসা থাকে গুরু নিতেশামের সাথে কাছে, তাহলে আপনি লিখতে পারেন আমাদেরকে 16260 পাঠিয়ে দিতে পারেন। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে শেয়ার করতে চান তারই জীবনের কথা, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স স্পেশাল সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। অ্যান্ড ফেসবুকে আছেন আপনি আমি জানি, বিকজ ইনভলভমেন্ট দেখে আমি বুঝতে পারছি। তো যারা এখনো কানেক্টেড হননি ফেসবুকে তাদের জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি www.facebook.com/dhaka-90.4। এবং আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে। এবং এখানে কিছুক্ষণ আগে একটা ফটো আপলোড করা ছিল এবং রিসেন্ট জাস্ট 22 মিনিটস আগে আরেকটি ফটো আপলোড করা হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে বন্ধু এই মুহূর্তে আমাদের ঢাকা এফএমের অফিসের স্টেশনে কি পরিমাণ মানুষের ভিড় এবং কত মানুষ আসছেন কন্ট্রিবিউট করছেন এত রাতে এসেও। তো আপনি এই পেজটিতে আছেন লাইক দিচ্ছেন আমি জানি এবং এই পোস্টটিকে লাইক করুন এবং কমেন্ট করুন, আপনার ভ্যালুয়েবল কমেন্ট ছাড়া আমরা একেবারে অসম্পূর্ণ। ওকে, তো কিছু এসএমএস তো পড়তেই হবে। অ্যান্ড বিদগ্ধ লিখেছেন আমাদেরকে যে চোখে অনেক জল জমে আছে তবুও গুরু তোমার সাথে আছি। আছেন শাওন লিখেছেন যে আমরা তোমাদের পাশে আছি সব সময়। জিয়াউল হক অপু বলেছেন যে আমরা তোমাদের পাশে থাকতে চাই, থ্যাংকস টু অল। অ্যান্ড আব্দুল্লাহ আল মেহেদি লিখেছেন গুরু আমরা আপনার সাথে আছি, সালাম নেবেন। এবং স্বর্ণা খিলক্ষেত থেকে লিখেছেন যে আপু আমি কিছু কাপড় দিতে চাই, সেই কাপড়গুলো কি নতুন হতে হবে? আমি কাল অফিসে আসবো। অ্যান্ড স্বর্ণা আপনাকে বলছি যে নট নেসেসারি যে কাপড়গুলো নতুন হতে হবে, আমরা সবসময় বলছি যে আপনি নতুনও দিতে পারেন বা পুরনো দিতে পারেন বা যে কোনো সাইজের, এটা কোনোই ব্যাপার না। তো আপনি অফিসে যে কোনো সময় চলে আসবেন এবং অফিসের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি 45 নাভানা টাওয়ার 15th ফ্লোর গুলশান এক, এবং নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস। এবং যেসব বন্ধুরা ঢাকার বাইরে আছেন এবং কন্ট্রিবিউট করতে চান বাট আসতে পারছেন না, তাদের জন্য জানাচ্ছি যে কিভাবে আপনি আমাদেরকে কন্ট্রিবিউট করবেন। আমাদের মেইলিং অ্যাড্রেসে আপনি কুরিয়ার করে পাঠাতে পারেন এবং মেইলিং অ্যাড্রেসটি হচ্ছে নাভানা টাওয়ার 15th ফ্লোর 45 গুলশান সাউথ সার্কেল 1 ঢাকা 1212। আমি অ্যাড্রেসটি আরো একবার জানাচ্ছি, নাভানা টাওয়ার 15th ফ্লোর 45 গুলশান সাউথ সার্কেল 1 ঢাকা 1212। এই অ্যাড্রেসটিতে আপনি কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন আপনার কন্ট্রিবিউশন। এবং বন্ধু জানেন তো চলছে যে রমজান মাস ব্যাপী আমাদের কর্মসূচি, যে এই ঈদ উল ফিতরে আমরা পথ শিশু এবং দুষ্ট মানুষের জন্য পোশাক সংগ্রহ করছি আপনাদেরই কাছ থেকে। এই পর্যন্ত বিপুল পরিমাণ সমর্থন এবং সাড়া আপনাদের কাছ থেকে পেয়েছি। আর আমরা 3 তারিখ পর্যন্ত মানে 3 অগস্ট পর্যন্ত কাপড় সংগ্রহ করছি এবং 4 অগস্ট সকাল 10টায় আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের এই পোশাক বিতরণের কার্যক্রম শুরু করব এবং সেটা সারাদিন ব্যাপী চলবে। এবং এই মহতী উদ্যোগের সাথে যারা থাকবেন তারা হচ্ছেন ডিএমপি পুলিশ কমিশনার বেনজির আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মুশফিকুর রহিম এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আর একজন অলরাউন্ডার ক্রিকেটার নাসির হোসেন। অ্যান্ড প্রাণব ভালোবাসার বাংলাদেশের সমস্ত বন্ধুরা তো আগে থেকেই আমন্ত্রিত, আপনারা তো আসছেনই, সবাই সময় মতো চলে আসবেন এটাই আশা করছি। আর আবারও জানাচ্ছি যে কিভাবে এস এম এস করবেন, 16260 এইটাই হচ্ছে আমাদের নাম্বার, এই নাম্বারটিতে অবশ্যই এস এম এস করবেন। এবং আছেন এই মুহূর্তে আমারই সাথে করিমা, উনি যুক্ত হয়েছেন চিটাগং থেকে, রাফিও যুক্ত হয়েছেন চিটাগং থেকে, আছেন আমার সাথে এই মুহূর্তে আমিনুল মেহেরপুর থেকে, শরীফও যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে, আছেন অর্থি, স্বর্ণাও আছেন মোহাম্মদপুর থেকে, চৈতি আছেন আমাদের সাথে হোতাপাড়া থেকে। ওকে, শিবচর মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন কামাল হোসেন, আছেন খলিল উনি রাজবাড়ি থেকে, জুয়েল আছেন গাজীপুর থেকে, আছেন এই মুহূর্তে হ্যাপি উনি ওকে ময়মনসিং থেকে, রাশেদ আছেন উনি শেরপুর থেকে যুক্ত হয়েছেন, এবং আছেন তাজ মোহাম্মদ মোহাম্মদপুর থেকে। ওকে,
হালিমা যুক্ত হয়েছেন উত্তরা থেকে এবং আছেন আমার সাথে এই মুহূর্তে। সুহান উনি সিলহেট থেকে আছেন এবং দেশের বাইরে থেকেও অনেক বন্ধু যুক্ত হয়েছেন, যেমন অনেক ফ্রেন্ড আমার যেরকম ফ্রেন্ড আছে ওরা লাইভ শুনতে না পারলেও পরে কিন্তু আর্কাইভ থেকে শুনে নেয়। তো বন্ধু যারা আমাদের এপিসোডগুলো মিস করেন তারা কিন্তু আর্কাইভ থেকে রিলি আমাদের প্রোগ্রাম ডাউনলোড করে শুনতে পারবেন। আর আমাদের একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে প্রোগ্রামগুলো আপলোড করা থাকে। তো ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhaka-904.com। আপনি এই ওয়েবসাইটে ঢুকে আমাদের আপলোডেড প্রোগ্রামগুলো যে কোনো সময় ডাউনলোড করে শুনতে পারেন যখন তখন। অ্যান্ড ওকে, অ্যান্ড আমাদের এখানে যে দুজন বন্ধু ছিলেন হ্যাপি এবং সুমি, তারা আমাদের যে স্টকে অনেক কাপড় রাখা আছে আপনারাই যেগুলো আমাদের কন্ট্রিবিউট করেছেন, তো সেখান থেকে তারা চুজ করতে গেছেন যে কোন ড্রেসটি তারা নেবেন। তো একটু পরে সেই ফটোটাও আপলোড করা হবে ফেসবুকে, আপনারা দেখতে পারবেন। ওকে, অ্যান্ড এই মুহূর্তে কি ছোট্ট একটা বিরতিতে যাবো? যেতে পারি, একটু ছোট্ট একটা বিরতিতে যাই, ঠিক আছে? আর বিরতির পরেই ফিরে আসছি, আর তোর সাথেই থাকবেন, কোথাও চলবেন না। তোমার পরে ঠেকায় মাথা, এক্স্যাক্টলি বন্ধু, আপনারা সেটা প্রমাণ করে দিচ্ছেন। দেশের মানুষ এত এত সাড়া দিচ্ছেন আমাদের এই আহ্বানে, রিয়েলি প্রশংসার যোগ্য। কিন্তু প্রশংসা করে থ্যাংকস দিয়ে ছোট করতে চাই না আপনাদেরকে একেবারেই। আর আমি জানি যে অনেক বন্ধু আসতে চান এই মুহূর্তে আমাদের এই প্ল্যাটফর্মে, তো অনেক ইচ্ছি করেও করলেও হয়তো আসতে পারছেন না, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। তো যাদের ইচ্ছে করছে তারা কালকে, মানে আগামীকাল, আগামীকাল মিনস আজকে, আজকে যেহেতু শুক্রবার হয়ে গেছে নতুন একটা দিন, তো আপনি আজকে আসতে পারেন দিনের যে কোনো সময়ে। এবং আমি জানি যে অনেক বন্ধুরাই ঈদে জাকাত দেন, তো আপনি ইচ্ছে করলে আপনার জাকাতের একটা অংশ আমাদের এখানটাতে কন্ট্রিবিউট করতে পারেন। ওকে, অ্যান্ড জানেন তো যে চলছে আমাদের আমাদের যে কর্মসূচি চলছে পথ শিশুদের নিয়ে,
আমরা ফিরে এসেছি দেখলাম,
রাইট?
এবং ফিরে এসেছি দারুন চারটি পোশাক নিয়ে, দুইটি পোশাক বন্ধু তোমার জন্য এবং দুইটি হচ্ছে তোমার জন্য। হ্যাপি হ্যাপি, ফাইনালি খুশি তো? অ্যাট লিস্ট বারবার যখন বলছিলে যে আচ্ছা পোশাকটা পছন্দ হয়েছে কিনা সেটা আগে দেখি, আমাকে এই পোশাকটা একটু খুলে দেখাও। এবং সাইদ আমি অনুরোধ করবো যে সম্ভব হয় পরবর্তীতে আমরা ওদের দুইজনের নতুন পোশাক পরিহিত ছবি যদি আমরা নিতে পারি, অথবা তা যদি সম্ভবপর নাও হয় তো পোশাক হাতে নিয়ে আছে সেইভাবেও যেন কিছু ছবি নিতে পারি। কেমন মনে হচ্ছে পোশাকগুলো? হ্যাপি তুমি আগে বলো, কেমন
খুবই চমৎকার একটা ড্রেস, ওয়াও, এন্ড হচ্ছে ম্যাজেন্টা এন্ড সাদার একটা কম্বিনেশন,
অনেক ফ্যাশনেবল। দেখ আরেকটা পোশাক, এটা 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 কি,
ওয়াও, স্কার্ট এন্ড সুন্দর একটা টপ, টপস এর কম্বিনেশনটা রিয়েলি অসাম, কালো এন্ড ম্যাজেন্টা, মানে ব্ল্যাক এন্ড ম্যাজেন্টা কম্বিনেশন,
আরেকটা আছে না, হ্যাপির জন্য আরেকটা। আচ্ছা এইটারই হচ্ছে ওন্না এবং সালোয়ার, তাই তো? আচ্ছা এবার আমার আরেক বন্ধু, তার পোশাকটার একটু বর্ণনা দে, পোশাকটা একটু সাইড খুলে ধরো। হ্যাঁ কেমন লাগছে তোমার এই যে নতুন পোশাক?
খুব ভালো লাগছে।
কতখানি ভালো?
অনেক ভালো।
জোরে বলো, কেমন ভালো?
খুব ভালো।
খুব বেশি ভালো?
অনেক ভালো। বেগুনি কালারের উপরে হচ্ছে একটা কাতা দেওয়া, ছোট একটা কাপড়
দেওয়া, এটা কি না না,
এটা হচ্ছে কাতান কাপড়,
কাতান কাপড়,
খুবই সুন্দর কম্বিনেশন।
আমি দেখবো বাকি এই যে এইটা, এটা একটু দেখ, এটা কম্বিনেশন তো আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে, অনেক সুন্দর একটা কালার,
রাইট? এটা অনেক সুন্দর, এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে প্রিন্টেড, প্রিন্টেড অনেকগুলো কালার, লাইক খয়েরি কালার আছে, হালকা হচ্ছে সি গ্রিন কালার আছে, সব মিলিয়ে প্রিন্টেড, খুবই চমৎকার, থ্রি পিস, দুটোই থ্রি পিস,
থ্রি পিস। কেমন কেমন লাগতেছে? অনেক, যেমন ঈদের আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে, আমরা চিন্তা করি যে নতুন একটা পোশাক কিনলে ভালো হতো, আর তারপরে হয়তো বাকি চিন্তাগুলো আছে, বাবা নাই মা নাই তাতে কি হয়েছে, পিতৃসম বা মাতৃসম অথবা ভাই বা বোন সম, অনেকেই আছে যারা ছড়িয়ে পর্যন্ত চলে এসেছে যেটা তোমরা দেখেছো এর মধ্যে, ফাইনালি তাদের দেয়া পোশাক তোমাদের হাতে ঈদের আগ মুহূর্তে, ওই কষ্ট ওই দুঃখ ওইটা তো অ্যাটলিস্ট দূর হয়েছে, অ্যাটলিস্ট সেই ভালো লাগা নিয়ে তো যাচ্ছে এখান থেকে, কি মনে হচ্ছে তোমার কাছে? অনেক ভালো, কতখানি ভালো? যে কষ্ট আর কান্না দিয়ে সবাইকে কাঁদাইছো, ঘরে ঘরে শুনছে হয়তো এবং সাথে সাথে কান্নাকাটি করছে তোমাদের সাথে, সেই ভালো লাগা আর উচ্ছ্বাসটাও তাদের কাছে পৌঁছে দাও, তাদেরকে ধন্যবাদ, তাদেরকে কৃতজ্ঞতা, এবং তাদেরকে তোমার পক্ষ থেকে সেই ভালোবাসার প্রতিদানে তোমার পক্ষ থেকে সেই কৃতজ্ঞতা জানাও, এবং বলো যে তুমি কেমন খুশি হয়েছো নতুন পোশাক।
আমি নতুন পোশাকে অনেক খুশি হয়েছে, আর যারা আমাদের এই বিয়াতে সাহায্য করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমি এই পোশাকে অনেক খুশি হয়েছি।
অনেক খুশি? তোমার মনের মতো হয়েছে তো পোশাক, নিজে পছন্দ করে নিয়েছো তো? তোমার মনের মতো হয়েছে পোশাক?
হ্যাঁ, আমি আমার মনের মতো নিজে পছন্দ করি,
নিজে পছন্দ করে নিয়ে
অনেকগুলো মানে চয়েস করছে, তার মধ্যে এই দুটো বেস্ট।
এবং মজার ব্যাপার কি জানো, যে আমরা যখন মার্কেট মার্কেট ঘুরি অনেক কষ্ট হয়, নতুন বা ভালো একটা পোশাক পকেটে টাকা থাকলে খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু মজার একটা ব্যাপার যে এখানে তোমার বহু বন্ধুরা আছে যারা তাদের নিজেদের চোখ দিয়ে ভাবে খুঁজে খুঁজে এনেছে, সেই বাছাইকৃত প্রোডাক্টের মধ্যে থেকে তুমি তার মধ্যে বাছাই করে মনের মতো পোশাক নিচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার, ঠিক আছে? মন মতো ফাইনালি হয়েছে, তাই তো? অনেক ধন্যবাদ তোমাদের এখানে আসবার জন্য, এবং আমি বিশ্বাস করি মেঘলা যে আহ্বান জানিয়েছি যে হয়তো এরকম একটা ম্যাজিক্যাল মোমেন্ট চলে আসতে পারে যখন আমরা বলবো যে এই বন্ধুদের ওনারশিপ নেওয়ার জন্য কেউ এগিয়ে এসেছে, এবং সত্যিকার অর্থে পারিবারিক সেই ভালো লাগে এবং ভালোবাসা এদেরকে গ্রহণ করছে যেখানে সন্তানরা বেড়ে ওঠে দারুণ মমতার মধ্য দিয়ে। এই স্বপ্নে বিভোর থাকলাম এবং তোমাদেরকে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠান শেষ করতে চাই, শেষ করার মুহূর্তে যাদেরকে আমি আসলে আমি অ্যাটলিস্ট চেয়েছিলাম যে কি পরিস্থিতির ভেতর দিয়ে আমরা আছি, সাইদ আমি অনুরোধ করব যে এই পোশাকগুলো পরিহিত অবস্থায় অথবা তাদের সাথে ধরে আছে এই অবস্থায় পিকচার তুলে সেটা আপলোড করা হোক, এবং তাদের সেই হাস্যোজ্জ্বল মুখটা আমার বন্ধুদের কাছে পৌঁছে যায়। যেহেতু একটি অডিও মিডিয়াম, এই কারণে আমি এই বর্ণনাগুলো দিতে পছন্দ করি যাতে করে আমার বন্ধুরা এই ব্যাপারটা সম্বন্ধে আপডেট থাকে।
এবং আমাদের কাপড় তো দিয়েছেন অনেক বন্ধু, অনেক অনেক বন্ধু, এবং স্পেশালি থ্যাংকস তাদেরকে দিতে চাই যে টাইগার হাফিজ অ্যান্ড মাস, ওনারা কাপড় দিয়ে আমাদেরকে অনেক হেল্প করেছেন, অনেক অনেকভাবে কন্ট্রিবিউট করেছেন।
টাইগার হাফিজ এই নামটার সাথে আমি অনেক বেশি আসলে দুর্বল, কারণ এই ছেলেটির বিভিন্ন ভাবে কন্ট্রিবিউট করার সাথে আমি পরিচিত অনেক আগে থেকে, কিন্তু আনফরচুনেটলি আমার এর সাথে এখনো যোগাযোগ করার সুযোগ হলো না, এবং আমি যদি যোগাযোগ হয় তাহলে আমি সত্যি নিজে অনেক খুশি হব, এবং ম্যাথ নিজে থেকে এই ক্যাম্পেইনিং গুলোর মধ্যে থাকি। এদেরকে নতুন করে আসলে ধন্যবাদ দেবার কিছু নাই, এরা আমাদের কাজের একটি অংশে পরিণত হয়েছে। আমরা বন্ধু অনুষ্ঠান শেষ করব, শেষ করার মুহূর্তে এখানকার পরিস্থিতি সম্বন্ধে ছোট্ট একটা ডেমো দেওয়াটা মনে হয় খুব বেশি মাত্রায় জরুরি। এই ডেমোটা যদি আমরা না দিই তাহলে আপনাদের হয়তো আপনাদের সাথে অবিচার করা হয়। আমি চাইবো যে একটু আপনাদের স্টুডিও, এই স্টুডিও কিন্তু আপনাদেরই, এই স্টুডিওর রক্ষণাবেক্ষণ, এই স্টুডিওকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আপনাদের।
আমার মনে হচ্ছিল গুরু মানে ওনারা এন্ট্রি নেওয়ার সময় একটু ভিডিও করে রাখলে মানে দেখার মতো,
মানে 14x14 স্কোয়ার ফিটের স্টুডিও এখন হান্ড্রেডস অফ পিপল, তো এইটা যেন একদম ক্র্যাশ ডাউন না হয় সেটাও দেখার দায়িত্ব আপনাদের, কারণ এই প্রোগ্রামটা তো চলতে হবে, এই প্রোগ্রামটা তো কন্টিনিউ হওয়াটা জরুরি, তাই কি না? এবং আমি চাচ্ছি যে কটা মাইক্রোফোন আছে সেই সবকটা মাইক্রোফোন তাদের দিকে ঘুরিয়ে দেওয়া হোক। বন্ধুরা আমি একটু বর্ণনা দিই ছোট করে যে এখন স্টুডিওর মধ্যে হান্ড্রেডস অফ লিসেনার্স যারা দাঁড়িয়ে আছে, এবং এগুলো নিয়ে যখন কথা বলছি তখন সেই মুহূর্তে আমার আরেকবার মনে পড়লো ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা বলয় সৃষ্টি করে রেখেছেন ঢাকা শহরে, কারণ ঢাকা শহরে এখন অনেক রকমের দুর্ঘটনা ঘটে। আমার এই বন্ধুরা যখন বাড়ি ফিরে যাবে তখন রাত অনেক বেশি, প্রায় 2টা বা তারও বেশি, সেই সময় আমি অনুরোধ করব যে অবশ্যই আপনারা যে কাজটা করেন ল এনফোর্সমেন্ট যারাই আছেন এই শহরে, যারা যে কাজটি করেন তারা সেই কাজের অংশ হিসেবে অবশ্যই আপনারা দেখতে পারেন যে তাদের কাছে ধ্বংসাত্মক কিছু আছে কিনা, যদি না থাকে, যদি সত্যি তারা আমাদের স্টুডিও থেকে রিটার্ন যায় তাদের বাড়িতে একেবারে শান্তি প্রিয়ভাবে, তাহলে এরা যেন কোনো অহেতুক জটিলতার মধ্যে না পড়ে। এবং আমরা জানি যে প্রাণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সাথে আপনারাও সম্পৃক্ত থাকেন, আপনারাও প্রচুর পরিমাণে আমাদের অনুষ্ঠানটি শোনেন, আপনারাও ভালোবাসেন আমাদেরকে, আমাদের এই মহৎ উদ্যোগকে। আমি প্রায়শই দেখি অনেক ল এনফোর্সমেন্ট এজেন্সির বন্ধুরা আমাদের সাথে এসে তাদের সমর্থনের কথা আমাদেরকে জানিয়ে গেছেন, সেই কারণে আমি অনুরোধ করব যে সত্যি আপনাদের রুটিন ওয়ার্ক হিসেবে তো আপনারা আপনাদের কাজ করবেন, আপনারা তো দেখবেনই যে সবাই যারা যাদেরকে আপনারা ফিরে যাওয়ার পথে দেখবেন তারা সঠিক কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, যদি তেমন কোনো কিছু না হয়ে থাকে তাহলে তারা যেন নিরবিচ্ছিন্নভাবে বাড়ি ফেরত যেতে পারে সেটা এনশোর করবে, কারণ ওদের জন্য টেনশন হচ্ছে রাত প্রায় 2টা বাজতে চললো, বাড়ি ফেরার পথে তারা যেন অহেতু কোনো জটিলতায় না পড়ে। আমি অনুষ্ঠান শেষ মুহূর্তে আমি এই আপডেটটা দিয়ে শেষ করছি বন্ধু, প্রচুর প্রচুর শ্রোতা বন্ধু এখন স্টুডিওর ভেতরে বাইরে প্রচুর দাঁড়িয়ে আছেন অপেক্ষমান, যাদেরকে আমি সম্ভবই হয়নি ভেতরে নিয়ে আসেন, তাও আমি শেষ মুহূর্তে এদেরকে নিয়ে আসার পিছনে উদ্দেশ্য একটাই, শুধু জানিয়ে দেয়া ভালোবাসার টানে মানুষ কতখানি পাগল হতে পারে, কতখানি উন্মাদ হতে পারে। দেখুন যখন আপনারা এইভাবে উপচে পড়া ভিড় সৃষ্টি করেছেন আমাদের এই ভালোবাসার স্টুডিওতে, যখন মানুষ বিভোর হয়ে আছে ঠিক এই মুহূর্তে ক্ষমতার পালাবদল নেই, যখন মানুষ বিভোর হয়ে আছে তার প্রফেশনাল ক্যারিয়ারটাকে আরো বেশি ফ্লারিশ করবার জন্য, যখন মানুষ পাগল হয়ে আছে লক্ষ্য থেকে কোটিতে কিভাবে জাম্প করা যায় সেই চেষ্টা নিয়ে, তখন তারুণ্যের বিজয় ঘটেছে। তারুণ্যের বিজয় ঘটেছে এইভাবে, তারুণ্যের বিজয় কোন পর্যায়ে আছে সেটা একটু ডেমো আপনাদেরকে দিই। সমস্ত ভালো কাজের সাথে কি আছেন? যদি থাকেন তাহলে হ্যাঁ বলুন, আছেন কে? এই হচ্ছে তারুণ্য। এবং বারবার ওই কথাটা এই কারণে মেঘনা বলছিলাম, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। শেষ কথা তার একবার, এটাই তো তোমার দেশ। আমি এটা তোমার দেশ বললে আমি আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই, এটা আমার দেশ, এটাই তো তোমার দেশ, এটা আমাদের ভালোবাসার বাংলাদেশ। আরেকবার হোক, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন ছাড়া হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, এটা আমাদের ভালোবাসার বাংলাদেশ। এই হচ্ছে তারুণ্যের জোয়ার বন্ধু, তারুণ্যের জোয়ার, তারুণ্যের পান ডেকেছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। যে কথা বলছিলাম বন্ধু, যখন ক্ষমতার পালাবাদল নিয়ে সবাই পাগলের মতন মাতাল একটা পরিস্থিতির ভেতর দিয়ে দেশটি যাচ্ছে, যখন মানুষ লক্ষ টাকা থেকে কোটি টাকা কিভাবে বানানো যায় সমস্ত শক্তি মন মননশীলতা দিয়ে চেষ্টা করছে, যখন মানুষ তার ক্যারিয়ারটাকে আরো একটু উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের কনস্পিরেসি নিয়ে ব্যস্ত আছে, কেউ হয়তো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কেউ হয়তো আরো বড় কিছু নিয়ে ব্যস্ত আছে, ঠিক সেই মুহূর্তে সেই সময়ে কিছু মানুষ শুধু মানুষ হিসেবে হতে এসেছে, শুধুই মানুষ হতে এসেছে, মানুষকে ভালোবাসতে এসেছে, মানুষের ভালোবাসায় শিখতে হতে এসেছে, সমস্ত কিছুর বিনিময়ে, কোনো টাকার জন্য না, কোনো লোভের জন্য না, কোনো ফেমের জন্য না, কোনো খ্যাতির জন্য না, শুধুমাত্র মানুষকে ভালোবাসবে বলে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর, ভালো লাগা ভালোবাসা জানানোর ভাষা আমার জানা নাই। একজন একজন করে মাইক্রোফোন নেন এবং আপনাদের অনুভূতি আপনাদের মতো করে একটু বর্ণনা করেন আমাদের সাথে। জি আপনি বলুন।
আমি আসতে পারি খুবই খুশি এবং 4 তারিখে যে ভলেন্টিয়ার প্রোগ্রাম আছে ওখানে আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে ইন্টারেস্টেড।
জি আপনি বলুন।
সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি বাড্ডা থেকে এসেছি, আমি 4 তারিখে প্রোগ্রামে আমার নাম লিখিয়েছি, আমি ওখানে থাকব
এবং আমি 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 চেষ্টা করব।
আমি শাহিন আহমেদ অভি গাজীপুর চৌরাস্তা থেকে এসেছি, আমি কন্ট্রিবিউট করেছি, আমরা 3 বন্ধু মিলে একটা বিজনেস দিয়েছি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে, ওরকম কন্ট্রিবিউশন আমি নিয়ে আসছি, তা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো বেশি বেশি কন্ট্রিবিউট করতে পারি গরিব দুঃখী মানুষের জন্য এবং আমাদের সবার জন্য, স্পেশালি দোয়া করবেন জুয়েল ভাই, ইউসুফ ভাই, সবাই জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ গুরু।
আমি এখানে দেখতেছি যে টাইগার হাফিজের মতো বহু মানুষ তৈরি হতে যাচ্ছে এবং সময় মনে হয় চলে এসেছে। প্রডিউসার ইন্তেজার তোমার দৃষ্টি আকর্ষণ করছে, দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা এফ এম অথরিটিতে, স্পেশালি আমাদের লাভেবল সিইও যার বার্থডে ছিল আগামী গতকালকে মুস্তফা, হ্যাপি ভেরি মাচ বার্থডে টু মাই টু আওয়ার সিইও, মেনি রিটার্নস অফ দ্য ডে টু আমাদের মিস্টার হাকিম, মিস্টার সিইও, তাকে এই কারণে আরো স্মরণ করছি যে তিনি নিরবিচ্ছিন্ন ভাবে সহযোগিতা দিয়ে চলেছেন প্রাণা ভালোবাসা বাংলাদেশের এই প্রোগ্রামটিকে, যাতে করে সবাই একসাথে হতে পারে। সময় মনে হয় এসেছে একটি কমিউনিটি ফর্ম করার, কি মনে করেন আপনারা?
অবশ্যই,
একটা কমিউনিটি তৈরি করার সময় চলে এসেছে, সেই কমিউনিটি তৈরি হবে, কিন্তু কখনোই খুন্না করে আমি এতে শাম আমাকে নেতৃত্বে জায়গায় চিন্তা কখনোই করবেন না। আমি হয়তো একটু গুছিয়ে কথা বলার শক্তি কিছুটা হলেও স্রষ্টা আমাকে দিয়েছেন, তাই কথা বলার কাজটা স্টুডিও থেকে আমি করে যাব, নেতৃত্ব দিবেন আপনারা এই সামনে থেকে, এবং অবশ্যই চেষ্টা থাকবে কোনো রকমের অনুপস্থিতি, কোনো রকমের ট্রান্সপারেন্সিতে কোনো রকমের প্রবলেম যেন না হয়। আমরা আরেকবার প্ল্যান করে ফেলি, আমরা যখন সাভারে রানা প্লাজার ধস নিয়ে আমরা ব্লাড কালেকশন করেছিলাম সেটি ছিল একেবারেই অনেকখানি নিখুঁত, ক্যাম্পেইনটা ছিল মাচ মোর সাকসেসফুল উইথ অল অফ ইউর প্রেজেন্স, এবং হান্ড্রেডস অফ ব্যাগ আমরা নিয়ে গেছি, আমরা ফাইনালি নিতে পারিনি শেষের দিকে, যেখানে মানুষের রক্ত দেওয়ার জন্য যুদ্ধদেহী অবস্থা দেখেছি, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি রক্ত দিতে কেন পারবো না এই রকম অবস্থা দেখেছি। আজ যখন পথ শিশুদের কথা বলেছি, পাগলের মতো ছুটে এসেছেন আপনারা, পাগলের মতো আপনাদের এই ভালোবাসা পৌঁছে দিয়েছেন আমাদের স্টুডিওতে, আমাদের এই ঢাকা থেকে চেনার অবস্থায় আপনারা রাখেননি, আপনারা ফ্যাক্টরি বানিয়ে ছেড়েছেন আপনাদের ভালোবাসা দিয়ে, দেখে মনে হচ্ছে যে গার্মেন্টস এর কোনো ফ্যাক্টরি, এটা সত্যি অনেক ভালো লাগার ব্যাপার এবং এটা আপনাদের করে সম্ভব হয়েছে। আপনারা কি নেতা হওয়ার এই এইগুলোকে ক্যাশ করে আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে নেতা হওয়ার স্বপ্ন দেখছে? কি ধরনের নেতা? সেই নেতা যারা মানুষের সেবা করতে পারে, সেবা করতে পারে কিন্তু এটাকে ক্যাশ করে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারবে, এরকম নেতা হওয়ার কি স্বপ্ন কেউ দেখে?
না 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 না,
কখনোই যেন না দেখি। তো যারা এরকম লক্ষ্য থেকে কোটি হওয়ার সম্ভাবনা নিয়ে ব্যস্ত আছে তারা থাকুক তাদের মতো করে, যারা প্রফেশনাল ক্যারিয়ারকে ফ্লারিশ নিয়ে করার চেষ্টা করছে তারা করুক তাদের মতো করে, আমি আপনি 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 আমরা সবাই মিলে একটা প্যারালাল ওয়ে আউট তৈরি করি, যার মধ্যে দিয়ে শুধু মানুষকে ভালোবাসবো। তোমরা বড় হও ভাই, তোমরা বিখ্যাত হও, তোমরা এম্পাওয়ার্ড হও, প্রচন্ড ক্ষমতাদার হও, আমি আমার মতো করে এরকম মূর্খ হাবাগোবার সহজ সরল একেবারে বেকু হয়ে থাকতে চাই আর পাগলের মতো মানুষকে ভালোবাসতে চাই। আমাদের কিন্তু এখন পর্যন্ত মাত্র 20% কাজ হয়েছে, কালেকশন হয়েছে, 80% হচ্ছে গ্রিজন, যেটা বাংলাদেশে বড় বেশি অভাব। ট্রান্সপারেন্ট এডুকেশন হওয়াটা খুব বেশি জরুরি। একটা সিঙ্গেল কাপড় এদিক ওদিক যেন না হয়, সামান্যতম কেউ যেন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে চতুর্দি না করতে পারে। জাস্ট কিপ ইউর আইজ ওপেন, প্রত্যেকটা জিনিসের খবর রাখুন আপনারা, প্রত্যেকটা জিনিসের ওনারশিপ নেন, যেভাবে আপনারা কাপড় প্যাকেটিং করতেছেন সাধারণ লিসেনার্সরা, তাই তো? আপনারা এসে দেখেছেন কারা প্যাকেটিং করতেছে, সাধারণ শ্রোতা বন্ধুরা। এইরকম ভাবে আপনারা সবাই থাকবেন সেদিন ওখানে, যাতে করে আপনাদের রক্তে বেচা টাকা দিয়ে কেনা কাপড় একটাও যেন যথেচ্ছ ব্যবহার না হয়। এটার দায়িত্বে আছে প্রডিউসার ইন্তেজার, প্রাণব ভালোবাসার বাংলাদেশ, প্রাণব স্পন্সর গ্রুপ, ঢাকা FM। কিন্তু জিনিসটা তো আপনার, সেখানে আর দায়িত্বটা আপনার। দিন শেষে আমি এতে সাম যদি শুনি যে একটা সিঙ্গেল কাপড় আমাদের কোন দুর্বলতার জন্য বা আমাদের কোন অংশীদারিত্বের অভাবের কারণে যথেচ্ছ ব্যবহার হয়েছে, আমি এতে সাম নিজেকে ক্ষমা করতে পারবো না এবং এই ধরনের ক্যাম্পেইন কখনোই আর ডিজাইন করবো না। তাহলে আপনারা সবাই আপনাদের মতো করে চেষ্টা করবেন, আপনাদের জায়গা থেকে আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন যে আপনাদের জিনিসগুলো সঠিক জায়গায় যাচ্ছে কিনা এবং নিজে থেকে সেটি ডিস্ট্রিবিউট করবেন আগামী 4th August, এবং সেটি কমলাপুর স্টেশন থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। এবং প্রত্যেকটা জিনিসের আপডেট আমরা ফেসবুকের মধ্যে দিতে মাধ্যমে দিতে থাকবো এবং পরবর্তী ফলো আপ প্রোগ্রাম ঈদের পরে আমরা সেটির আপডেট তো দিবই। এবং মজার ব্যাপার, আপনারা যেহেতু সরাসরি নিজেরাই থাকছেন তাই সেটি নিয়ে টেনশন করতেছেন আমি, যে সবাই সবারই কাজগুলো দেখে নেবেন। একজন একজন করে আরো মাইক্রোফোনের সামনে আসেন, অনেক কিছু করে প্লিজ।
This track was downloaded from fusionbd.com.
আমি মোহাম্মদ গাইজাসন মুন্না মিরপুর থেকে এসেছি এবং আমি একটা সংগঠনে কাজ করি, উই ফর অল আমাদের সংগঠনের নাম।
জি জি, আপনার
যেটা আমার ভাইস প্রেসিডেন্ট বললো একটু আগে,
আচ্ছা আচ্ছা,
আমাদের প্রেসিডেন্ট তো আছে আপনার কাছে,
আচ্ছা আচ্ছা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের প্ল্যাটফর্ম দিয়ে সাহায্য করতে হবে এমন কিন্তু না, যে যার মতো করে যেভাবে পারে। আমি যেমন প্ল্যান করেছি কি, এবার জায়গাটির জন্য আমি ওই একটা করে পোটলা বানাবো, জায়গাদের টাকা দিয়ে একটা করে পোটলা বানিয়ে সেখানে কিছুটা পোলাওয়ের চাল, কিছুটা সেমাই, কিছুটা চিনি, এরকম প্রয়োজনীয় কিছু মশলা দিয়ে একটা প্যাকেট বানিয়ে এরকম যতগুলো আমার ক্ষমতায় খোলায়, অ্যাটলিস্ট আমার জায়গাতের জন্য যে পারপাসটা সার্ভ হয় সেগুলো বানিয়ে আমি এখন তো নিডি মানুষ তাদেরকে আমি পার্সোনালি চিনি, আমার পরিবার আশপাশে তাদের কাছে একবারে রাতের অন্ধকারে পৌঁছে
দিবে আপনার সাথে।
এটা আর কি এরকম যার যেমন প্ল্যানিং আছে ভালো প্ল্যানিং, ইউ জাস্ট গো ফর দ্যাট অ্যান্ড এক্সিকিউট ইট। এটার জন্য কারো পারমিশনের প্রয়োজন নাই, কারো রকমের কথা বলার প্রয়োজন নাই। বিশ্বাস করুন, যে কথাটা আমি অনেক বড় মুখ করে বলেছি, আমি জানি না যে এটা বলার পর আমার কি হবে, ক্ষমতার দ্বন্দ্বে যারা আছে থাকুক না তাদের মতো করে, তারা এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই, তারা থাকুক তাদের মতো করে, ক্ষমতার পালাবার জন্য ব্যস্ত থাকুক, পাগল হয়ে যায় তারা তাদের মতো থাকুক, যারা নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত আছে হোক তারা, আমি আপনি আমার মতো করে থাকি, আমরা বিগুণ হয়ে থাকি, আমরা সরল সহজ হয়ে থাকি, আমরা প্রচলিত স্রোতের বাইরে থাকি, আমরা শুধু মানুষকে ভালোবাসি, শুধু মানুষের কাছে।
তোমরা ভালো কাজ করো আর কল্যাণের জন্য ডাকো, খারাপ কাজ থেকে বিরত থাকো, আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছে।
পরিকল্পনা
আছে আমরা এরকম আমাদের অনলাইন ডেল্টান হেড ম্যানেজমেন্ট থেকে আমাদের সামনে যে কোরবানির ইয়ের মানে অল্প অল্প করে মাংস টাংস নিয়ে আমরা গরিবদের দেই, তারপরে এর আগে আমরা অনেক প্ল্যান করে শীতার্থ কাপড় বিতরণ করছি, মানে এরকম ভাবে আমরা এখানেও পার্টিসিপেট করেছি, আমাদের অনেক
ছেলে আলহামদুলিল্লাহ। লাস্ট 5 মিনিট আমরা অনুষ্ঠান শেষ করবো,
আমি সদরঘাট থেকে আসছি, আমার নাম মোহাম্মদ কাজিম উদ্দিন। আমি একটা ছোট কথা,
ছোট্ট প্রশ্ন, তেলা পোকার জীবন তেলা পোকার মতো হাজার বছর বাঁচার চাইতে দু বছর দু মাস দুই দিন মানুষের মতো করে বাঁচি,
দোয়া করবেন।
তারপর নিঃশ্বাস যখন আমাকে বিক্রয় করবে, আজরায়েল যখন বলবে যে তোর তো সময় হয়ে আসতে যেতে চান, না ফেরার দেশে তো যাওয়া লাগে, প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে দারুণ শান্তি নিয়ে বলবো, আজরায়েল তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি পৃথিবীতে করে গেছি, স্রষ্টার সামনাসামনি হওয়ার, স্রষ্টার আরো সে দাঁড়িয়ে থাকা সেই সব সাহস নিয়ে আমি যাবো, স্রষ্টা অবশ্য আমাকে উল্লেখ করবে এবং জান্নাত দান করবে। সেই সেই মানুষ সেই মানুষের কথা নিয়ে কয়জন আছে এখানে,
অনেক।
আমরা কি তেলা পোকার জীবন চাই? তেলা পোকার জীবন কিন্তু সেটাই যেখানে মানুষ মানুষ হিসেবে মানুষের দায় চিন্তা করে না, যেখানে চিন্তা করে মানুষ মানুষ, যেখানে ভাবে এরকম যে আমি শুধুই পার্থিব জগতের মধ্যে থাকবো, শুধুই পৃথিবী নিয়ে ভাববো, শুধুই আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভাববো, এবং তারা হঠাৎ করে সকালবেলায় উঠে পেপার পড়ে আর চায়ের কাপে ঝড় তুলে দেশটা তো শেষ হয়ে গেল, দেশটা তো রসাতলে চলে গেল। কিন্তু এরকম মানুষ খুব কম আছে যারা স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়ায়, যারা এইভাবে চিন্তা করে তোমার শান্তি তোমার ধান্দা নিয়ে তুমি থাকো, তোমার ধান্দাবাজি তুমি করো, আমি আছি স্রোতের বিপরীতে, আমি শুধু মানুষকে ভালোবাসবো, মানুষের ভালোবাসা নিয়ে থাকবো।
লালবাগ থেকে আসছি এবং সাথে করে দুজন আমার ফ্রেন্ড নিয়ে আসছি চাঁদপুর থেকে।
সবাইকে সবাইকে অনেক কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ।
আপনার কাছে আমার ছোট্ট একটি চাওয়া, আমি আপনার পা ধরে সালাম করতে চাই।
না, পা ধরে সালাম করার দরকার নেই, কারণ একটাই, পৃথিবীতে তুমি যে জন্ম নিয়েছো ভাই মানুষ হিসাবে, এটাই সবচেয়ে বড় ক্যারিশমা তোমার। এই 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 মাথা নোয়ালে শুধু তার কাছে নোয়াও যে পৃথিবীতে পাঠিয়েছে, কারো কাছে নোয়া নোয়া এটা সালাম করার প্রয়োজন নাই। যদি আমাকে সম্মান করার মন চায়, যা বলছি বন্ধু, যা বিশ্বাস করেছি তার পাশে থাকো। অনেককে এখন বাধ্য হয়ে আমাদের সিকিউরিটি বা আমাদের প্রডিউসার একটু বাইরে নিয়ে নিচ্ছে, এজন্য মন কষ্ট খারাপ লাগতেছে আমার। একটু লিটু আসুক, ওই যে ছেলেটা একটু আসুক, চার দিন ধরে ছেলেটা দোকানে কাজ করে আর চার দিন ধরে ছেলেটা ক্যাম্পেইনিং করতেছে আর প্যাকেটিং করতেছে। এত কি, এত কিসের জন্য এত কষ্ট করার, মানে কি একটু শুনি তোর কাছ থেকে শুনে তারপর চার পাঁচ দিন ধরে রোজা তো থাকো মনে হয় নাকি, রোজা থেকে তুমি কামলার মতো খাটতেছো দোকানে, আবার চার চার পাঁচ দিন ধরে এখানে এসে এইভাবে ই করতেছো, তাহলে কি কাহিনী বলো?
এতগুলো মানুষের জন্য করতেছে, কত জন করতেছে?
আল্লাহ যদি তোমাকে বিচ্ছট বানায় দিত, ওই যে কয়েক হাজার হাজার কোটি টাকা যেমন ইসে থাকতেছে, লিটু না এটা নাকি, ওর নাম কি, লিটু আর জলিল না, দুইজন ছিল যে লিটু আর জলিল সাত দিন ধরেও আছে না,
গুরুর সাথে কথা বলে
আজব। এটা কি কারণটা কি, আল্লাহ যদি এগুলো হয়তো এরকম যে যে ব্ল্যাক মানি হাজার কোটি টাকা আছে ইসে, এসব মানুষের কাছে যদি প্রচুর টাকা থাকতো তাহলে তো আমরা বেঁচে যেতাম ভাই। দোয়া করি বাপ, দোয়া করি তোমাকে সাথে নিয়ে এই ঘটনা শেয়ার করার জন্য। পরে আছে শুধু একটুকু বললাম, তোমরা দুজনকে আমি বলতেছি, তোমার নাম কি? জলিল, জলিল তো বলছিলাম, জলিল। হ্যাঁ জলিল, তোমার কথা শুনেছিলাম, তুমি তখন আসনি, বাট আমি শুনলাম যে এরকম পাঁচ সাত দিন ধরে এরকম প্যাকেটিং করতেছো, নিজ উদ্যোগে এসব করা, এই যে এত নিজেও তো অত ভালো তুমি নাই, নিজে অভাবে থাকার পরেও এভাবে নিজের মানুষের পাশে এসে দাঁড়ানো, এর কোন মূল্য কেউ দিতে পারবে না ভাই। আমি আমি তো শুধু একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করতেছি, বাট উপরপারে যিনি দেখতেছেন উপর থেকে, যিনি দেখতেছেন তিনি অবশ্যই দারুণ ভাবে মূল্যায়ন করবে এই কাজগুলো, জ্ঞান এবং কর্ম দিয়ে এইভাবে মহিমান্বিত হবে তোমাদের জীবন। আমি জান ভরে তোমার সাথে কথা বলবো জলিল, স্টুডিওর অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আপনার কাছে একটু শুনে
দিবস। আমি কামানের থেকে আসছি, আমি কালকে রাত্রে সাড়ে তিনটা পর্যন্ত আয়রন করছি, আমি আয়রন ম্যান। তো আমরা দর্জির থেকে যে কাগজগুলো দিতে কাপড়গুলো দিয়েছি সবাই মিলে আর কি, দর্জি যারা আমরা আর কি সারাদিন কাজ করি তারাই দিয়েছি। তো আমি ওখান থেকে রওনা দিতে বলছি সাতটার সময়, সন্ধ্যা সাতটার সময় এখানে পৌঁছেছি আমি, সাড়ে এগারোটার সময়। রাস্তায় যে জামটা ছিল সেটা অনেক মানে কষ্টকর, যাই হোক সেটা পৌঁছে যান। কিন্তু আমি সকালে যে সাড়ে ঘটনা করে শোয়ার পরে আবার উঠছি সাড়ে দশটায়, উঠার পর আবার আয়রন করছি, তারপরে এখানে আসছি। তো যাই বল, আমি একটা কথা বলতে চাই যে এফ এম রেডিওতে এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করছি বলে, এদের আপনাকে ধন্যবাদ, এফ এম এর পরিচালক যারা তাকে ধন্যবাদ। এবং আমি আমার অন্তর থেকে বলতেছি যে এটা শেষ মুহূর্ত পর্যন্ত আমি অন্তত থাকবো, আমি অনুরূপ থাকবো।
এই কথাটাও পাশাপাশি দিয়ে জানি যে একটি ক্যাম্পেইন ছিল, এরকম হাজারো ক্যাম্পেইন কিন্তু আসবে সামনে
অবশ্যই,
এই যে চলে আসছেন, আমি কিন্তু এরকম সাহস আরো বেহিসাবি হয়ে যাব, আরো সাহসী হবো, আরো উদ্যোগ নিবো, তখন যেন এমন না হয় আমি শুধু আছি।
আপনি ব্রিজ তৈরি করতে পারছেন, আপনি যদি বলেন যে আমার উপর দিয়ে কংক্রিট দিয়ে যে করবেন সেটা তো আমি রাজি আছি।
না, ওই জায়গাটা আমি নিতে চাই, যদি প্রাচীরটা টপকালে মানুষের উপকার হয়, আমি মাটিতে শুয়ে যাবো, আমার পায়ে পাড়া দিয়ে হলেও প্রাচীর টপকান, বাট মানুষের উপকার আপনি
না বস, আপনার দরকার আছে বস, কারণ আপনাদের আপনাদের চিন্তাধারা এটার দরকার আছে।
অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আমার প্রশংসা একটু কম করবেন আমার মাথায়।
আমার টুটুল আনিস রনি,
অনেক দূর থেকে দেখেন বন্ধুত্বকারে বলে নামটা বলার জন্য পাগল হয়ে গেছে এই মানুষটা, এতটুকুতেই বুঝতে পাচ্ছেন যে আপনার অনুভূতি পাঠানোর জন্য কি পরিমাণ বেসামাল। অনুষ্ঠানে আমাকে তো চিনি, ও টঙ্গি বাড়ি
তিন সপ্তাহ
ধরে আসাটা তো ঠিক না রে ভাই, কখন না কোনো অঘটন ঘটবে। আমি যদি একটা ঘটনাও শুনি যে রাস্তায় যেতে গিয়ে সমস্যা হয়েছে, তাহলে আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না, তবে এগুলোকে বাধ্য আমি গাড়িতে পাঠাইছি। তো যাই হোক, আসার জন্য ধন্যবাদ, বাট এই ক্যাম্পেইন মিষ্টি নিয়ে আসছে, আমি শুনেছি ওই মিষ্টিটা সবার কাছে বিতরণ করে দেওয়া হোক। হ্যাঁ, আর আমি এর আগে বলেছি পার্সোনাল কোনো বিলঙ্গিং নেই, পার্সোনাল কোনো মানে গিফট আমাকে করার প্রয়োজন নাই, এবং আমার নাম করে কাউকেও যেন গিফট রিসিভ না করে, আপনারা জেনে রাখবেন আমি কোনো গিফট রিসিভ করি না। হ্যাঁ, এখন একদম অনিয়ার আমি স্পষ্ট বলে দিলাম, এমন হতে পারে যে আপনার আসলে কাউকে দিলেন, এরকম লোক যদি আমি এখানে নাই আমি জানি, তারপরে কেউই গ্রহণ করা উচিত না, আর করলে বুঝবেন যে আমার কাছে পৌঁছলাম এটা গ্রহণ করি না, কেউ কোনো পার্সোনাল গিফট আমাকে করবেন না। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, প্লিজ বলুন। অনেক ধন্যবাদ আপনার এই ভালোবাসার আশা দেওয়া চলতে। ওয়ালাইকুম আসসালাম, আমাকে দেখে পাওয়া অনেক কষ্ট পাই, গুরু গুরু তো মনে হয় না।
আপনাকে দেখে যখন প্রোগ্রাম শুনি মাঝে মাঝে অনেক মনের ভিতরে আমি যে গুঞ্জি একটা জিনিস দেখতে পাচ্ছি,
এটা ঠিক ওই মাইন্ডসেট নিয়ে আমিও কিন্তু প্রোগ্রাম করি।
আমি খুব আনন্দিত যে আজকে আপনাদের সামনে উপস্থিত পেরেছি। তো আসলে আপনার কথা যেটা আমি যেটা পাইলাম
ভবিষ্যতে যত আছে সব কাজে আপনি সাথে থাকবেন, এবং জি সর্বশেষ আরেকটি কমেন্ট নিচ্ছি, আর ক্ষমা খেয়ে নিচ্ছে, আসলে রাত এত রাত পর্যন্ত অনেকে অপেক্ষা করছিল, অনেকে হান্ড্রেডস অফ পিপল, তাদের সাথে আমি কথা বলতে পারিনি, কথা বলা সম্ভব হয়ে ওঠেনি, ক্ষমা করে দিবেন আমাকে। ভালোবাসা এবং ভালোবাসার অত্যাচার দুটোই আমার সামাল দেওয়া উচিত, আমার নিজেরও লিমিটেশন আছে, হয়তো সবাইকে সুযোগ করতে পারিনি, ক্ষমা করে দিবেন। জি প্লিজ, শেষ করবো আপনাকে দিয়ে।
আসসালামু আলাইকুম, সকল শ্রোতা যারা আছেন সবার কাছে একটা কথা বলতে পারছি। প্রথমে পরিচয়টা দিয়ে, আমি আব্দুল্লাহ মামুন, আমি আসছি উই ফর অল, এটা একটি পথ শিশুদের জন্য স্বেচ্ছাসেবীমূলক সংগঠন, সেখান থেকে আমি আমার সাথে কয়েকজন সদস্য এসেছেন। তো আমরা মূলত এসেছি ঢাকা এফএমকে ধন্যবাদ দিতে, আমরা অনেকদিন যাবৎ পথ শিশুদের নিয়ে কাজ করছি, এবং আমরা সবাইকে বলি যে আপনারা পথ শিশুদের নিয়ে কিছু করেন, কিন্তু আসলে এই সাড়াটা কেউ দেয় না। তো সেই ক্ষেত্রে ঢাকা এফএম নিজ উদ্যোগ হয়ে যে এই কাজটা করেছে, এর জন্য ঢাকা এফএমকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমি সবার কাছে একটা কথা বলতে চাই, যে আমরা বাইরের সাহায্য কিংবা বাইরের কোনো কিছুর আশা না করে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা আমাদের পাশের পথ শিশুর জন্য কিছু করি, তাহলেই মনে হয় পথ শিশুদের এই যে দুর্ভাগা জীবন এটা থেকে তারা একটা সমাজের মূল স্রোতধারায় ফিরে আসতে পারবে।
দারুণ একটি ওয়ে আউট। আমি আসলে ফ্রাস্ট্রেটেড হচ্ছিলাম বারবার, যেমন কোন সলিউশন কি আছে যে সলিউশন দিয়ে সবকিছুকে ঠিকঠাক করে দেওয়া সম্ভব। চমৎকার একটি ওয়ে আউট বললেন, কে কি করছে, উই শুড বদার অ্যাবাউট দ্যাট, আমার হাতটা বাড়িয়ে দিই পাশে থাকা কাছাকাছি পথ শিশুদের জন্য। এভাবে সবাই যদি সবার কাছ থেকে হাত বাড়িয়ে দেয়, তাহলে সেই পথ শিশুর কথা অনুযায়ী বলতে হয় যে পথ শিশু দেখতে মিউজিয়ামের আশ্রয় নিতে হবে, তাও ছবিতে পথ শিশুর চেহারা সরাসরি আমরা দেখা দেখতে হবে না।
গুরু আপনাকে আরেকটা সুসংবাদ দিতে চাই, সেটা হলো ঢাকা শহরে এখন আমাদের সংগঠনের মতো আমরা সংগঠনের অধিকাংশ মানুষ সবাই তরুণ, বিভিন্ন ইউনিভার্সিটিতে কিংবা স্কুলে পড়াশোনা করছে। ঢাকা শহরে এমন অনেক উইফরেনের মতন অনেক সংগঠন আছে, আমরা মনে হয় এই সংগঠনগুলা এরা কোনো ডোনেশন কিংবা বাইরের কোনো সাহায্য এইগুলোর চিন্তা করে না, এরা সবাই নিজেরা সংঘবদ্ধ হয়ে এরা পথ শিশুদের জন্য কাজ করছে। ঢাকা শহরে অনেক জায়গায় পথ শিশুদের স্কুল এখন গড়ে উঠছে, এরা নিজেরাই কাজ করে, শিক্ষার্থীরাই কাজ করে।
ভালো কথা ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমি কথা দিচ্ছি এই স্টুডিও থেকে, যারা কোন রকমের ধান্দাবাজিক উদ্দেশ্য করে না, যে কথা খুব ভালো বলেছেন যে এখন অনেক এনজিওর ব্যাপারে মানুষের একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছে, যে অনেকে শুধুমাত্র এই কাজগুলোর মধ্যে ইনভলভ হয় কিছু ডোনেশন পাবার আশায়, কিন্তু আপনারা যারা শুধুমাত্র সহউদ্যোগে কাজগুলো করেছেন মানবিক তাড়না থেকে, মানুষের দায় থেকে মুক্তি পাবার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষের কাছে ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য, কোনো কিছু পাবার নেশা বা আশায় না, শুধু মানুষকে ভালোবাসার নেশায়, সেই সেই কাজটার জন্য আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কথা দিচ্ছি যে আমার এই ভালোবাসার বাংলাদেশ, প্রাণ ভালোবাসা বাংলাদেশ স্টুডিও আপনাদের জন্য ওপেন থাকবে, ওপেন ফর ইউ গাইজ, আমরা আপনাদেরকে প্রমোট করবো এখান থেকে, যাতে করে আপনারা আরো বেশি নিজেদেরকে এনকারেজ করতে পারেন।
আর একটা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি আজকে প্রায় 9টার দিকে এসেছি, 9:30 দিকে আমি আপনি একসাথেই হয়তো স্টুডিওতে আসলাম, তখন থেকে আমি এই পর্যন্ত আমি কিন্তু দেখছি, আমি দেখছি এই কারণে আমি দেখছি যে অনেক মানুষ এসে যেভাবে কাপড় দিয়ে যাচ্ছে, অনেক মানুষ এসে কাজ করছে, সবাই এখানে এসে আপনার সাথে দেখা করে আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য যে কাজ করছে,
সেক্ষেত্রে
মনে হচ্ছে যে আমি যে মানে আমরা অর্গানাইজেশনে যারাই আছি আমরা অভাব বোধ করতাম, আমাদের অনেক সময় হতাশা কাজ করতো যে আসলে আমরা পারবো কিনা, তো আমাদের যে স্বপ্নটা, আমাদের যে বিশ্বাসটা,
মানে কোনো কোনো কিছু চিন্তা না করে আমরা যে কাজ করতে পারি এই বিশ্বাসটা এখানে এসে আর একবার মানে
শক্তি হলো।
এবং আমি লাস্ট কথা বলছি শুধু এই কারণে যে আমি পুরোটা দেখলাম
মামুন
আমার বাল্যকালের ফ্রেন্ড নার্সারি থেকে আমি ওকে একটা থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমরা বেসিক্যালি এই ধরনের কার্যক্রম শুরু করছি ক্লাস 8 থেকে গুরু, বাট আমরা সাকসেসফুল হতে পারি নাই। আমরা ইন্টারমিডিয়েট লাইফে দুজন দুটা কলেজে ভর্তি হওয়ার কারণে ইউনিভার্সিটি লাইফে ও আলাদা, ও মেডিকেলে আমি আইইউতে আছি, সবকিছু একটা ডিসমিস হয়ে গেছিল। বাট আবার আমরা মানুষের ছাড়া পেয়ে ও এবং আমি দুজন নিজ হাতে এই এক সপ্তাহ আগে আমাদের এক বছর পূর্তি হয়েছে উই ফর অলের। এটা আমি খুবই থ্যাংক ইউ জানাই আমার ফ্রেন্ড, ও আমাকে অ্যাপ্রিশিয়েট করছে। আমি এক সময় কোনো হারিয়ে ফেলবো না,
আসলে এরকম একজন মানুষ থাকে আল্লাহ আসলে এই কাজগুলো করাবেন, তো কাউকে কাউকে চুজ করে নেন সস্তা, এখানে সস্তা হয়তো কিছুটা পক্ষপাতদুষ্ট হন, কাউকে কাউকে চুজ করে নিয়ে তার মাধ্যমে কাজগুলোকে সফলতার দিকে নিয়ে যান, সেখানে হয়তো সেই ভূমিকাতে রেখে।
এবং আমার ভার্সিটির টিচারদের সাথে আমি যতবার কথা বলেছি, বিশেষ করে আমার কিছু সিনিয়র ফ্যাকাল্টি যারা নাম না বললে নাই, আবুল খায়ের, জ্যোতি, লতিফুল কবির, এরা আমাকে সবসময় বলছে তুমি এটা হতাশ হবা না, দেখবো যে সাকসেস আসবেই,
সাকসেস আসতে বাধ্য ভালো কাজের সাথে, ভালো ভালো কাজের সাথে, ভালো উদ্যোগের সাথে স্রষ্টা সবসময় বিরাজমান। লতিফ ভাই, জ্যোতিফ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা ইন্সপায়ারেশন সবসময় সাথে থেকেছেন। লাস্ট দুই তিনটি ফোন কল না নিলে না, এখন সর্বশেষ দুইটি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করতে যাব, বাট ফোনের মতো অবস্থা একেবারেই নাই, একদম জ্যামিং সার্ভার, তাও দেখি দু একটি ফোন কল সম্ভব পর হয় কিনা।
মানুষের পৃথিবীতে আসলে কি জানেন, আমরা পৃথিবীতে আছি এবং থাকতেছি বা থাকবো, প্রত্যেকটি মানুষ যদি একটি করে টাকাও দিই, এসব করে আপনি আমাদের বাংলাদেশে যতগুলো মানুষ আছি আমরা বর্তমানে, এরা যদি একটি করে টাকাও দিন পথ শিশুদের জন্য, তাহলে কত টাকা আসে হিসাব করছেন আপনি? একটিবার দেখেন কোন পর্যায়ে আছি আমরা এখন,
কিন্তু সবকিছু ঘুরছে। আমার কথা হচ্ছে জি, সবকিছু পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হবে ইনশাআল্লাহ, আমরা প্রার্থনা করি সব ঠিক হয়ে যাবে।
আর গুরু একটি কথা কি, আমি আজকে 4.5 থেকে 5 বছর যাবত আপনার অনুষ্ঠান শুনি, আমি সবসময় চেষ্টা করছি পুষ্টি একটু কথা বলার জন্য, শুনতে পারিনি গুরু এতটা যে আমি আজকে কথা বলতে পারবো, এটাই আমার ভাগ্য। আমি মনে করি যে এইটা
আমার সাথে কথা বলাটা এমন মূল্যবান কিছু না, বাট আমি আনফরচুনেটলি অনেক দেরিতে আপনার সাথে আমি কমিউনিকেট করতে পারলাম। নেক্সট ফোন কল, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যা ঘুরছে এখন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, আপনার মূল্যায়ন কি?
জি গুরু আমার আর কি মূল্যায়ন, এখন কি যে বলবো, বলার ভাষা পেতেছি না, কি বলবো,
কিছুই বলেন না, অনেকে অনেক কিছু বলেছে, আপনি কিছুই বলেন না, এই যে আপনার না বলা, না এই না বলাটা বলে দিচ্ছে যে আপনি কতখানি আবেগপ্রবণ হয়েছেন সমস্ত পরিস্থিতি দেখে। আপনার নামটা যেন কি?
আমার নাম মোহাম্মদ সাব্বির হাসান, কেরানীগঞ্জের ইগুড়িয়া থেকে।
আচ্ছা, কেরানীগঞ্জ থেকে সাব্বির, সাব্বির না বলে অনেক কিছু বলে দিয়েছেন আপনি, ভালো থাকবেন। নেক্সট ফোন কল, সর্বশেষ ফোন কলটা নিতে যাচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা ঘুরে চলেছে আমাদের স্টুডিওতে, যদি কিছু বলতে চান।
আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, আর আমি চাচ্ছি যে আপনাদের 4 তারিখ যে প্রোগ্রামটা সেখানে মানে অংশগ্রহণ।
জি আপনি অবশ্যই থাকবেন এবং সবাই থাকবেন সবার জায়গা থেকে। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, শেষ করছি বন্ধু, শেষ করার মুহূর্তে কয়েকটি নাম আমি নিতে চাচ্ছি, এই কারণে, কারণ 4 তারিখে আমাদের ক্যাম্পেনের সাকসেসফুল এক্সিকিউশন ওয়েট করছে কমলাপুর রেলস্টেশন থেকে সকাল 10টায়। এটা হয়তো বলার সুযোগ হয়ে উঠবে না, বলে দিই এখন, সেটি হচ্ছে আমার আমার কিছু স্পেশাল ফোর্স আছে যারা অলরেডি বাড়িঘর ভুলে গেছে। এদের বাড়িঘরে কি হবে আল্লাহ জানে, বাট আমি চাই না যে বাড়ি ঘর ভুলে যাক, বাড়ি তো আগে, তার কন্যা সেখান থেকে, সেখানেই না ভালোবাসার সূতিকাগার, সেখানেই ভালোবাসা তৈরি হবে, তারপর না ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। কামরুল হাবিব আমিন, এটা ঢাকা FM এর সব কর্মচারী এবং সেই সাথে আছে সাইদ এবং বারুই। সাইদ এবং বারুই হচ্ছে কথা বলার আগে বুঝে নেওয়া এরকম টাইপের দুইটা ক্যারেক্টার যে দিন রাত 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন ভাবে কেটে চলেছে। এটি তার ঢাকা FM এর পুর জবের মধ্যে পড়ে না, শুধুমাত্র মনের তাগিদে, শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য এই পথে শিশুদেরকে কন্ট্রিবিউট করা হোক, কাজগুলো সাকসেসফুলি হোক, সেখানে দিন রাত 24 ঘন্টা কাটছে, 24 ঘন্টা কাটছে। আমি আমি অনেক ভালোবাসি তোমাদেরকে, তোমাদের জন্য আমার আনিসের কথা স্পেশালি বলতে হয়, সব মিলিয়ে আর কি। অনেকের নাম হয়তো আমি কভার করতে পারছি না যারা ঢাকা FM এ এভাবে কাজের সাথে জড়িত থাকে, সবাইকে আমি আরেকটু মানে অনিয়ারে বলে দিতে চাচ্ছি সবাইকে রেখে, অনেক অনেক ভালোবাসি আনিস আমিনুল, সবার কথাই আমি বলছি, স্পেশালি সাইদ এবং বারুই, অনেক ভালোবাসি তোমাদেরকে। এবং ভালোবাসা এই কারণে যে সত্যি মানুষকে যে তোমরা ভালোবাসো সেটার চোখে মুখে তোমাদের আমি দেখতে পাই, যে কারণে তোমাদের পক্ষে সম্ভব হয় 24 ঘন্টা সময় দিয়ে এই এই ক্যাম্পেইনটাকে সাকসেসফুল করা। আর আরেকজন পাগলের কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের প্রডিউসার ম্যাড ইন্তেজা। মানুষ ডিসপারেট হওয়া উচিত, মানুষ ক্রেজি হওয়া উচিত, কিন্তু এই ম্যাড হয়ে গেছে এই অনুষ্ঠানটাকে, এই ক্যাম্পেইনটাকে একদম ঐতিহাসিক একটা জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। তো সত্যি আমি গর্ববোধ করি এমন একজন প্রডিউসার আমার প্রোগ্রামকে প্রডিউস করে যে ভালোবাসায় পাগল হতে পারে। আমিও চাই যে এরকম ভালোবাসায় পাগল হতে, এবং আমার মনে হয় যেদিন আমরা সত্যি এরকম ভাবে ইন্তেজারের মতো ভালোবাসায় পাগল হতে পারব, তখন আর এই ভালোবাসার পাগলামির কাছে সমস্ত কষ্ট হয়তো ছোট হয়ে যাবে। শেষ করছি বন্ধু, 4 তারিখের দায়িত্ব কিন্তু সমস্তই আপনাদের। আমি আমাকে আমাকে কোনোভাবে সামনের কাতারে নিয়ে আসার কোন রকমের চিন্তাও মাথায় নিয়ে আসবেন না, মাথায় এটাই শুধু রাখবেন যে দায়িত্ব এবং নেতৃত্ব আপনাকে নিতে হবে এবং 4 তারিখের প্রোগ্রামটা সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, অতি অবশ্যই নিরাপদে থাকবেন। শেষবারের মতো আবার সে একই আহ্বান, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালোবাসার সুর বাজবে তোমার মনে, এটাই তো তোমার দেশ, আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
বিদায় নিয়ে চলে গেলেন এবং আমারও বিদায় নেওয়ার সময় হয়েছে, কারণ ঘুরিতে সময় এখন 2:09 এবং অনেক বন্ধু চলে এসেছিলেন আমাদের ঢাকা FM এর অফিসে এবং স্টুডিওটা একদম পরিপূর্ণ ছিল, মানে জায়গাই হচ্ছিল না এরকম একটা অবস্থা। খুবই চমৎকার, খুবই চমৎকার। এটা হচ্ছে আপনি যদি সামনাসামনি দেখতেন তাহলে আপনি নিজেই বুঝতেন যে উপলব্ধিটা আপনার হতো যে কেমন কেমন লাগছে, কেমন ভালো লাগা যায়, কেমন ভালো লাগতে পারে, চমৎকার একটা অনুভূতি। এবং সবসময় আমি সপ্তাহে একদিনই প্রোগ্রাম করি, তো যাওয়ার সময় খুব ভালো লাগা একটা অনুভূতি, একটা সুখ সুখ অনুভূতি নিয়ে বাসায় যায়, বাসায় ফিরে খুবই ভালো লাগে। অ্যান্ড থ্যাংক ইউ সব বন্ধুদেরকে যারা এতক্ষণ দেশের মধ্যে থেকে, দেশের বাইরে থেকে আমাদেরকে শুনেছেন, এবং যারা শুনতে পারেননি পরবর্তীতে এপিসোড ডাউনলোড করে শুনে নেবেন, সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড বন্ধু আরো একবার বলছি যে চলছে তো আমাদের কর্মসূচি ঈদ উল ফিতরে দুঃখ মানুষ এবং পথ শিশুদের জন্য আমরা পোশাক সংগ্রহ করছি এবং 3 তারিখ পর্যন্ত পোশাক সংগ্রহ করব। আর 4 অগস্ট সকাল 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের পোশাক বিতরণী কার্যক্রম শুরু হবে। এবং আরো একবার রিকোয়েস্ট করছি যারা জাকাত দিচ্ছেন তাদের কিছু অংশ, জাকাতের অংশ আমাদের এখানটাতে কন্ট্রিবিউট আপনি করতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা ঢাকার বাইরে থাকেন, আপনি কন্ট্রিবিউট করতে চান কিন্তু কোনোভাবেই
আসতে পারছি না, তাদেরকে বলবো যে আপনি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারেন আপনার কন্ট্রিবিউশন। আর সেক্ষেত্রে আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে নাভানা টাওয়ার 15 ফ্লোর 45 গুলশান সাউথ সার্কেল 1 ঢাকা 12 12। যারা আমাদেরকে কুরিয়ার সার্ভিসে করে কন্ট্রিবিউশন পাঠাবেন তাদের জন্য অ্যাড্রেসটি আরো একবার বলছি, নাভানা টাওয়ার 15 ফ্লোর 45 গুলশান সাউথ সার্কেল 1 ঢাকা 12 12। অ্যান্ড ফেসবুকে আপনি কানেক্টেড থাকবেন আমাদের সাথে 24/7, এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakaeton90.4। অল টাইম আপনি থাকবেন আমাদের সাথে, এইটাই আশা করছি বন্ধু। আর সব সময় যেটা হয় যে যেতে যেতে বিদায়ের সুর বেঁধে যায়, এবং বিদায়ের সুর বেঁধে যাওয়ার সাথে সাথে আমি চলে যাই। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন বন্ধু। আর এই যে আপনারা আসলেন আমাদের এখান থেকে সরাসরি, এটা কি প্রমাণ করে যে প্রমাণ করে হচ্ছে
মানুষের জন্য
রাইট, মানুষ মানুষের জন্য তো বন্ধু অনেক ভালো
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু।
This track was downloaded from FusionBD.com.